This track was downloaded from fusionbd.com.
Pranab, Bhalobashar, Bangladesh. Amar poran jaha chai. তুমি তাই গো কবিগুরু রবীন্দ্রনাথ কিন্তু এভাবেই ভালোবাসাকে সংজ্ঞায়িত করেছিল। ভালোবাসার কথা, ভালো লাগার গান, ভালোবাসার আড্ডা, সবকিছু মিলেই তো প্রাণাব ভালোবাসার বাংলাদেশ। প্রাণাব ভালোবাসার বাংলাদেশে আমি সুমনা ওয়েলকাম করছি সবাইকে। আমি জানি সবাই অনেক বেশি ভালো আছো, আর কেনই বা ভালো থাকবে না, ছটা দিন পর প্রতীক্ষিত দিনটি চলে এসেছে। জানি অপেক্ষার প্রহর এখনো শেষ হয়নি। একটি বিশেষ মানুষ যাকে আমরা কখনোই মিস করতে যাই না, আমাদের সবার প্রিয় ভালোবাসার গুরু, গুরু এহতেশাম হাজির হয়ে যাবে তোমাদের সাথে কিছুক্ষণ পর ঠিক 11টার দিকে। দুটো ভালোবাসার মানুষকে নিয়ে যারা তাদের জীবনের কথা বলবে, ভালোবাসার ভালো লাগার কথা বলবে। আমি তো জানি অধীর আগ্রহে অপেক্ষা করছো, আর একটু অপেক্ষা শুধু, তাই না? ঘড়ি কাটা এই মুহূর্তে বলছে 10:33, সাথে আছে কিন্তু 1:30 পর্যন্ত। আর এই সময়ের মধ্যে তুমি ইচ্ছা করলেই তোমার ভালোবাসার কথাগুলো জানিয়ে দিতে পারো। তার জন্য সিম্পলি একটা SMS করতে হবে। জাস্ট মোবাইলের মেসেজ অপশনে যেয়ে লিখতে হবে তোমার ছোট্ট মিষ্টি নামটি, স্পেস দিয়ে তোমার লোকেশন, স্পেস দিয়ে তোমার এইজ, পাঠিয়ে দিতে হবে তোমার ভালোবাসার কথাগুলো 16260 এই নাম্বারে। অ্যান্ড যদি চাও ইচ্ছা করলেই কিন্তু ফেসবুকে কমেন্ট করতে পারো। তার জন্য যে কাজটি করতে পারো সেটা হচ্ছে ইন্টারনেট ব্রাউজারে যেয়ে জাস্ট লিখতে পারো www.facebook.com/dhakafm90.4, অ্যান্ড সেখানে পোস্টের নিচে তোমার ভালোবাসার ভালো লাগার কমেন্টগুলো কিন্তু পাঠিয়ে দিতে পারো এই আমার কাছে। আমি সুমনা অবশ্যই পড়ে দেব। একদমই সহজ একটা নিয়ম, ঝটপট করে SMS এবং কমেন্ট করে ফেলো, একটুও কিন্তু দেরি করো না। আরো একটি কথা, আজও কিন্তু দুজন লাকি পার্সন সুযোগ পাচ্ছে ভালোবাসার গুরু, গুরু এহতেশামের সাথে কথা বলার। সো এই সুবর্ণ সুযোগ একদমই হাতছাড়া করবে না, ঝটপট করে বেশি বেশি SMS করো। কারণ যে সবচেয়ে বেশি SMS এবং কমেন্ট করবে তাকেই কিন্তু আমরা সিলেক্ট করব ওভার ফোনে কথা বলার জন্য। আর একটু কথা বাড়াবো না, খুব সুন্দর ভালো লাগার, ভালোবাসার রোমান্টিক একটি গান শুনবো। ফিরে যাচ্ছি গানে, শুনতে থাকো প্রাণাব ভালোবাসার বাংলাদেশ। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, শুনছেন ঢাকা FM 90.4, প্রাণাব ভালোবাসার বাংলাদেশ চলছে। আসলে ভালোবাসার অঙ্ক মেলানো বড়ই কঠিন, তাই না? ভয় নেই, শুধু সূত্রটা জানতে হবে। আর তাই তো সূত্রটা জানানোর জন্যই সাথেই আছি, থাকবো ঠিক 1:30 পর্যন্ত। সুমনা কিন্তু বকবক করছি, আরো বকবক করব। আর আমি জানি অপেক্ষার প্রহর একটু একটু করে বাড়ছে, কজ তোমাদের প্রিয় গুরু, ভালোবাসার গুরু, আমাদের মেন্টর কিন্তু কিছুক্ষণ পরেই যুক্ত হবে। সো কোথাও যেও না, শুনতে থাকো। অ্যান্ড আরেকটি কিন্তু কাজ করতে পারো তার সাথেই, সেটা হচ্ছে যদি তুমি চাও তোমার ভালোবাসার কথাগুলো আমাকে পাঠিয়ে দিতে। ভালোবাসার তো কত কথা থাকে, তাই না? প্রতিটি মুহূর্ত, প্রতিটি ভালোবাসা, ভালো লাগা, সবকিছু মিলিয়েই কিন্তু ভালো লাগার মুহূর্তটি। সেই সব মুহূর্তগুলো নিয়ে আমাকে SMS করতে পারো। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে চলে যেতে হবে মোবাইলের মেসেজ অপশনে, লিখতে হবে তোমার আপনার সুন্দর মিষ্টি নামটি, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার এজ, পাঠিয়ে দিতে হবে ভালো লাগার সেই কথাগুলো 16260 এই নম্বরে। অ্যান্ড যদি ফেসবুকে জয়েন করতে চান তাও কিন্তু খুব ইজিলি পারেন, খুব সহজ একটি নিয়ম বলে দিচ্ছি। ইন্টারনেট ব্রাউজারে যেয়ে জাস্ট লিখতে হবে www.facebook.com/dhakafm90.4, অ্যান্ড পাঠিয়ে দিতে হবে ভালো লাগার সেই কথাগুলো কমেন্টের মাধ্যমে। অনেকেই কিন্তু আছে আমাদের সাথে, আমি একটু তাদের কথাগুলো একটু পড়তে চাই। আছে আমাদের সাথে তানজিনা ইসলাম মিম, সে বলেছে হাই, হ্যালো তানজিনা, কেমন আছো? তুমি, অফকোর্স তুমি, তোমাকে দেখে ছোটই মনে হচ্ছে। আছেন আমাদের সাথে খান আলমগীর, সে বলেছে আই লাভ গুরু অ্যান্ড মাই ডিয়ার ম্যান। অফকোর্স অফকোর্স, দেখতে পাচ্ছি আমাদের সাথে আছে বিজয়ের মাস, আচ্ছা নামটা একটু আনকমন। সে বলেছে মেঘলা আপু চলে গেল কেন? মেঘলা আপু একটু ছুটিতে আছে, অবশ্যই কিছুদিন পরে যুক্ত হবে তোমাদের সাথে। এমডি সুমন আছে, সে বলেছে গুরু তাকে সালাম, আমার সালাম, অবশ্যই গুরুকে সালাম জানিয়ে দিব তোমার পক্ষ থেকে সুমন। এছাড়াও অনেকে এসএমএস করেছে, আমাদের এসএমএস করেছে রাইসুল নারায়ণগঞ্জ থেকে, সে বলেছে মেঘলা আপু কোথায়? উত্তরটা নিশ্চয়ই পেয়ে গেছো রাইসুল, তাই না? আছে আমাদের সাথে একজন, সে বলেছে হাই সুমন আপি, হাউ আর ইউ? ইয়েস আই এম ফাইন, আমি অহনা ফ্রম ঢাকা। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ অহনা জয়েন করার জন্য। সে বলেছে ইওর ভয়েস ইজ সো সুইট, থ্যাংক ইউ ভেরি মাচ অহনা। আচ্ছা, অ্যান্ড আছে আমাদের সাথে তামান্না মল্লিক, আছে শিবচর থেকে, তার বয়স হচ্ছে 14, বলেছে আপু কোথায়? আপু নিশ্চয়ই চলে আসবে, এবং গুরু কবে আসবে? গুরু কিন্তু কিছুক্ষণ পরেই জয়েন করবে, সো কোথাও যেও না, শুনতে থাকো, সাথেই থাকো। অ্যান্ড আরেকটি ইন্টারেস্টিং ইনফরমেশন, যারা ফ্যাশন সচেতন তাদের জন্য রেক্স এনেছে খুব সুন্দর একটি সুযোগ। আপনি যদি অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ অংশ নিতে চান, তাহলে রেক্স ফ্যাশনের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন নাম্বারটি এসএমএস করুন 16260 এই নম্বরে, যত খুশি ততবার। সর্বাধিক এসএমএস কারী অংশ নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ। অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। অ্যান্ড অনেকেই কিন্তু এখনো এসএমএস করছে, এবং গুরু কিন্তু কিছুক্ষণ পরই আমাদের সাথে জয়েন করবে, সো একটু অপেক্ষা করতে হবে, কারণ সবুরে মেওয়া ফলে, তাই না? সত্যি। আর এই সুযোগে যদি এসএমএস করে ফেলতে চাও, সেই নিয়মটি বলে দিতে চাই, মনে করিয়ে দিতে চাই আরো একটিবার, যেটা করতে হবে সেটা হচ্ছে চলে যেতে হবে মোবাইলের মেসেজ অপশনে, লিখতে হবে তোমার ছোট্ট মিষ্টি সুন্দর নামটি, স্পেস দিয়ে তোমার লোকেশন, স্পেস দিয়ে তোমার এজ, পাঠিয়ে দিতে হবে তোমার ভালোবাসার কথাগুলো 16260 এই নম্বরে। অ্যান্ড ফেসবুকে জয়েন করতে হলে যথারীতি একই নিয়মে কিন্তু জয়েন করতে হবে, যথারীতি একই নিয়ম বলতে কিন্তু এসএমএস এর নিয়মটি না, ঠিক চলে যেতে হবে ইন্টারনেট ব্রাউজারে, যে লিখতে হবে www.facebook.com/dhakafm90.4, অ্যান্ড সেই কাঙ্ক্ষিত কমেন্টটি পোস্টের নিচে পাঠিয়ে দিতে হবে। এখন আরেকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের স্টুডেন্টদের জন্য, সেটা হচ্ছে ভার্সিটি ভর্তি কোচিং এ সেরা সাইফোর্স এ ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে। প্রথম ব্যাচে তোমার আসনটি নিশ্চিত করার জন্য আজই যোগাযোগ করো, বিস্তারিত জানতে 01713432007। অবশ্যই জয়েন করবে এবং পড়াশোনা ঠিক মতো করবে। আর ভালোবাসার কথা তো চলছে, ভালোবাসার অনেক মুহূর্ত কিন্তু কিছুক্ষণ পরেই আবারও ফিরে আসছে গুরুর সাথে, সো কোথাও যেও না, সাথেই থাকো, শুনতে থাকো প্রাণা ভালোবাসার বাংলাদেশ। প্রাণা ভালোবাসার বাংলাদেশ, আবারও কিন্তু ফিরে এলাম ভালোবাসার কথা, ভালো লাগার অনুভূতি সবকিছু নিয়েই প্রাণা ভালোবাসার বাংলাদেশ। শুনছো ঢাকা এফএম 90.4, অ্যান্ড অনেক কথা হচ্ছে ভালোবাসা নিয়ে, অনেকেই কিন্তু আছে আমাদের সাথে, সবাইকে বলতে চাই ভালো লাগার কথাগুলো বলতে, একটু বেশিই ভালো লাগে, তাই না? সত্যি তাই। আছে অনেকেই, তাদের নামগুলো অবশ্যই পড়ব। অনেকে বলছে গুরু কেন আসছে না, গুরুকে খুব শুনতে ইচ্ছা করছে, গুরু কিন্তু চলে এসেছে, এসেছে বইকি, অবশ্যই আমাদের সাথে যুক্ত হবে ঠিক কিছুক্ষণ পর। বাট তার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে তোমার মনের কথা, তোমার ভালোবাসার কথা, মানে আপনাদের মনের কথা, আপনাদের ভালোবাসার কথা সবকিছুই কিন্তু আমাকে লিখে পাঠাতে পারেন এবং জানাতে পারেন। তার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে চলে যেতে হয়, লিখতে হয় আপনার সুন্দর মিষ্টি সেই নামটি, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে এজ, স্পেস দিয়ে ভালোবাসার ভালো লাগার কথা, পাঠিয়ে দিতে হয় 16260 এই নম্বরে। এছাড়া ফেসবুকে জয়েন করতে হলে চলে যেতে হবে আপনাকে ইন্টারনেট ব্রাউজারে, লিখতে হবে www.facebook.com/dhakafm90.4। অ্যান্ড আমি জানি সবাই গুরুর জন্য ওয়েট করছে, এখনই তো সেই ম্যাজিক্যাল মোমেন্ট, তাই না? সেই মুহূর্তটি। টু ওয়েলকাম গুরু ইহতেশাম। কেমন আছেন গুরু?
ভালো আছি, এবং সেই সাথে আমি স্বাগত জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এখন এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন আজকের এই অনুষ্ঠানে। এবং আমার চিরায়ত সেই কথা বলে আমি নিজে হালকা হই, এবং মানুষের সাথে একটা আলাদাভাবে ব্রিজ তৈরি হয় তখন। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। আমি জানি যে মেঘলা সাময়িক বিরতিতে আছে, আর নিহতি আজকে নিয়ে এসেছে সুমনাকে আমাদের কাছে। এবং সুমনা যখন কথা বলছিল, ভালোবাসার বাংলাদেশের ইন্ট্রো দিচ্ছিল, তখন আমার কাছে মনে হচ্ছিল যে সুমনা এবং মেঘলার মধ্যে বিষয়ত তেমন কোনো পার্থক্য নেই, অনেকটা এরকমই মনে হচ্ছে। এই বিরতি আর নিয়তি যেন একই সাথে গাথা, নয়নের অংশ যেন নয়নের পাতা। এবং সেই কথাই বলছি, যখনই সুমনার কথা বলবো মেঘলা তুই অবশ্যই বুঝতে পারবি তোকে মিস করছি আমি, যখন মেঘলার কথা মিস করব তখন সুমনা অবশ্যই বুঝবে যে সুমনাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি তার কাজের জন্য। এইভাবেই সবাই হাত ধরাধরি করে ভালোবাসার বাংলাদেশকে অন্য এক উচ্চতায় নিয়ে যাব। এবং ফাইনালি আমি সুমনার কাছেই জানতে চাইব, দ্য ফার্স্ট টাইম এই স্টুডিওর একটি পার্ট হতে পারা, এই লিসনার্স কমিউনিটির একটি পার্ট হতে পারা, এবং লিসনার্স কমিউনিটির এই যে হৃদয়ের রিফ্লেকশন তার একটা অংশ হতে পারা, অনুভূতিটা কেমন?
ভালোবাসার গুরু, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ভালোবাসার গুরুকে নিজের চোখে দেখা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। প্রথমেই তার জন্য অনেক 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 বেশি ধন্যবাদ যে এরকম একটা মানুষকে আমি নিজে আজকে দেখতে পাচ্ছি। নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে, খুব ভালো লাগছে, ভেতর থেকে একটা ভালো লাগা কাজ করছে যেটা ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। সত্যি অনেক 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 বেশি ভালো লাগছে,
সত্যি তাই। এবং এই ভালো লাগে ভালোবাসায় আমরা সবাই অবগাহন করি, এবং ভালোবাসা আমরা শিখতে হতে থাকি। কিন্তু যার জন্য দারুণ ভাবে প্রতীক্ষা সবসময় এই বৃহস্পতি এবং শুক্রবারের এই মহেন্দ্রক্ষণে, কে আজকে হটসিট অলঙ্কৃত করবে, কে বা বুঝতে যাচ্ছেন আজকের এই অনুষ্ঠানে, তাকে আমরা আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবো। তার আগে আমার বারবার মনে পড়ছে যাদের কথা স্পেশাল এখান থেকে বসেই যাদের স্মেল আমি নিতে পারছি, সেই ঘরমাক্ত মানুষগুলোর কথা যাদের কারণে অর্থনীতির চাকা চলে, যাদের জন্য আমাদের আমাদের এই বাংলাদেশকে জিয়ে রাখা সম্ভবপর হয়ে ওঠে, যাদের কারণে বাংলাদেশ এখন বর্তমান অর্থনৈতিক বিশ্বে দারুণভাবে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে, কি দেশে কি দেশের বাইরে, এই শ্রমিক মানুষগুলো যারা বাঁচিয়ে রেখেছে আমাদেরকে এবং আমাদের অর্থনৈতিক শক্তিকে, তাদের সকলকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক সম্মান, স্পেশাল ট্রিবিউট টু দেম। এবং আমি তাদের সবার জন্য স্ট্যান্ডিং অনার দিচ্ছি আমার ভালোবাসা বাংলাদেশের টিমের পক্ষ থেকে। এবং আমি বিশ্বাস করি এই মানুষগুলো আছে বিধায় আমরা ভালো আছি, আমরা বেঁচে আছি, আমরা সুখে আছি। এবং আমি অদূর ভবিষ্যতে বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডারে যারা আছেন তাদের কাছে করজোড়ে অনুরোধ করব, আর কোন কষ্ট মাখা মুখ যেন এই মানুষগুলোর ভেতর থেকে দেখতে না হয়।
সত্যি তাই। একজন বলেছিও গুরু মেয়ে দিবস উপলক্ষে কিছু বলবেন, গুরু কিন্তু বলে দিয়েছে, আমাদের ভালোবাসার গুরু তার ভালোবাসার সিক্ত হয়ে সে কথাগুলো কিন্তু বলে দিয়েছে। অনেকেই গুরুর ব্যাপারে অনেক কিছু লিখেছেন, যেমন মিশকাত মিরপুর 17 থেকে বলেছেন, গুরু আপনাকে আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম মিশকাত।
আছে আমাদের সাথে জান্নাত ময়মনসিং থেকে, সে বলেছে হ্যালো কেমন আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি। এবং বলেছে আমাদের গুরুর কি খবর?
খবর খুব বেশি ভালো না জান্নাত, কারণ আমি যখন আমি অনেক বেশি ঘরকুনে টাইপের একটা মানুষ, আমি যখন প্রাণান্তকর কাজ শেষে যখন ঘরে ফিরি, এবং সেই ঘরটা খুব বড় ঘর না জান্নাত, এই ঘরটা হচ্ছে জান্নাত বলতেই আসলে ঘর বাড়ি দূর এসবের কথা মনে পড়লো, জান্নাত তো বেহেস্তেরই একটি প্রতিরূপ। যখন ঘরে ফিরি 1000 স্কোয়ার ফিটের ঘরটাকে ঘর তখন মনে হয় না, আমাকে বারবার হাতছানি দেয়, বারবার পেছন ফিরে ডাকে, আমার গ্রামে ফেলে আসে বাড়িটাকে। এবং সমানে এরকম মনে হয় মাঝে মাঝে, চলো সবকিছু ফেলে গ্রামে চলে যায়।
সত্যি গুরু, গ্রামের পরিবেশ, গ্রামের সেই মাটির মিষ্টি গন্ধ, সেই বৃষ্টির সেই মেঘলা হাওয়া সত্যি অসম্ভব রকম নাড়া দেয় সব মানুষের হৃদয়ে। আমি জানি
এর আসলে কোনো তুলনা হয় না। এখন যখন দুঃখ পায়, কষ্ট পায়, যখন মনে হয় যে আলটিমেট ডেস্টিনি দা 1000 স্কোয়ার ফিট, তখন ভালো লাগে না, মনে হয় যে চলো সবাই মিলে গ্রামে ফিরে যায়, সেই গ্রাম যেখানে বাড়ি থেকে বসে জানালা দিয়ে আকাশ দেখা যায়, যেখানে চাইলেই তুমি এই জ্যোৎস্নাতে নিজেকে স্নাত করতে পারো, চলো সবাই মিলে আমরা গ্রামে ফিরে যাই। মানে আমার আর মেনে নিতে কষ্ট হয় why our ultimate destiny is the 1,000 square feet space. এটা কখনোই জীবন হতে পারে না, চলো সবাই মিলে আমরা গ্রামে ফিরে যাই। জান্নাত এই রকম একটা দুবিধার ভিতরে আছি মানসিক ভাবে, এবং আমরা সত্যি প্রাণ ভরে নিঃশ্বাস তখনই নিই যখন আসলে চিরায়ত আমাদের শৈশব কৈশোর এবং যৌবনের সন্ধিক্ষণগুলো যেখানে কেটেছে সেখানে যখন ফিরে যেতে পারি। সময় টানে হয়তো সম্ভবপর হয়ে ওঠে না, বাট মন পড়ে থাকে সেখানে। আরো কিছু টেক্সট নিয়ে নিই।
জি গুরু, আমাদেরকে লিখেছে অনেকেই, বলেছে তাশিফ আমাদের সাথে আছেন, বলেছেন গুরু কেমন আছে, গুরু কেমন আছেন, কেমন লাগছে সেটা একটু বলবেন তাসিফকে।
তাসিফ এখন ভালো, মানুষের ভালোবাসা পাওয়া, সেই ভালোবাসায় সিক্ত হওয়া ভাগ্যের ব্যাপার, আপনাদের ভালোবাসায় সত্যি ভালো আছি।
আছে আমাদের সাথে মারিয়া ইসলাম রাফা ফেসবুকে, সে বলেছে লাভ ইউ গুরু এবং ঢাকা এফএম।
লাভ ইউ, এবং শুধুমাত্র পানার ভালোবাসা বাংলাদেশ নয়, এবং তার হাত ধরে ঢাকা এফএম এর জয় যাত্রা অন্য এক জায়গায় পৌঁছেছে। অলরেডি 4 লাখ ক্রস করেছি আমরা, তাই তো?
জি।
আমরা কত এখন, এক্সাক্ট নাম্বারসটা কত?
জি গুরু অবশ্যই, আমাদের এক্সাক্ট নাম্বারটা হচ্ছে এখন 4,07,876।
4,07,876 দিয়ে আমরা যাত্রা শুরু করলাম। হোপফুলি আমরা হয়তো অনুষ্ঠান শেষ হতে হতে এটা আরো 2,000+ দেখব।
অবশ্যই গুরু, সবাই নিশ্চয়ই আমাদের সাথে থাকবে এই ভালোবাসায় যাত্রায়। আছে আমাদের সাথে এমডি সালাউদ্দিন, সে বলেছে গুরু আপনাকে স্যালুট আপনাকে, আর আচ্ছা আপনাকে শুনছি আমরা। আচ্ছা আছে আমাদের সাথে জুনায়েদ আহমেদ, সে বলেছে গুরুকে আমার সালাম।
ওয়ালাইকুম আসসালাম, এবং যাদের জন্য প্রতীক্ষা তার কাছে ফিরে যায় এখন, যিনি আমাদের হট সিটে অলরেডি বসেছেন, আজকের হট সিট অলঙ্কৃত করেছেন আজকের আমন্ত্রিত অতিথি, যে কথা আমরা বলতে পছন্দ করি বাইরে। আজকে এই কথাটি আমি কয়েকজন লিসেনারের কাছে শুনে সত্যি খুবই ওভারহ্যান্ড। তারা বলছিলেন যে বিশ্বের আপনি যে কথাটা বলেন সেটা প্রকৃত অর্থেই সঠিক, যে একটা কণ্ঠস্বর থাকা উচিত, সেটি হচ্ছে প্রাণা ভালোবাসা বাংলাদেশের মাইক্রোফোন, যেখানে সাধারণ মানুষ কথা বলে। একটি কণ্ঠস্বর যেমন ভালোবাসার বাংলাদেশের মাইক্রোফোন, ঠিক সেই রকম ভাবে একটি হৃদয় থাকা উচিত যেখানে সাধারণ মানুষের কথা অনুরোধিত হয়, সেটি হচ্ছে প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিও। এবং সত্যি সেটি আমরা প্রমাণ রেখে চলেছি গত এক বছরের অধিককাল। আজকে তারই আরেকটি স্বাক্ষর আমরা রাখতে চলেছি, সাধারণ একজন মানুষ যিনি এখন বসেছেন এবং কথা বলতে যাচ্ছেন প্রায় 30-35 লক্ষ মানুষের সাথে, এবং সেই মুহূর্ত থেকে হয়তো তিনি অনন্য সাধারণ হয়ে উঠবেন। তার আগে আপনাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে।
ধন্যবাদ গুরু।
কেমন অনুভব করছেন?
অনেকটাই ভালো, অনেকটাই ভালো, এবং খুব গর্ব অনুভব করতেছি যে এই অনুষ্ঠানে আসতে পেরে।
এবং এই অনুষ্ঠানের মূল্যায়নের জায়গাটা আসলে একটু একটু ডিফারেন্সিয়েট হয় ওই জায়গা থেকে, যে মানুষ আসলে যে মাইন্ডসেট নিয়ে আপনি আপনার জীবনের কথাগুলো বলবেন এখন, এবং মানুষ আসলে সেই মাইন্ডসেট নিয়েই কিন্তু আপনার জীবনের কথাগুলো শুনবে, এবং মুহূর্তের মধ্যে একটা দারুণ ইন্টারকানেক্টিভিটি তৈরি হবে, একটা আত্মিক সংযোগ তৈরি হবে মানুষের সাথে আপনার। সে সংখ্যাও কিন্তু কম না, প্রায় 30-35 লক্ষের উপরে। এই ফিলটা কেমন?
জি এটা তো আসলে মানে গড গিফট বলা যায় এক কথায়, যে আমি মানে এই ভালোবাসার বাংলাদেশে আসতে পেরে, এবং মানে আমার যে কথাগুলো, আমার যে ভালোবাসার কথাগুলো, সেগুলো এত মানুষের সাথে, এত লিসেনারের সাথে শেয়ার করতে পেরে, মানে এটা আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা।
তাহলে শুরু করি এবং শুনতে চেষ্টা করি আপনার জীবনের কথা। আমরা চাইবো যে আপনি আপনার জীবনের কথা একদম শুরু থেকে বলবেন, এবং আমরা চাইবো যে আপনার হয়তো এইভাবে এই রকম বড় পরিসরে নিজের জীবনের কথা আর কখনোই কারোর সাথে বলা হয়ে উঠবে না। এত লক্ষ লক্ষাধিক মানুষ হয়তো কখনো এই ঘটনা আপনার কাছ থেকে শোনা হবে না। সো আমি চাইবো যে মনের কথা একদম আউটবার্স্ট করবেন, নিজেকে প্রাণ খুলে বলবেন, মন খুলে বলবেন, যা ভিতরে আছে সে ভালো কিছু হোক আর মন্দ কিছু হোক সবকিছু আজকে বের হয়ে আসুক, এবং দিন শেষে আমরা চাইব সবার জন্য মঙ্গলময় হোক এমন কিছু সিদ্ধান্ত নিয়ে আমরা ঘরে ফিরতে পারি, ভালো লাগানে ঘরে ফিরতে পারি। আপনার মতো করে শুরু করুন, এবং আপনার পরিবারে কে আছেন, ছোটবেলায় কোথায় ছিল, এভাবে আমরা প্রথম থেকে জানতে চাইব।
জি আসসালামু আলাইকুম, আমি ইমরান, আমার জন্ম ঢাকাতেই, কিন্তু আমার বাবা চাকরির কারণে আমার বড় হওয়া হচ্ছে টাঙ্গাইলে। তো আমার বাবা একটা সরকারি জব করতেন, আমার ফ্যামিলিতে আমি, আমার এক বোন আর বাবা মা। তো আমার ছোটবেলাটা কেটেছে টাঙ্গাইলেই। তো টাঙ্গাইলে যখন আমি আমার বাবা যখন সরকারি চাকরি করেন, তো ওইটার সুবাদে আমরা কোয়ার্টারে ছিলাম। তো ছোটবেলার থেকে অনেক দুষ্ট ছিলাম, অনেক চঞ্চলতার মধ্যে দিয়ে আমার ছোটবেলাটা পার হয়েছে। তো একটা সময় দেখা গেছে যে ছোটবেলায় এতটাই দুষ্টামি করতাম যে সামান্য কিছু বিষয় নিয়েও অনেকে আমার বাসায় আমার বাবার কাছে বিচার নিয়ে আসতো। তো বিচার নিয়ে আসতো এরকম ভাবে যে দেখা যাচ্ছে যে ছোটবেলায় আমরা মার্বেল খেলতাম, তো দেখা যাচ্ছে যে আমি সবগুলো মার্বেল লস করে ফেলছি। দেখা যাচ্ছে যে দুইটা মার্বেল আমি আমার অন্য যাদের সাথে খেলতাম ওদের কাছ থেকে নিতাম, কিন্তু এটা জোর করে। তো ওই ওই বিষয়টা নিয়ে দেখা যেত যে বাবার কাছে একটা বিচার চলে আসছে যে আঙ্কেল ও দুইটা মার্বেল নিয়ে গেছে, তা বাবা এগুলো বিচার করত। আর বাবা মার আদর স্নেহ যেটা পাওয়ার, সেটা আমি বলবো যে আমার তরফ থেকে মানে এটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। ছোটবেলায় এতটাই আদরে বড় হয়েছি যে বাবার কাছে যদি আমি কোনো জিনিস চাইতাম সেটা হয়তো বা আমার চাইতে দেরি ছিল, কিন্তু আমার হাতে পৌঁছানো পর্যন্ত সময়টুক জাস্ট এতটুক সময় মানে লাগতো। এরকম ভাবে আমার বোনটা অনেক ছোট ছিল তখন, তো আমরা আস্তে আস্তে বড় হলাম। বড় হওয়ার এক পর্যায়ে আমি যখন ক্লাস নাইনে পড়ি তখনও আমার দুষ্টামিটা মানে আরো দিন দিন মাত্রা অতিরিক্ত হয়ে গেল। তো একটা সময় দেখা গেল যে যখন আমি ক্লাস নাইনে পড়ি, নাইনে উঠলাম, তখন আমি সায়েন্স নিব, কমার্স নিব না আর্টস নিব এরকম কোনো ই করতে পারতেছিলাম না। দেখা যাচ্ছে যে স্কুলে গেলাম বা কোচিং এ গেলাম ওই সায়েন্সের ক্লাসও করতেছি, আর্টসের ক্লাসও করতেছি, কমার্সের ক্লাসও করতেছি। এরকম ভাবে আমার কিছুটা দিন পার হয়ে গেল। পার হওয়ার পর এক পর্যায়ে বাবা এটা হ্যান্ডেল করা শুরু করলো যে না আমার ছেলেটা তো এভাবেই হয়ে যাচ্ছে। তো তখন সে একটা গাইডলাইনের ভিতর চলে আসলো। বাবা একটা ডিফেন্সে জব করতো, যার দরুন সে সময়ের অভাবে এভাবে আমাদেরকে টেক কেয়ার করতে পারতো না। মাই ছিল একমাত্র, মাই টেক কেয়ার করতো, কিন্তু মা অতটা টেক কেয়ার মানে হয়ে উঠতো না, কারণ মার আদরটা অনেক বেশি। এটা আসলে অতুলনীয় আমি এখন মনে করি। বা তো এরকম আর কি, যে তখন আমি একটা করা টিচারের কাছে পড়ে গেলাম, তো উনি আমাকে মানে একটা খুব একটা গাইডলাইনের ভিতর নিয়ে আসলো। এবং আমার আল্লাহ রহমতে তখন আমি আর্টস নিয়ে পড়ালেখা শুরু করে ভালো একটা রেজাল্ট বাবাকে দিতে সক্ষম হইলাম, যেই রেজাল্টটা আমার বাবা বিশ্বাস করতে পারলো না যে আমি আমার দ্বারা এটা সম্ভব হইল। তো পরবর্তীতে সে আমার সাথে স্কুলে গেল, স্কুলে যে রেজাল্ট দেখলো, তো এরকম ভাবে যখন ম্যাট্রিকটা ক্রস করলাম, ম্যাট্রিক ক্রস করার পর ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েটও বাবা আমাকে দেখাশোনা করলো। তো এমনও হয়েছে যে ইন্টারমিডিয়েটের পরীক্ষা আমার বাবা আমাকে নিয়ে গেছে, আর আমি এতটাই গাইডলাইনের ভিতর ছিলাম যে মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত মানে আমার টোটাল মানে ইভেন আমার মানে যত জামা কাপড় যা কিছু দরকার সব আমার বাবা কিনে দিত, এতটা গাইডলাইনের ভিতর ছিলাম। আর যেহেতু বাবা একটা ডিফেন্সে চাকরি করতেন, তো আমার দেখা যাচ্ছে যে টাঙ্গাইল শহরটা খুবই ছোট শহর। আমি যদি বাসার থেকে একটু মেন শহরের দিকে যেতাম রাত্রেবেলা বাবা যখন বাসায় ফিরত, তো তখন সে আমার বিচার করত আমি কেন শহরে গেলাম।
বিচার আচার লেগেছিল
একদম। তো মানে
বাসাতে কি নামে ডাকে আপনাকে?
আমার নিকনেমটা হচ্ছে ইমু।
ইমু কোন নাম থেকে ছোট হয়েছে? ইমু নাকি ইমুই নাম?
নিকনেম হচ্ছে ইমু।
আচ্ছা, পুরো নাম?
পুরো নাম হচ্ছে ইমরান খান।
ইমরান খান? আচ্ছা আচ্ছা। ইমরান তাহলে কি নরমালি নেম আপনার?
নরমালি
ইমরান। ইমু বলে বাড়ির লোকজন ডাকে?
জি।
আচ্ছা,
ইমরান নামে শুধু আমার দাদা ডাকতো, শুধুমাত্র আমার দাদা ডাকতো ইমরান বলে। তো দাদা জীবিত নেই। তো এরকম আর কি, যে ছোটবেলায় যখন এরকম এই দুষ্টমিগুলো এখন মনে পড়ে অনেকটা, যেগুলো
মায়ের খাইতেন কেমন? আমাকে যখন মারার পরে এলাকার লোকজন তেল টেল মালিশ করার ব্যবস্থা করতো আর কি।
প্রচন্ড প্রচন্ড, একদিক দিয়ে বাবা মারতো আরেক দিক দিয়ে মা আদর করতো।
তাহলে সেই রকম ভাবে মার পড়েনি আর কি?
না দাদা, আসলে ওই বাবার শাসনটা করা ছিল, অনেক করা ছিল, এবং যথেষ্ট বাবা অনেক রিজার্ভ টাইপের, একদম রিজার্ভ। মানে এমনও দেখা যাচ্ছে যে তা আমরা একই বাসায় বসবাস করতেছি, তার সাথে এক সপ্তাহ পরে কথা হচ্ছে, এরকমও রেকর্ড আছে আমার বা আমার খুব মানে খুবই রিজার্ভ, এতটা রিজার্ভ লোক আমি আমার লাইফে দেখিনি কখনো। তো এরকম ভাবে বড় হইলাম, ইন্টারমিডিয়েট ক্রস করলাম, ইন্টারমিডিয়েট ক্রস করার পরে ভার্সিটিতে ভর্তি হলাম। তো ভার্সিটি এই এই মুহূর্তে আবার তখন আমার জীবনে যেটা শুরু আর কি, আমার যেহেতু এটা ভালোবাসা বাংলাদেশ, ভালোবাসার কথা তো বলতেই হবে। তো আমি যখন ম্যাট্রিকটা ম্যাট্রিকে যখন পড়ালেখা করি, ম্যাট্রিক এক্সাম দিছি, তখন আমার ফার্স্ট লাভ।
আচ্ছা,
তো তখন প্রথম ভালো লাগা, ভালোবাসা।
আমরাও প্রোগ্রাম টু বি কন্টিনিউ করতে থাকবো কয়েক সপ্তাহ ধরে, ফর্চুনেটলি সে আমাকে বাঁচিয়েছে যে না, ফার্স্ট লাভ এন্ড দিস ইজ দা লাস্ট, তাই তো? আচ্ছা, তারপর
তো আসলে যখন আমার এই লাইফের এই ফার্স্ট লাভের ঘটনাটা আমি বলি, সেটা হচ্ছে যে আমি যখন ইন্টার ম্যাট্রিকটা পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরে আমার ওই যার সাথে আমার ফার্স্ট অ্যাফেয়ার হলো, ওর বাড়ি ছিল আমাদের বাড়ির থেকে আরেকটু সামনের দিকে, আমাদের বাড়ির উপর দিয়ে যেতে হতো আর কি। তো ওই আসা যাওয়ার মধ্যে আমি আসলে অতটা খেয়াল করিনি, আমাকে ফার্স্ট প্রপোজ করছে ওই ওই আমাকে ফার্স্ট প্রপোজ করছে, তো আমি প্রথম ওটা নিয়ে তেমন একটা মাথা ঘামাইনি। তো পরবর্তীতে যখন সেকেন্ড টাইম বা থার্ড টাইম প্রপোজ যখন আবার আসলো, তো তখন আমি বিষয়টা নিয়ে একটু চিন্তা করা শুরু করলাম এবং মেয়েটাকে একটু দেখার জন্য আগ্রহ হইল যে দেখে একটু। পরবর্তীতে যেহেতু আমাদের বাড়ির সামনে দিয়ে যাতায়াত, আমি তাকে একটু খোঁজার চেষ্টা করলাম এবং খুঁজে পেলাম, তো খুঁজে পেলাম এবং ভালো লাগলো, ভালো লাগলো, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে ভালো লাগলো। আর এই এই বড় হওয়ার মাঝখানেও বাবা মার যেহেতু তখন একটা বয়সের দিকে যাচ্ছি, বাবা মার যতই গাইডলাইন থাকুক কিন্তু মানে কি বলবো যে মানে শিক্ষণীয় যে কিছু কথাবার্তা বা এই জাতীয় কিছু বলতো, যে আমরা যেই স্ট্যাটাসে তুমি এর থেকে উপরে যাবা না, এর থেকে নিচে থাকবা অথবা আমাদের সেম ইয়েতে থাকবা। তো ভালো লাগা ভালোবাসা এগুলো তো কোনো কিছুই মানে না। তো আল্লাহ রহমত ওগুলো যখন আমি ফার্স্ট যখন প্রপোজ পাইলাম, তো আমাদের সাথে সব এদিক দিয়ে বাবা মার কথাটাও আমি চিন্তা করলাম।
আমার লিসেনার্সকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে মাশাআল্লাহ দশাশয় ফিগার বলতে যা বোঝায় তেমনই একজন, সে হচ্ছে আমাদের ইমরান ইমু, যে আমার সামনে এখন বসা। কারণ আমি এটা বলতে পছন্দ করি এই কারণে, যাতে করে তারা যারা ফেসবুকে আছেন তারা তো দেখতেই পাচ্ছেন, যারা ফেসবুকে নাই তারা এটলিস্ট যেন একটা ইমাজিন করতে পারেন যে যার গল্প শুনছি সেই মানুষটা কেমন, তাহলে কানেক্ট করতে সহজ হয়। এবং তার পরনে আজকে যা দেখছি সেটা হচ্ছে জিন্স এবং সেই সাথে টি শার্ট, এবং টি শার্টে মাল্টি কালার, যদি আমি কালার ব্লাইন্ড সেখানে সুমনা হয়তো আমাকে সাহায্য করতে পারে। কয় রকমের কালার আছে সুমনা?
জি অবশ্যই গুরু সাহায্য করতে পারি, এবং যতটুকু দেখতে পাচ্ছি বন্ধুরা একটু দেখে নি না, অনেকগুলা কালার সত্যি আছে, হোয়াইট, ব্লু, পিঙ্ক এবং ব্ল্যাক মেবি গুরু।
এরকম এরকম মাল্টি কালার টি শার্ট এবং সব মিলিয়ে যেটা বলছিলাম যে দশাশয় ফিগার বলতে যা বোঝায়, এবং পুরুষালী লুক এবং পুরুষালী ফিজিক সব মিলিয়ে আমাদের আজকের ইমরান। ইমরান, আপনি বলছিলেন আপনার পরীক্ষার পরবর্তী সময় বাড়িতে বিভিন্ন রকমের শিক্ষা আপনাকে দিচ্ছে ঠিকই, কিন্তু মন কি আর শিক্ষা, মানে প্রেমের ডুবু টানে হাবুডুবু খাবে এরকম একটা অবস্থা, এবং ফাইনালি আপনার ভালোবাসার মানুষের বাড়ি কোথায় সেটাও খুঁজে বের করেছেন, তাকে আপনি একটু একটু ভালো লাগা শুরু হয়েছে তারপর থেকে।
জি, তো যখন আমি তাকে দেখলাম, দেখার পরে ভালো লাগলো, দেন আমি তাকে প্রপোজ করলাম, আমিও প্রপোজ করলাম, এবং তার ইয়াতে মানে দুজনের সম্মতিতেই আমরা অ্যাফেয়ারটা কন্টিনিউ করার চেষ্টা করলাম। এরকম ভাবে কন্টিনিউ হচ্ছে, ও তখন সম্ভবত ক্লাস এইট কি নাইনে সম্ভবত তো ওর সাথে আমার
ভালোবাসার অফারটা প্রথম পেয়েছিলেন আপনি, তাই না?
জি।
আপনি তো ভাই বিশ্বের ভাগ্যবান কিছু ব্যক্তির একজন, কিভাবে আপনি ফাইনালি কিভাবে প্রস্তাবটা দিয়েছিলেন তাকে?
আমি যখন তাকে খুঁজে বের করলাম, বের করার পরে আমাকে যখন সে প্রস্তাবটা পাঠাইলো, তো পাঠানোর যে বাহকটা ছিল সে ছিল তার দূর সম্পর্কের এক ভাতিজা সম্পর্কিত, ওর বাড়িটা আবার আমার বাড়ির পাশে, তো ও তখন আবার মানে ওর ভাতিজাকে দিয়ে আমাকে প্রপোজটা পাঠাইছে যে ওই ছেলেটাকে আমার ভালো লাগে, তো তুমি একটু মানে একটা চিরকুট টাইপের কিছু একটা দিয়েছিল, তো ওটা দেখে আমি এরকম একটা বা দুইটা পাওয়ার পরে তারপরে আমি একটু এগ্রি হইলাম এবং ভালো লাগলো, সব মিলিয়ে ভালো লাগলো। ভালো লাগার পরে দেন দুজনের সম্মতিতেই আমাদের এই রিলেশনটা কন্টিনিউ করার চেষ্টা করলাম। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ওর সাথে আমার মানে যেহেতু আমাদের বাড়ির উপরে দিয়ে আসতো এবং দুজনের ভালো লাগা ছিল, তো আমরা এইভাবে আস্তে আস্তে মিশতে থাকলাম, এক এক সময় এক এক জায়গায় গল্প গুজব, বাস এতটুকু পর্যন্তই আমাদের এটা ছিল। তো আমি গুরু মানে এতটাই তাকে ভালোবেসে ফেললাম, মানে জিনিসটা যেহেতু এটা একটা গ্রামাঞ্চল, একটা মফস্বল শহর, তো ওইদিকে আসলে এই সমস্ত এই দেখা যাচ্ছে যে কে প্রেম করলো কে বিয়ে করলো এগুলো নিয়ে একটা মানে গল্প গুজবের মতন তৈরি হয়, যেটা গ্রামাঞ্চলে হয় এখনো হয়। হ্যাঁ, যে অমুকের মেয়ে বিয়ে করলো, অমুকের ছেলে অমুকের পছন্দ করে,
আর বলিস না ওকে তো নিয়ে পালায় গেছে, কঠিন অবস্থা, তোমার বিচার বসে পারেন না যে কয়েক এলাকা মিলে,
তো এরকম তো দেখা যাচ্ছে যে এরকম আমি অনেকগুলো প্রবলেম ফেস করছি। দেখা যাচ্ছে যে আমি ওদের বাসায় ওদের বাড়িতে যাব, তো আমার তখন সাইকেল ছিল, সাইকেল নিয়ে দেখা যাচ্ছে আরো দুই তিনটা ফ্রেন্ড নিয়ে দুই তিনটা সাইকেল নিয়ে গেছি, তো যাওয়ার পরে কোন এক কান কথা শুনতে পারলাম যে ওর ভাই আমার গ্রামের মাতবরদের কাছে বিচার দিয়েছে। বিচার দিলে পরে আমি তখন কি করছি, ওই রাস্তা দিয়ে আসতেছিলাম, আসতে আসতে ওর ভাই আবার যাচ্ছিল ওই রাস্তা দিয়ে, তো সে আবার আমাকে দেখে ব্যাক করছে, মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল, মোটরসাইকেলটা নিয়ে ব্যাক করছে। ব্যাক করার পরে আমি আবার কি করলাম, খেতের যে মানে
আল যেটাকে বলে
আল, ওই আল দিয়ে সাইকেল কান্দে করে ওই বন্ধু বান্ধব সহ একদম ওই মানে হাঁটু সমান কাদা, এই পরিমাণ কাদা নিয়ে সাইকেল মানে কাঁধের উপর নিয়ে তারপরে আসছি।
এরকম হয়ে যাচ্ছে, দশাশয় শরীরে শক্তির অভাব নাই, সেটা কাজে লেগেছে। এই ভাগে শোনো না, আমরা আবার আমাদের কিছু লিসনার্স বন্ধু কিভাবে কানেক্টেড তারা কি বলছে একটু শুনে নি।
হ্যাঁ, মাঝার মিলন আছে আমাদের সাথে, সে এসএমএস করেছে এবং বলেছে ভালোই হবে মনে হচ্ছে। এবং আছে আমাদের সাথে নীলিমা, সে বলেছে গুরু লাভ ইউ। আছে আমাদের সাথে রবিউল, বলেছে আচ্ছা গুরু আমি একটা মেয়েকে ভালোবাসতাম, ও আমাকে ভালোবাসত, আস্তে আস্তে ও আমাকে ভুলে যাবার চেষ্টা করে, আমি ওকে জোর করেছিলাম, দেখলাম ও আমার উপর রাগ করছে।
জোর করলে ভালোবাসা টিকে নাকি লম্বা হয় সে ব্যাপারগুলো আমরা জানবো, দেখি একজন মানুষের জীবনে প্রায় অনেকখানি আমরা জানতে পেরেছি, বাকিগুলো শোনার চেষ্টা করি।
তো যখন মানে এরকম কিছু দুই একটা স্মৃতি ছিল, আর আমাদের এই মানে ভালোবাসার যতটুকু সম্পর্ক, মানুষের বিয়ের আগ পর্যন্ত যে ভালোবাসাটা সেটা আমাদের মানে বেশি দিন হয়নি, আমরা খুব স্বল্প সময়ের ভিতরই একটা মেজর একটা সিদ্ধান্ততে চলে গেছিলাম, সেটাও ফ্যামিলির একটা ইয়ার ব্যাপারে, যে দেখা যাচ্ছে যে আলটিমেটলি গ্রাম যেহেতু, তো এটা আমার ফ্যামিলি তো কিছুটা জেনে গেছে, ওর ফ্যামিলি তো কিছুটা জেনে গেছে, তো জেনে গেছে কিন্তু তারা কেউ কোনো রেসপন্স করতেছে না, শুধুমাত্র নেগেটিভ কিছু ব্যাপার বলতেছে আমাদেরকে যে এটা রাখা যাবে না, এটা করা যাবে না, এখন কিছু না। কিন্তু আমি মানে তার প্রতি এতটাই দুর্বল হয়ে গেছিলাম যে মানে একটা কিছু চাচ্ছিলাম আর কি, যে অ্যাটলিস্ট বিয়ে না হোক কিন্তু একটা সমঝোতার মধ্যে চলে আসুক জিনিসটা, কারণ তখন আমার মানে ক্যারিয়ারের শুরু মাত্র, তখন আমার ক্যারিয়ারের মাত্র শুরু, কারণ আমি তখন ইন্টারমিডিয়েট করতেছি, তারপরে আমি ভার্সিটিতে যাব, তো সে বিষয়টা ফ্যামিলি থেকে তেমন একটা সাড়া পেলাম না, সাড়া পেলাম না বলতে তারা সবসময় নেগেটিভটাই বললো যে এটা করা যাবে না ওটা করা যাবে না, তো আমাকে একটা যে কোনো একটা সিদ্ধান্ত তো দিতে হবে, কারণ আমি তো তাকে ভালোবাসি, আর এবং ভালোবাসাটা ছিল সম্পূর্ণই মন থেকে, মনে বাইরের থেকে ছিল না। তো ফাইনালি আমি ইন্টারমিডিয়েট যখন ক্রস করে ভার্সিটিতে ভর্তি হলাম, তো তখন আমি মানে সিদ্ধান্তটা নিয়ে ফেললাম যে মানে যেহেতু কোনো ফ্যামিলি কোনো ই দিচ্ছে না, তো আমি তাকে বিয়ে করার প্রস্তাবটা দিই যে চলো আমরা বিয়ে করি। আমার প্রস্তাবে সে রাজি, কারণ সেও আমাকে ছাড়ে মানে সে আমাকে এতটাই ভালোবাসে যেটা মানে আমি।
আপনাদের সম্পর্কে কতদিনের মাথায় এই ধরনের সিদ্ধান্তের দিকে যাচ্ছেন?
এটা আড়াই বছর হবে আর
কি। আড়াই বছর কম সময় না আসলে, আড়াই বছর।
তো যাই হোক মানে
সময়টা সময় উপযোগী ছিল না।
তো আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই, আমরা বিয়েও করি। বিয়ে করি তো বিয়ের একদিন কি দুদিন পর এই ঘটনাটাও জেনে যায় গ্রামে যে অমুকের ছেলে অমুকের মেয়েকে বিয়ে করছে। তো ওর বাবাও গভর্নমেন্ট সার্ভিস করতো, ওর বাবা ছিল টাঙ্গালে বাইরে। তখন আমার বাবারও বদলি হইল, তো বাবাও ছিল টাঙ্গালে বাইরে। তো এই জন্য তারা কি বলে যেদিন জানাজানি হলো সেদিন আসলো, আসার পরে তো আমি বাড়ি থেকে পলাই গেলাম। আমি পলাই গেলাম, ও পলাইলো না। তো আমি পলাই আমার এক ফ্রেন্ডের বাড়িতে আশ্রয় নিলাম। আশ্রয় নেওয়ার পরে তো বাবা আসলো, বাবা আসার পরে আবার চলে গেল। তো আলটিমেটলি যখন যেহেতু আমি একটা এডুকেটেড ফ্যামিলির ছেলে, তো যেহেতু আমি একটা অ্যাক্সিডেন্ট বা বিয়ে করে ফেলছি, সেহেতু তারা উভয় পক্ষই তখন আগে আসলো, উভয় পক্ষই আগে আসলো। আগে এসে দুইজন দুইজনের সাথে কথাবার্তা বললো, দুই ফ্যামিলি তখন ইন্টারেস্টেড যে একটা কিছু করা দরকার যেহেতু তারা একটা ভুল করছে। আর তখন তো তাদের কাছে ভুলই মনে হবে, বা যেহেতু আমরা তখনও মানে বিয়ের বয়স হলো মানে বিয়ের যে অ্যাবিলিটিটা সেটা আমাদের কারোরই হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা মানে এতটাই দুজন দুজনকে লাভ করি বা ভালোবাসি যে আসলে এটার বই প্রকাশ ওইটাই। তো আমাদেরকে মেনে নিল, আমরা ফ্যামিলিতে স্থায়ী হওয়া শুরু করলাম। তো ওকে আমাদের বাড়িতে নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমরা আমাদের ফ্যামিলিতে ওকে নিয়ে বসবাস শুরু করলাম। শুরু করার এক পর্যায়ে ও মানে আমাকে এতটাই ভালোবাসে যে ওদের বাড়ি পর্যন্ত যেত না। একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসে, আসার পরে এক মাস দুই মাস পর পর তার বারবারই যেতে মন চায়, কিন্তু ও যেত না। ও আমাকে এতটাই ভালোবাসত যে না আমি তোমাকে ছাড়া একটা দিন থাকতে পারবো না। তো এরকম ভাবে যখন ই হলো হইতে হইতে, তো তখন তো আমি বেকার ছিলাম। আমি যখন বেকার ছিলাম তো আমার এই বেকারত্বটাও তখন তার কাছে কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমি নিজে নিজে খুব ফিল করতাম যে আমি তো বেকার, আমি তো এখন বিয়ে করছি, এখন তো আমার কিছু একটা করা দরকার। তো আর্থিক অবস্থা বাবা মার যেমন ছিল, তো এটাও সাফিসিয়েন্ট, এটা কোনো ই ছিল না। বা ওদের বাড়ির যে অবস্থা সব দিক দিয়ে ভালো ছিল, কিন্তু আমার বিবেক থেকে এটা
নিজে কিছু করা দরকার,
নিজে কিছু করা দরকার। তো এমন তো অবস্থায় আমি ঢাকাতে যোগাযোগ করা শুরু করলাম আমার যারা রিলেটিভ যারা আছে যে একটা জব দরকার, জব দরকার। আল্লাহর রহমত হয়তো বা ওর উসিলায় বা আমার মার উসিলায় বা যার যে কারণ উসিলায় আমার একটা ক্লাস ওয়ান একটা জব হয়ে গেল, এবং সেটা বাংলাদেশে একটা রেপুটেড একটা অর্গানাইজেশন, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ক্লাস ওয়ান একটা জব হয়ে গেল। তো ওই জবটা আমি কন্টিনিউ করলাম। তো ইন দ্যাট টাইম সে মানে আমরা ওই ইয়ারলি ট্যুরে যেতাম কক্সবাজার। তো তখন যেহেতু একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করি, নিজেও কিছু পয়সা ইনকাম করি বা বাড়ি থেকেও কিছু পয়সা দেয়, তো ইয়ারলি আমরা
সবচেয়ে বড় কথা যাকে ভালোবাসেন তার সঙ্গে বিয়ে করার সুযোগ তৈরি হলো এবং দুই ফ্যামিলির সম্মতিতে বিয়ে করতে পারা এবং সাথে সাথে জব এবং যে সময়টাতে আপনাদের এই 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 সম্পর্কগুলো দারুণ পরিণতি পাচ্ছে সব মিলিয়ে আসলে একদম ড্রিমিং পুরো বিষয়টা। আপনার এই কথাগুলো শুনছে আর অনেকে হয়তো দীর্ঘনিঃশ্বাস ফেলছে। আমার অনেক বন্ধু যারা ফেসবুকে কানেক্টেড আছে সুমনা, তাদেরকে একটু আর একবার বলে দিই আমরা আমাদের সাথে যুক্ত হবার নিয়মটা, যাতে করে আমরাও দেখতে পছন্দ করি। এটা অনেকটা মিররের মতো এই মেসেজ লাইকিং ফেসবুকে বা আমাদেরকে টেক্সট পাঠানোটা, যে আমাদের সাথে আমাদের বন্ধুরা কতটুকু ইনভলভ।
সত্যি ভালোবাসা দেখতে ভালোবাসা অনুভব করতে সবসময়ই বেশি ভালো লাগে। যদি SMS করে তোমার ভালোবাসার আপনাদের ভালোবাসার কথাগুলো জানাতে চান, যেটা করবেন সেটা হচ্ছে চলে যাবেন মোবাইলের মেসেজ অপশনে, যে লিখে ফেলবেন আপনার ছোট্ট মিষ্টি নামটি, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে এইজ, পাঠিয়ে দিবেন আপনার ভালোবাসার কথাগুলো 16260 এই নাম্বারে। অ্যান্ড যদি চান ভালোবাসার কথাগুলো ফেসবুকে আমাদেরকে জানাতে, অবশ্যই তাও জানাতে পারেন। তার জন্য যেটা করবেন সেটা হচ্ছে চলে যাবেন ইন্টারনেট ব্রাউজারে, যে জাস্ট লিখে ফেলবেন আপনার আপনার আমাদের ফেসবুক অ্যাড্রেসটি, যেটা হচ্ছে www.facebook.com/dhakafm90.4, এবং পাঠিয়ে দিবেন আপনার ভালো লাগার কথাগুলো কমেন্টের মাধ্যমে। যেমনটি জানিয়ে দিয়েছে এ আর আশিক, বলেছে স্টোরি ভালো লাগছে, ধন্যবাদ আশিক আপনাকে আমাদের সাথে থাকার জন্য। শেখ রাসেল রাসেল আছে আমাদের সাথে, সে বলেছে ভালো লাগছে, ধন্যবাদ সাথে থাকার জন্য আবারও বলছি। আরিফ রাজ আরিফ আছে, সে বলেছে ইমরান ভাই দেখতে অনেক সুন্দর, বুঝতে পারলাম। আছে আমাদের সাথে ইমন হাসান মুরাদ, সে বলেছে গুরু খুবই ভালো লাগছে, জাস্ট অসম। এবং অনেকেই আছে গুরু আমাদের সাথে, আমাদের ভালোবাসার স্টোরিকে অ্যাপ্রিসিয়েট করছে, বলছে ভালো লাগছে।
এবং সেই সাথে আমি জানিয়ে রাখি যে অনেকেই আপনারা প্রচুর প্রচুর করে টেক্সট পাঠাচ্ছেন, লাইকস দিচ্ছেন এবং ফেসবুকে কমেন্টস করছেন, এবং আপনারা অবশ্যই জানেন যে বেশি বেশি কমেন্টস দেওয়ার ফলে আমার একটা সুযোগ তৈরি হবে, যে সুযোগের মাধ্যমে আমি কথা বলার সুযোগ পাবো সেই ভাগ্যবান দুইজন ব্যক্তির সাথে। অলরেডি আগের সপ্তাহের দুইজন ভাগ্যবান ব্যক্তি আছেন, তার সাথে আমরা কথা তো বলবোই, এবং আজকের সপ্তাহে নির্ধারিত হয়ে যাবেন যে কোন দুইজন ভাগ্যবান ব্যক্তি যার সাথে আমি কথা বলবো পরবর্তী সপ্তাহে। আমি চলে যাচ্ছি আবার ইমরানের কাছে, এবং ইমরান খুব ড্রিমিং একটা জায়গার মধ্যে ছিলেন, কক্সবাজার। আমি তো অলরেডি ভিজুয়ালাইজ করতে পারছি ইমরান, যে আমি বিচে দাঁড়িয়ে আছি, ওখান থেকে হয়তো ব্যালকনিতে দেখা যাচ্ছে আপনি এবং পাশে হচ্ছে আপনার ভালোবাসার প্রিয়তম সেই মানুষটি, এবং দারুণ সুখময় কিছু মুহূর্ত আপনাদের, এবং চমৎকৃত হওয়ার মতো কিছু কথোপকথন শুনি।
তো যখন আমরা কক্সবাজার গেলাম, তো যাওয়ার পথে আমি আর একটা অসুখের কথা জানতে পারলাম আর কি, যে ও মানে ও যখন গাড়িটা যখন চলছিল, ও কিছুক্ষণ পরপরই বলতেছে যে আমি ওয়াশরুমে যাব। তো এটা সিম্পটম তো খুব একটা ভালো না। তো পরবর্তীতে যখন আমরা টাঙ্গাইল ব্যাক করলাম, আমি আবার একটু বলে রাখি আমার ওয়াইফের হচ্ছে তিন বোন, তিন বোনের মধ্যে ও হচ্ছে মেজো, ওর বড়টাও ডক্টর, ছোটটাও ডক্টর।
আচ্ছা,
তো বড় বোন তখন টাঙ্গাইল প্র্যাকটিস করে, তো আসার পরে তার সাথে আমরা কনসাল্ট করলাম যে আপা এই সমস্যা, তা উনি সাজেস্ট করলেন যে তুমি ডায়াবেটিসটা একটু টেস্ট করাও, যেহেতু বারবার ওয়াশরুমে যেতে যাচ্ছে হয়তো ওইটাই হতে পারে। তো তার সাজেশন অনুযায়ী আমরা ডায়াবেটিসটা টেস্ট করলাম, টেস্ট করার পরবর্তীতে তার রেজাল্ট পজিটিভ আসলো। তো পজিটিভ আসলো, তো এখন ডায়াবেটিসটা ছিল তো অনেক মাত্রায়, মানে শুরুতেই যে এত মাত্রা এটা আসলে মানে আমি তখন বুঝতে পারিনি। তো এখন ডাক্তার দেখাইলাম, ডাক্তার দেখানোর পরবর্তীতে ডাক্তার বলল যে তাকে ইনসুলিন নিতে হবে, ডায়াবেটিসের নিয়ন্ত্রণে যে এটা। তো এখন ইনসুলিন দেওয়ার মতন লোক আমার বাড়িতে নেই। আমি তখন কি করলাম, আমি প্রত্যেকদিন ঢাকার থেকে টাঙ্গাইল যাতায়াত শুরু করে দিলাম শুধুমাত্র তার এই ইনসুলিনটার জন্য। আমি সকালে যখন ঘুম থেকে উঠে তাকে ইনসুলিনটা দিয়ে বেরোয় আসতাম, দুইবার করে ছিল তো সকালে রাত্রে, রাত্রে তো আবার বাসায় যেতাম। টাঙ্গাইল থেকে অফিস করতেছি ঢাকাতে, আমার অফিস তখন ছিল বনানীতে, তো ঢাকাতে এরকম প্রত্যেক দিন একদম মানে 22 দিন ছিল আমাদের অফিস, 22 দিনই আমাকে এরকম জার্নি করতে হচ্ছে শুধুমাত্র তার এই অসুখটার কারণে। এরকম ভাবে যখন ট্রিটমেন্ট করলাম, আল্লাহর রহমতে একটা মানে লেভেলে নিয়ে আসলাম। নিয়ে আসার পরবর্তীতে আমি মানে এই চাকরি করাকালীনই একটু ঘটনাটা বলি, সেটা হচ্ছে যে আমার চাকরি জীবনে যখন আমার মানে 6 বছর রানিং হয়, তো এর মাঝখানে তো এই যে ঘটনাগুলো চললই যে তার অসুস্থতা বা সামথিং কিছু, তো এই সময়ের শেষের দিকে আমি আমার একটা ফ্রেন্ড ছিল আমার বাড়িতে, সে আমি তাকে সবসময় শুভাকাঙ্ক্ষী ভাবতাম, সে আমাকে বিভিন্নভাবে হেল্প করছে, আমার যখন আমার ওয়াইফের সাথে রিলেশন ছিল সে বিভিন্নভাবে আমাকে হেল্প করছে। তা আমি তাকে সবসময় শুভাকাঙ্ক্ষী ভাবতাম। তো ভাবার এক পর্যায়ে সে আমাকে মানে হঠাৎ একদিন ফোন দিছে। ফোন দেওয়ার পরবর্তীতে বলতেছে যে মানে আরেকটা মেয়ের কন্ট্যাক্ট নাম্বার দিল সে, সে আমাকে দিল। দেওয়ার পরবর্তীতে সে বলল যে একটু কন্ট্যাক্ট করো দেখো। তা আমি আমার জীবনের ফার্স্ট টাইম তো তাকেই ধরে নিছি এবং লাস্ট তো তাকেই। তা আমি জানিও তখন কেমন একটা অন্যরকম একটা অনুভব করা শুরু করলাম। তা আমি আমার ওয়াইফকে প্রায় অফিস থেকে এই সকাল আর রাতে তো দেখা হইতই, প্লাস আমরা প্রায় 20-25 বার সারা দিনে কন্ট্যাক্ট করতাম, একজন আরেকজনের খোঁজ খবর নিতাম মানে আমার ওয়াইফের সাথে। তো পরবর্তীতে ওই কন্ট্যাক্ট নাম্বারটা যখন দিল, আমি মানে সজ্ঞানে হোক অজ্ঞানে হোক আমি তার সাথে কন্ট্যাক্ট করলাম।
ভালোবাসার মানুষটি টাঙ্গাইলে তখন উনি কি বিছানাগত তো না, স্বাভাবিক চলাফেরা, একদম স্বাভাবিক চলাফেরা? জি। তারপর
তো যখন কন্ট্যাক্ট নাম্বারটা দিল, তো কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়ার পরে আমি তার সাথে কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করার পরে এক পর্যায়ে তার সে আমার সাথে কন্টিনিউ যোগাযোগটা শুরু করে দিল। এখন আমি অফিসে থাকি, অফিসে ওয়াইফের সাথে কথা বলে মানে চোর যখন চুরি করে তো তখন তার মনের ভিতর কিন্তু ওই চুরিটাই গায়, সে যতই অস্বীকার করুক। তা আমি যখন আমার ওয়াইফের সাথে যখন কথা বলতাম, তো এটা তো ওয়াইফের সাথে কথা বলা, এটা অফিসে যারা আর অন্যান্য যারা স্টাফ ছিল
স্বাভাবিক
চলাফেরা না। তো পরবর্তীতে আমি ওই মেয়েটার সাথে কন্ট্যাক্ট করি, ওই মেয়েটার সাথে কন্ট্যাক্ট করে সে আমাকে ব্ল্যাকমেইল করে হোক বা যেভাবে হোক সে আমার সাথে একটা রিলেশনে জড়ায় গেল,
ওই মেয়েটা,
ওই মেয়েটা। তা আমি তখন থেকে ঠিক কিছুদিন মানে আমার ওই স্বাভাবিক জীবন থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম।
একটু ডিটেইলস শুনতে যাচ্ছি এই জিনিসটা।
ডিটেইলস বলতে
যে ছেলেটি আপনাকে নাম্বার দিল আপনার ফ্রেন্ড,
জি,
আদৌ কি স্বেচ্ছায় নাম্বারটা দিল নাকি আপনার?
না না, সে স্বেচ্ছায়।
অনেকে অনেকে ফান করতে চায় না, মাস্তি করতে চায় যে দোস্ত এরকম নাম্বার থাকলে দেখতে একটু ফান করব, আপনার এরকম কোন জিজ্ঞাসা ছিল কিনা?
না, আসলে তখন আমার জানা ছিল না যে আমি ফুলেই বলি যে মেয়েটা কোন ভালো মেয়ের পর্যায়ে পড়ে না। তো আমার ওই ফ্রেন্ডটা যেহেতু আমাদের একটা গ্যাপ হয়ে গেছে, ওই গ্যাপেও ও চেঞ্জ হয়ে গেছে। ওর যে আগের যে মন মানসিকতা নিয়ে আমাকে হেল্প করছে সেই মন মানসিকতাটা তার ছিল না। সে তো সে আমাদেরকে মানে সে আমাদের রিলেশনে এতটাই হেল্প করছে যে এটা বলার বাহির।
মানে যখন আপনার তার সাথে সম্পর্ক ছিল,
জি,
এবং বিয়ে করেন, পুরো প্রসেসটাতে হেল্প করে।
আমার বিয়েতেও সে প্রেজেন্ট ছিল,
প্রেজেন্ট ছিল
আমার বিয়ে কার্যক্রমেও সে প্রেজেন্ট ছিল, এবং পরবর্তী যে দুই পক্ষ যে মিলিয়ে দেওয়া এটা তো তার একটা ভূমিকা ছিল।
যাই হোক, এই মেয়ের সাথে আপনি যোগাযোগ করা শুরু করতেছেন, কতদিন এরকম কন্টিনিউ হচ্ছে সম্পর্ক?
এটা প্রায় 1 ইয়ারের মতন এরকম একটা চলে গেল। তো যাই হোক, 1 ইয়ার পরে আমারই একটা শুভাকাঙ্ক্ষী, তো লোকটা নাম বলবো আমি, সে হচ্ছে আবুল ভাই, আমাদের একটা সিনিয়র ভাই। তো সে বিষয়টা জানতো, জানার পরে সে আমাকে একদিন এই ঘটনা থেকে বলল যে ভাই আসলে এটা ঠিক না। তো আমি তখন আমার ঘরে আল্লাহ একটা মেয়ে দিছে, এর মধ্যে আমার একটা মেয়ে হয়েছে। তো আমি তখন ওই আবুল ভাইয়ের কথা শুনে মানে ফিল করলাম জিনিসটা, আমি সেই আগের ইমুতে চলে গেলাম, আগের ইমুতে চলে গেলাম যে আমি তো ভুল করছি, আমি তো এটা ঠিক হয়নি, আমি তো ঠকাইছি, আমি আমার ওয়াইফকে ঠকাইছি, আমি আমার ফ্যামিলিকে ঠকাইছি, পুরো ফ্যামিলিকে। কারণ ওই মেয়ে তো মানে ভালো মেয়ে না, এরা তো মানুষের ক্ষতি করে, এই জিনিসটা তখন ফিল করতে পেরে আমি যোগাযোগটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে আমার ওই ফ্রেন্ডটা, আর এর মাঝখানে আমি একটু বলে নিই, আমি যখন ওই চাকরি করা কালীনই যখন ওই মেয়েটার সাথে সম্পর্কতে জড়ায় যাই, জড়ায় যাওয়ার পরে তো আমার চাকরি তো ভালোই চলছিল, তা আমি চাকরি থেকে অবসর নিই স্বেচ্ছায়, যেহেতু সেও থাকে টাঙ্গাইলে আমিও থাকি ঢাকাতে, আমি তো বাড়ি যাই দেখা যাচ্ছে যে সন্ধ্যারপর, সন্ধ্যারপরে বাড়ি গেলে আমার ফ্যামিলিতে যেতে হয়, তো এরকম একটা ই। তারপর ওই ফ্রেন্ডটা আমাকে ই করলো, মানে কি বলবো, যে বললো যে ঢাকার থেকে টাঙ্গাইলে আসো, টাঙ্গাইলে এই ব্যবসা আছে, ওইটা আছে, এইটা আছে।
কোন ফ্রেন্ড? আবার সেই ফ্রেন্ড?
ওই ফ্রেন্ডটাই, ওই ওই ফ্রেন্ডটাই। আমি তাকে, আমি মানে তার প্রতি যেন কেমন আমার একটা দুর্বলতা ছিল, সে আমার বহুত ক্ষতি করছে আমার জীবনে, যেটা বলার বাইরে, কারণ তাকে আমি এতটাই কাছের মনে করতাম যে আমার ঘরে কখন কি হতো না হতো, ইভেন আমার বাবা মাও যদি কোনো সময় জানতো যে আমার ওই ফ্রেন্ডের সাথে আমি আছি, বাবা মা একদম মানে নিশ্চিন্ত মনে তারা থাকতো যে না অমুকের সাথে আছে। তো এরকম ভাবে যখন আমি আমি চাকরিটা ছেড়ে দেই, চাকরিটা ছেড়ে দেই, চাকরিটা ছেড়ে দেওয়ার পরে তো এগুলো তো আমার ওয়াইফ কোনো সময় তার স্বামীর প্রতি তো কিরকম বিশ্বাস সেটা তো বলাই বাইরে, তো আমাকে কোনো সময় কোনো বাঁকা চোখেও দেখে নাই বা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে নাই সে আমাকে কোনোদিন। তা আমি চাকরিটা ছেড়ে দিয়ে টাঙ্গাইলে চলে গেলাম, টাঙ্গাইলে পার্মানেন্টলি চলে গেলাম, ওই বন্ধু বান্ধবের কথা অনুযায়ী, কথা অনুযায়ী চলে যাওয়ার পরে তো তারা আমাকে একটা ব্যবসা দেখাইলো, একটা ব্যবসা দেখাইলো যে
চাকরি ছেড়ে দিলেন,
এই চাকরি ছেড়ে দিলাম। তো তখন আমার কাছে সামান্য তমকেশ, তো এই ব্যবসা শুরু করলাম, এই ব্যবসাটা শুরু করে একটা গার্মেন্টস শুরু করলাম। তো ব্যবসাটা আমার ওয়াইফের ছিল প্ল্যানিংটা, যেহেতু তুমি টাঙ্গাইলে চলে আসছো তাহলে তুমি একটা
গার্মেন্টস শপ দাও,
একটা গার্মেন্টস শপ দাও তো ভালোই হবে। তো ভালো তো ভালোই, আমি তো শুরু করলাম, শুরু করার এক পর্যায়ে ব্যবসাটা কন্টিনিউ করতেছি করতেছি। তো তখন আমার এই ফ্রেন্ডই, আমার যে ফ্রেন্ডটার কথা আমি বললাম, এই ফ্রেন্ডটাই ব্যবসা করাকালীন সে আমার কাছ থেকে বিভিন্ন সময় আমাকে বিভিন্ন ধরনের ট্র্যাপে ফেলে টাকা পয়সা নেওয়া শুরু করে দিল আমার কাছ থেকে, সেটা সামান্য পরিমাণে হলেও নিছে, মানে নিচ্ছে, কিন্তু আমি কখনোই তাকে দোষটা দিতে পারতেছি না বা বুঝতেও পারতেছি না যে আমার এই ফ্রেন্ড আমার এরকম ক্ষতিটা করতেছে। এখন বন্ধু বান্ধব হিসাবে মেয়ের নাম্বার দেওয়া বা ই, সেটা হচ্ছে এক সাবজেক্ট, আর ট্র্যাপে ফেলে আমার কাছে কিছু আদায় করে এটা হচ্ছে আরেকটা জিনিস। তো এরকম ভাবে শুরু করলো, শুরু করে এক পর্যায়ে আমার ওয়াইফ আমাকে বলে, তো তখন আমার আবার একটা ই ভালো ছিল যে আমি যদি কোথাও কোনো কিছু করতাম আমি এটা ফ্যামিলিতে শেয়ার করতাম, শেয়ার করতাম যে আমি এটা করতে যাচ্ছি বা অমুকের কাছ থেকে এটা করছি বা এটা হয়েছে, যেহেতু ফ্যামিলির নলেজে থাকলো, অ্যাটলিস্ট ফ্যামিলির নলেজে থাকতো, বাবা মা বা ওয়াইফ সবার নলেজে আমার এই কথাগুলো ছিল। তো এক পর্যায়ে আমার ওয়াইফ বলতো যে দেখো ও তো খুব একটা ভালো না, আমার যে কেমন যেন সন্দেহ হয়, আমি বলতাম যে না ও তো অনেক ভালো। এরকম ভাবে ওরে আমি দু তিনবার মানে হাতে না তো ধরতে পারছি, তারপরেও যেন কেমন একটা দুর্বলতা চলে আসে ওর প্রতি। আমি আসলে ওর এগুলো সবসময় ছাপাই গেছি, তো যেহেতু অতদিন কন্টিনিউ ছিল, ও আমাকে একটা মেয়ের নাম্বার দিয়ে অতটু কন্টিনিউ করলো, করার পরে আমি একটা দিন বুঝতে পারলাম যে আমি তো আসলে অনেক অন্যায় করে ফেলছি, অন্যায় করে ফেলছি যে আমার ওয়াইফকে আমি ঠকাইছি। প্রথম ফার্স্ট সে আমাকে এতটা ভালোবাসে যে তার ভালোবাসার মধ্যে আমি এরকম আঘাত দেওয়াটা আমার ঠিক হচ্ছে না। তা আমি ওখান থেকে চলে আসলাম, ওখান থেকে চলে এসে একদম সিম্পল লাইফ লিড করা শুরু করে দিলাম যে আমার আর কিছু নাই, আমার ফ্যামিলি আগে, আমার ওয়াইফ, আমার বাচ্চা, আমার বাবা মা সব আগে। এরকম ভাবে চলা শুরু করলাম, এরকম ভাবে আমাদের সংসার ভালোই যাচ্ছে। যাওয়ার এক পর্যায়ে তো হঠাৎ আমি আর একটু বলি গুরু, এর মধ্যে যে মানে মানুষের ভালোবাসার মধ্যে আঘাত দিলে দেখা যাচ্ছে যে আমরা আমি ওয়াইফকে মানে কিছু না জানে অপরাধগুলো করছি, এই অপরাধে যে শাস্তিগুলো সেটা সম্বন্ধে একটু বলি। যে উপরওয়ালা যিনি আছেন
এটা বলেন, এটা শোনাটা খুব দরকার।
জি আমি সেটাই বলছি,
বর্তমান যে রিলেশনশিপ চলতেছে আমাদের সমাজে, দুনিয়ার হিসাব বাদই দিই, বাংলাদেশে যা চলছে, যে বেহায়াপনা চলতেছে সম্পর্কের নামে, যে ব্যভিচার চলতেছে, সেই ব্যাপারগুলো অনেকেই হয়তো এই লার্নিংটা নিতে পারবে। আমার তো মনে হয় যে পাগলের মতো কেউ যদি অন্ধভাবে ভালোবাসে তার স্বামীকে, বা কোন স্বামী যদি পাগলের মতো অন্ধভাবে ভালোবাসে তার স্ত্রীকে, এবং সে যদি বেইমানি করে, সে যদি ভণ্ডামি করে এবং অন্য কোন রিলেশনশিপ মেনটেন করে ইন্টারিয়াম পিরিয়ডে এই সময়ের মধ্যেই, তাহলে এটা একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে থাকতে বাধ্য স্রষ্টার পক্ষ থেকে, যে 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 মেসেজগুলো কিন্তু তার কাছে চলে আসার কথা, যে তুমি অন্যায় করছো, তুমি ভুল করছো। কারণ স্রষ্টার দেওয়া সবচাইতে রহমতের জিনিস এই রিলেশনশিপ, এই দুইজনের বৈবাহিক সম্পর্ক। এটার যারা মূল্যায়ন করে না, এটা যারা অবমূল্যায়ন করে, এটার সাথে যারা এই ধরনের সম্পর্কের সাথে জড়িয়ে পড়ে, নিঃসন্দেহে স্রষ্টার পক্ষ থেকে কিছু স্পিরিচুয়াল ব্যাপার থাকতে পারে। আমার বিশ্বাস আপনি সেই কথাগুলো বলতে চাচ্ছেন। আপনি বলুন, অনেকেই হয়তো ভেতরে ভেতরে চিন্তা করছে, অনেকেই হয়তো এই ধরনের সম্পর্কের ভেতরে আছে, তারা হয়তো এই লার্নিংটা তাদের জন্য কাজে লাগবে। জি,
This track was downloaded from FusionBD.com.
তো আমি যখন এই ব্যবসাটা শুরু করলাম, ব্যবসাটাতে আমার মূলধন তখন ছিল দেখা যাচ্ছে যে 5 লাখ টাকার মতন। তা এত টাকা আমার শ্বশুরবাড়ি থেকে কিছু বিয়ার করলো, যেহেতু জামাই একটা ব্যবসা করবে, প্লাস নিজেরও কিছু ক্যাশ ছিল বাবার কাছ থেকে। তখন আমি কোনো ক্যাশ নেইনি হিসাবে, যে তার মানে সে তখন রিটায়ারমেন্টে চলে আসছিল অলরেডি। রিটায়ারমেন্টে চলে আসার পরে আমার বোনটা বিয়ে দিতে হয়েছে, তো যাই হোক ফ্যামিলি পারপাস টাকা পয়সাগুলো ওখানে খরচ হয়ে গেছে, তো এজন্য বাবার কাছ থেকে কোনো ফাইন্যান্সিয়াল কোনো সাপোর্ট নেইনি। তো সেক্ষেত্রে শ্বশুরবাড়ি থেকে কিছু হেল্প নিলাম। তো আমি যতটুক হেল্প নিয়েছি আর আমার যে ব্যবসা ছিল ওটাই সাফিসিয়েন্ট ছিল, অতটুক মূলধনে আমার মতন অতটুক যে ব্যবসাটা এটা কন্টিনিউ করা কোনো বিষয়ই ছিল না। আসলে আল্লাহর গজব চলে আসবে যার দরুন আমার এই হয়েছে আর কি। তো ওই ব্যবসাটা কন্টিনিউ করতে 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 দেখা যাচ্ছে যে আমি তো একটা ঘরের মধ্যে ছিলামই, তো তখন দেখা যাচ্ছে যে ওই ব্যবসাটা কন্টিনিউ করতে করতে আমার ব্যবসার কোনো প্রফিট নেই। আমি দেখা যাচ্ছে যে ওই ব্যবসা করতে গেলে যে মূলধন বৃদ্ধির ব্যাপার থাকে, তো বৃদ্ধি করতে গেলে আমি যেদিকে হাত দিই সেদিক থেকে আমার হাতটা ফেরত চলে আসে, আমি কোথাও কোনো কিছু করতে পারি না তখন। এটা আমি জানি না কেন, কিন্তু আমার চলাফেরা সব স্বাভাবিক ছিল, আমি কাউকে কোনো সময় কোনো কিছু বুঝতে দেইনি। তো এক পর্যায়ে ওই মূলধনের এগেনস্টে আমার শোরুমের নামে 35 লাখ দেনা হয়ে যায়। তো এই
কতদিনে এই দেনাটা হয়?
দেনাটা প্রায়
দেড় বছরে 35 লক্ষ টাকা। কোন সময় ঘটনা এটা?
রিসেন্টলি
দেড় বছরে 35 লক্ষ টাকা দেনা।
তো দেনাটা হওয়ার পরবর্তীতে তো তখন আমি ফ্যামিলির কাছে সারেন্ডার করলাম। যে আমার
চলাফেরার মধ্যে কি কোনো অসামঞ্জস্যতা ছিল, খরচের মধ্যে কিছু অসামঞ্জস্যতা ছিল?
খরচটা যেটা বলবো আমি, আমার খরচটা তেমন কিছু হতো না। খরচটা এটা কোনো মানে আমি বলবো যে এই পারপাস যে খরচটা, বা একটা কারো সাথে সম্পর্ক কন্টিনিউ করা বা কাউকে কোনো কিছু ই করা, এটা খরচটা হয়নি এটা বলবো না। কিন্তু আমার ব্যবসাতে হাতটা আমার ফিরে আসছে, আমার ব্যবসাতে আমি ইনভেস্ট করি, আমি ব্যবসায় কোনো প্রফিট পাই না, তো আমি সবসময় লস প্রজেক্টে থেকে যাচ্ছি। তো এরকম ভাবে যখন 35 লাখ টাকার মতন দেনা হয়ে গেলাম, তখন আমি সম্পূর্ণ কথা যে আমার মানে আমি যে 35 লাখ হয়েছি এটা শুধুমাত্র আমার ওয়াইফ জানতো। এবং তো তখনকার কথাগুলো আমার মনে পড়ে এখন, যে আমার ওয়াইফ আমার জন্য কি না করছে।
কি করছে বলেন তো, একটু ডিটেলসে বলেন।
আমার ওয়াইফ
অনেক কথা বলছেন না ইমু, সেটা একটা বড় প্রবলেম। আপনি আমাদের অনুষ্ঠান কি শোনেন?
জি অবশ্যই।
আপনি যদি অনুষ্ঠান শোনেন, সেই টান আর সেই দরদ যদি আপনার থেকে থাকে, মানুষগুলোর যারা রাত জেগে অনুষ্ঠানটি শোনে, তাদেরকে আপনি প্রতারিত করবেন না, এটা এতটুকু আমি চাইব। প্রথম কন্ডিশন হচ্ছে যে আপনাকে সত্য কথা তো বলতেই হবে, আর দ্বিতীয় কথা হচ্ছে আংশিক সত্য বলাটাও মানে অসত্যের সামিল। আপনি একটু ডিটেলস এ বলবেন কথাগুলো, যে কথাগুলো ডিটেলস এ বলা উচিত।
আমি যেহেতু আজকে বলতে আসছি, আমি সত্য তো অবশ্যই এবং মানে
আংশিক সত্যও না, আমি বলবো যে ডিটেলস এ বলা কথাগুলো, যেমন 35 লাখ দেনার পিছনে মোদ্দা কথা বলা যেতেই পারে, যে মেয়েটা যার সাথে আপনার পরকীয়া সম্পর্ক তার পেছনে যে আপনি উড়িয়েছেন তা আমি বলছি না, কিন্তু আপনার সার্কেল কেনে যে মাস্তিবাজি হতো, সেই মাস্তিবাজির পিছনে প্রচুর টাকা খরচ হতো, ইভেন যখনই সাজ লাগতো, যখনই রাত গভীর হতো, যখনই মাথার মধ্যে এলোমেলো চিন্তা ভাবনা এসে ভর করত, যখনই যে প্রচন্ড রকমের বন্ধু পাগল মানুষ আপনি, যখন সার্কেল একসাথে হতো, যখন গ্লাসের মধ্যে ঝলকানি উঠত, তখন কিন্তু টাকার হিসাব নিকাশ আর থাকতো না, ইভেন চিন্তা ভাবনাটা তখন এইরকমই থাকত যে মূলধন থেকে টাকা বেরিয়ে যাক, ঠিক একটা সময় এটা রিটার্ন করবই, আমি ইমরান, আমি ইমু হারতে পারি না, আর আপনার বন্ধু যে বন্ধু ছিল পাশে ও সবসময় সাহস যোগে যেত, কোনো টেনশন করিস না দোস্ত, নতুন একটা প্ল্যানিং সামনে আসতেছে, ইউটার্ন নিব, লাইফটা ঘুরে যাবে, এগুলো দেনা কোনো দেনায় না, এভাবে দেনার মাত্রা দিনকে দিন বেড়েছে, ঠিক না বেঠিক? প্রসঙ্গগুলো তো বললেন না আপনি,
তো আমি
কিন্তু বলার সময় তো প্রসঙ্গগুলো আনলেন না, আমি না হয় আপনার ভেতর থেকে নিজে থেকে বলার চেষ্টা করলাম, কারণ আপনি কথা বলার সময় আপনার মুখের যে অবয়ব আমাকে বলে দিচ্ছে যে কথাগুলো মনে হয় আপনি বলতে পারছেন না, বলছেন না বা বলতে চাচ্ছেন না, কিন্তু আমি অনুমান করে ধরে নিচ্ছি আপনার হয়ে ভেবে নিচ্ছি নিজেকে, এমনি আপনার জায়গাতে আমি হাতে সাম বসিয়ে ফেলেছি অলরেডি, আমি দেখে ফেলছি যে গ্লাসে ঝড় তুলতেছেন যখন দিন শেষে ব্যবসা শেষে সন্ধ্যা লাগতেছে, সার্কেলকে নিয়ে ধামাকা চলতেছে, সেখানে বাজেট হতো প্রায় 1.5-2,000-3,000 টাকা, এভাবে যে প্রতি সন্ধ্যায় 3-4,000 টাকা উঠতে থাকে, 30-35 লাখ টাকা গোল হতে সময় লাগে না, আমি ঠিক বলছি নাকি ভুল বলছি?
ঠিক বল।
এটা কিন্তু আমি কোনো বাটি চালান দিয়ে জানতেছি না, আমি বাটি চালান দিয়ে জানছি না, কিন্তু এই কথাগুলো বলার যে শক্তি পেলাম আপনার জায়গাতে আমি এর মধ্যে বসিয়ে ফেলেছি, আমাকে আমাকে অন্যভাবে কথা বলাটা ঠিক হবে না, একজন মানুষ হিসেবে যে যে মানুষটা বুঝতে পারছে না আপনার এই কথা কি আপনি আমাকে এই অনুষ্ঠানে শুরু হওয়ার আগে বলেছিলেন, আপনার কোনো বন্ধুর সাথে কি আমার পরিচয় আছে, আপনার সার্কেলের কাউকে কি আমি চিনি, চিনি কেমন করে বললাম, কিভাবে বললাম, আমি কি আসরে ছিলাম যখন ঝলকানি উঠত, যখন ঝড় তুলতেন গাছে, তখনও ছিলাম না, আমি বলতে পারলাম আপনার জায়গাতে আমি নিজেকে বসিয়ে ফেলেছি, আমি আপনাকে আমার আত্মা দিয়ে ওইভাবে অনুবাদ করার চেষ্টা করছি, সেই কারণে আমি কোনো বাটি বাবা না, কোনো দয়াল বাবা না, যেভাবে কোনো ফুফাক্কা দিয়ে জেনে ফেলতেছি, আমি ওইভাবে আপনাকে শুনবার চেষ্টা করছি, সো আপনার কাছে অনুরোধ আপনি সেইভাবে বলার চেষ্টা করেন, কথাগুলোকে স্কেপ করে যাবেন না, ডিটেলস এ বলবেন। এই মাস্তি লাইফের রিয়েকশনই হচ্ছে 1.5 বছরে 35 লক্ষ টাকা। এবার কথাটা কমপ্লিট হলো, এবার আগান সামনের দিকে।
আমার যখন ওই টাকাগুলো রিয়ালাইজ করার যে বিষয়টা ছিল,
আমি আর একটু সময় আপনাকে দিতে চাই আসলে, যাতে করে সামনে কথাগুলো বলার সময় আপনি আরো ডিটেলস এ যান এবং প্রাণ খুলে কথা বলেন, সো নিড সাম ব্রিদিং টাইম। সুমনা, ছোট্ট একটা বিরতি চাই আমি এবং ফিরে আসবো এখনই, এই ফাঁকে সবাইকে জানিয়ে দাও যে কিভাবে তারা লাইক এবং কমেন্টস দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে, এবং আমার বন্ধুদের কিছু কমেন্টস আমরা পড়ে নিই যারা আমাদের সাথে যুক্ত আছে অলরেডি।
অবশ্যই গুরু, ভালোবাসার গুরু তো বললই তার কথা, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে তোমরা যদি SMS করতে চাও অবশ্যই করতে পারো, তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে চলে যেতে হবে মোবাইলের মেসেজ অপশনে, লিখতে হবে ছোট্ট মিষ্টি করে তোমার সুন্দর নাম, টি স্পেস দিয়ে তোমার লোকেশন, স্পেস দিয়ে তোমার এইজ, পাঠিয়ে দিতে হবে তোমার কথাগুলো 16260 এই নম্বরে, অ্যান্ড অবশ্যই ফেসবুকে কমেন্ট করতে পারো, তার জন্য যেটা করতে হয় সবচেয়ে ইজি অ্যান্ড সবচেয়ে সিম্পল নিয়ম হচ্ছে তোমার তোমার কম্পিউটারে ইন্টারনেট ব্রাউজারে চলে যাও, লেখো www.facebook.com/dhakafm90.4 অ্যান্ড পাঠিয়ে দাও কমেন্টের মাধ্যমে তোমার ভালোবাসার কথাগুলো, তাই না? আর যেটা বলতে চাই সেটা হচ্ছে যারা ফ্যাশন রিলেটেড, যারা ফ্যাশন কে ক্রেজ হিসেবে দেখে এবং ফ্যাশনকে খুব বেশি ফলো করে, তাদের জন্য রেক্স খুব সুন্দর একটি আয়োজন করেছে, সেটি হচ্ছে আপনি যদি অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ অংশ নিতে চান, তাহলে রেক্স ফ্যাশনের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন নাম্বারটি SMS করুন 16260 এই নম্বরে, যত খুশি ততবার, সর্বাধিক SMS কারি অংশ নিতে পারবে অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ, অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। অ্যান্ড দেখতে পাচ্ছি অনেকেই আমাদেরকে SMS করেছে আমাদেরকে ইমরুল হাসান আর মুরাদ আছে আমাদের সাথে, সে বলছে গুরু খুবই ভালো লাগছে, সরি এটা এফবি কমেন্ট, সে বলেছে গুরু খুব ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আছে আমাদের সাথে মিলন হোসেন, সে বলছে ওয়াও ভেরি নাইস লাভ স্টোরি অসম, থ্যাংক ইউ ভেরি মাচ মিলন আপনার মূল্যবান কমেন্টটি আমাদের কাছে করার জন্য। কে এম কাউসার আছে আমাদের সাথে, মাহমুদ মুন্সিগঞ্জ থেকে আছে, সে বলেছে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অনেক সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ। আর যে তুষার ইমরান আছে, সে বলছে সুমনা আপু তুমি ভালো আছো? হ্যাঁ আমি খুব বেশি ভালো আছি, বিশেষ করে ভালোবাসার ভালো লাগার কথাগুলো বলতে আরো বেশি ভালো লাগে। গুরু মনে হয় অনেক ভালো হবে, অবশ্যই অবশ্যই ভালো হবে, তার জন্য সাথে থাকতে হবে প্রাণাপ ভালোবাসার বাংলাদেশে। সাজিদ আছে, বলেছে বৃষ্টি হচ্ছে শুনতে ভালো লাগছে, সত্যি বৃষ্টি হলে ভালো লাগার ভালোবাসার অনুভূতিগুলো একেবারেই বদলে যায়, তাই না? বৃষ্টি আমাদেরকে আরো বেশি ভালোবাসতে শেখায়, সত্যি সত্যি অনেক বেশি ভালোবাসতে শেখায়। মিথিলা সুলতানা আছে, সে বলছে হ্যালো গুরু মেঘলাসিস, অনেকদিন পর তোমাদের শুনছি, আই হোপ কিছু ভালো জানাবো, অবশ্যই ভালো জানবে শিখবে অবশ্যই। আর ফেসবুক কমেন্টে আরো অনেকে আছে আমাদের সাথে, বাট তার আগে আমি আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য খুব সুন্দর একটি কথা, খুব ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন, সেটা হচ্ছে ভার্সিটি ভর্তি কোচিং এ, সেরা সাই ফোর্সে ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে। প্রথম ব্যাচে তোমার আসনটি নিশ্চিত করার জন্য আজ যোগাযোগ করো, বিস্তারিত জানতে কল করো 01713432007 এই নম্বরে, অ্যান্ড পাঠিয়ে দাও আমাদের কাছে তোমার মূল্যবান কথাগুলো। নাম্বারটি কিন্তু 16260, মনে থাকবে তো? আমি জানি মনে থাকবে, কারণ ভালোবাসার কথা চলছে, চলবে ঠিক দেড়টা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকো। খুব ছোট্ট একটি বিরতি নিয়ে একটু পরে ফিরে আসছি, কোথাও যেও না। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলছে প্রাণাপ ভালোবাসার বাংলাদেশ, শুনছেন ঢাকা FM 90.4। সুমনা আছে কিন্তু সাথে, এবং কথা চলছিল দুটো মানুষের, অবশ্যই তাদের ভালোবাসার গল্প শুনবো, তাদের ভালোবাসা নিয়ে অনেক কথাও হবে, বাট তার আগে অনেকের কমেন্টস আমি একটু পড়তে চাই এবং মনে করিয়ে দিতে চাই কি করে কমেন্টস করতে হবে। কমেন্টস করতে হলে চলে যেতে হবে তোমার ফেসবুকের, সরি তোমার কম্পিউটারে ইন্টারনেট ব্রাউজারে, লিখতে হবে www.facebook.com/dhakafm90.4, এবং SMS করতে হলে যেটা করতে হয় খুব সহজ একটি নিয়ম, চলে যেতে হবে মোবাইলের মেসেজ অপশনে, লিখতে হবে তোমার ছোট্ট মিষ্টি নামটি, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে এজ, পাঠিয়ে দিতে হবে ভালোবাসার কথাগুলো 16260 এই নাম্বারে। এবং অনেকেই কিন্তু SMS করেছে এবং জানিয়েছে তাদের কথাগুলো। সোহাগ আছে মোহাম্মদপুর থেকে, আছে আমাদের সাথে রিয়াজ মিরপুর থেকে, আছে তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়া থেকে, সে বলেছে আমি একটা মেয়েকে ভালোবাসতাম। ঠিক আছে, অবশ্যই ভালোবাসা তো ভালোবাসার মতনই, তাই না? আর দেখতে পাচ্ছি অনেকেই আছে আমাদের সাথে এবং কমেন্টস করেছে। আছে আমাদের সাথে মাজহার মিলন, সে বলেছে ভালোই হবে মনে হচ্ছে, অবশ্যই ভালো হবে। আছে আমাদের সাথে ইমন হাসান মুরাদ, সে বলেছে গুরু খুবই বেশি ভালো লাগছে, জাস্ট অসম অসম। আছে আমাদের সাথে মিলন হোসেন, সে বলছে ওয়াও ভেরি নাইস স্টোরি অসম। আছে আমাদের সাথে আর যে তুষার, সে বলেছে অনেক কিছুই দেখতে পাচ্ছি আমি মিথিলাকে, আরো দেখতে পাচ্ছি আমি বাপ্পি রংপুর থেকে আমাদের SMS করেছে এবং বলেছে গুরু তোমায় সালাম, গুরু আপনি সহ পুরো প্রাণাপ ভালোবাসার টিম যদি আমাদের রংপুরে আসেন এবং কথা দিন আসবেন।
এবং সত্যি আমরা চাই যে শুধুমাত্র রংপুর না, বাংলাদেশের প্রত্যেকটি কর্নারে আমরা ছড়িয়ে যেতে, এবং আমরা হয়তো খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না যখন পুরো বাংলাদেশকে আমরা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে পারবো এবং এই ওয়ান ইয়ার এর মাধ্যমে সবার সাথে যোগাযোগ স্থাপন করতে পারবো। আমরা শুনছিলাম ইমরানের কথা, ইমরানকে বলেছিলাম বিরতিতে যাওয়ার আগে যে প্লিজ নিজেকে সেভাবে ঠিক করুন বা তৈরি করে নিন যেভাবে কথা বলতে হয় বা বলা উচিত প্রাণব ভালোবাসা বাংলাদেশের স্টুডিও থেকে। এবং এই ফাঁকে চেষ্টায় ছিলাম বন্ধু ভালোবাসার সেই দেবীটাকে আমাদের স্টুডিওতে নিয়ে আসার। আমাদের প্রাণা ভালোবাসা বাংলাদেশের টিম, স্পেশালি আমাদের প্রডিউসার ইন্তেজার প্রচন্ড পরিশ্রম করছিলেন যে কিভাবে ইমরানের বিবাহিত স্ত্রী ইমরানের ভালোবাসার সেই মানুষটিকে আমাদের স্টুডিওতে নিয়ে আসা যায়। না হলে তো গল্প অনেক বেশি অধুরা থেকে যায়, না হলে তো অনেক কথা অসম্পূর্ণ থেকে যায়, না হলে তো অনেক কিছুই জানার বাইরে থেকে যায়। যদিও তাদের সাথে বর্তমান সম্পর্কটা সেই অর্থে সুখকর না, তারপর আমাদের চেষ্টা ছিল প্রাণান্তকর। আমরা ইমরানের সর্বশেষ দুই একটি স্পিচ শুনব, শুনে আপনাদের জন্য প্রতীক্ষার অবসান কিন্তু আমি ঘটাবো বন্ধু। ফাইনালি আমরা সক্ষম হয়েছি ইমরানের সেই ভালোবাসার মানুষটিকে স্টুডিওতে নিয়ে আসতে এবং তার কাছ থেকে আমরা কথা শুনতে চাইব যে কি হয়েছিল, কেমন অনুভব করেছিলেন, কেমন ভাবে তিনি এই পরিস্থিতির সামনাসামনি হয়েছিলেন যখন চোখের সামনে স্বপ্ন চুরমার হতে দেখেছেন। এই তো সেই মানুষটি যে মানুষটিকে নিজে পছন্দ করেছিলেন ভালোবেসে। সাধারণত এই যারা আমরা সামনে এগিয়ে থাকা শহরের মানুষ বলে দাবি করি, সেখানেও একটা মেয়ে সাহস করে তার ভালোবাসার কথা বলতে পারে না। সেখানে পিছিয়ে পড়া একটা গ্রামীণ সমাজে থেকেও আপনি আপনার প্রেমের কথা, ভালোবাসার কথা, পছন্দের কথা সেই মানুষটিকে জানাতে পেরেছিলেন, জানিয়েছিলেন সাহস করে। কি হলো আপনার সেই ভালোবাসা, কি হলো আপনার সেই প্রেম, যে প্রেমকে এত কষ্ট করে লালন করে বড় করেছিলেন, যে প্রেমকে আপনি নিজেই আপনার শরীরের আপনার জীবনের নির্যাস দিয়ে বাড়িয়ে তুলেছিলেন, সেই প্রেম যখন আপনার সাথে প্রতারণা করলো, সেই প্রেম যখন আপনাকে ছুড়ে ফেলে দিল, তখন সেই রূঢ় বাস্তবতাকে সামনে থেকে কিভাবে এক্সপিরিয়েন্স করেছিলেন ভালোবাসা সেই দেবীর কাছে, আমার এই জিনিসগুলো জানার আছে। এবং এখন সমস্ত কিছু জানার পরে তিনি এই বাস্তবতাকে কিভাবে যুঝছেন সে ব্যাপারগুলো জানবো। শেষ মুহূর্তে ইমরানের কাছে ফিরে যাচ্ছি। ইমরান বলছিলেন আপনার জীবনের একদম একদম উপর থেকে নিচে কিভাবে নেমে যাচ্ছে সবকিছু মিলিয়ে, ভাগ্য কিছুটা নামিয়ে দিচ্ছে, কিছু স্পিরিচুয়াল পাওয়ার আপনাকে নিচের দিকে মনে হচ্ছে টেনে ধরেছে, এবং ফাইনালি আপনারও কিন্তু মানবিক মূল্যবোধের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনিও নিজে মানুষ হিসেবে নিচের দিকে নেমে যাচ্ছিলেন, সেই মুহূর্তগুলোর কথা।
আমি যখন গুরু ওই যে ব্যবসা করার খাতিরে যখন ওই টাকাগুলো অ্যারেঞ্জ করার দরকার ছিল, আমার ওয়াইফকে আমি দেখছি যে তাকে আমি যেভাবে বলছি, যেভাবে বলছি যে আমার এত টাকা লাগবে এটা দেবে, সে অসুস্থ থাকা সত্ত্বেও আমার জন্য যে কতটুক মানে আগ্রহ নিয়ে বা মানে ওরকম একটা ই নিয়ে যে সে কতটুক আমার জন্য করছে, মানে আসলে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমার এমনও দিন গেছে গুরু, আমার মনে পড়ে এখন, আমার আমার মেয়েটা যখন 9 মাস পেটে, তখন সে 9 মাস পেটে নিয়েও আমার জন্য সে মানে তার আত্মীয় স্বজন বা বিভিন্ন লোকজনের কাছে সে আমার জন্য ছোটাছুটি করছে গুরু, এই 9 মাসের বাচ্চা পেটে নিয়ে। তা আমার মানে আসলে কি বলবো গুরু, মানে আসলে ওর ভালোবাসার কথা যদি আমি বলতে যাই মানে এটা আসলে মানে শেষ হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি যখন এই টাকাগুলো যখন রিয়েলাইজ করার দরকার আমি ফ্যামিলির কাছে যখন সারেন্ডার করলাম, কিন্তু এই আমার যে এই অপকর্মগুলো এগুলো কিন্তু সব ওই নিচেই পড়ে রইল। তারপরেও আমার ফ্যামিলি আমার বাচ্চার কথা চিন্তা করে, আমার ওয়াইফের কথা চিন্তা করে, আমার কথা চিন্তা করে, এ ফ্যামিলি উভয় ফ্যামিলি এই টাকাগুলো অ্যাডজাস্ট করে দিয়ে দিল, উভয় ফ্যামিলি, আমার বাবা প্লাস ওর মা।
এটা হিউজ অ্যামাউন্ট, তাদের ফ্যামিলির তো সেই রকম রক্তক্ষরণ হয়েছে এত টাকা ম্যানেজ করতে গিয়ে।
জি, আমার শাশুড়ি একজন গভর্নমেন্ট হেডমিস্ট্রেস, প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন, সে আমার এই দুরবস্থার কথা জেনে আমার শাশুড়ি সে তার চাকরি মেয়াদের প্রায় 2 বছর আগে সে রিটায়ারে চলে আসে।
বলেন কি,
প্রায় 2 বছর আগে সে রিটায়ারে চলে আসে শুধুমাত্র আমার এই
জামাইয়ের জন্য। শাশুড়ির এইরকম স্যাক্রিফাইস মানে শোনা তো দূরের কথা, এ তো কঠিন অবস্থা। 2 বছর আগে রিটায়ারমেন্টে চলে যান
জি,
যাতে করে টাকাটা পান এবং সে টাকাটা অ্যাডজাস্ট করতে পারেন আপনার জন্য।
এবং তার আরো তো 3 জন ছেলে মেয়ে
আছে। তাকে আপনি পুরস্কারটা দিয়েছিলেন কি, সে বেঁচে আছে শাশুড়ি?
জি বেঁচে আছে।
তার মানে কি জীবদ্দশায় সে পুরস্কারটা পেয়েছে, সে যখন জানতে পারে আপনি পূর্বতন কোন সম্পর্কের সাথে বা কোন নতুন কোন মেয়ের সাথে জড়িয়ে পড়েছেন, এক্সপিরিয়েন্সটা কি ছিল, কি বলেছিল উনি শোনার পরে?
গুরু আসলে আমি এখানে বলতে চাই যে আমার ওয়াইফ, আমি মানে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমার ওয়াইফ আমাকে এখনো এতটা ভালোবাসে, সে এই কথাগুলো যেদিন সে জানতে পারলো তার ফ্যামিলিতে সে আজও পর্যন্ত এই কথাগুলো শেয়ার করেনি, আজও পর্যন্ত না। সে ইচ্ছা করলে পারতো আমাকে বহুত ভাবে হেয় প্রতিপন্ন করার, এবং যে কোনো মাধ্যমে যে কোনো ভাবে সে চেষ্টা পারত, কিন্তু সে আজও পর্যন্ত সেই চেষ্টাগুলো করেনি। তা আমি বাইদি ভাই বলি, ঘটনাগুলো একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে আমার শাশুড়ি এভাবে অ্যাডজাস্ট করে দিল। আমার ঢাকাতে দাদার বাড়ি, আমার এখানে একটা ফ্ল্যাট ছিল, আমার বাবা বাদ বাকি টাকাগুলো অ্যাডজাস্ট করার জন্য সে ফ্ল্যাটটাও সেল করে দিল। তার
সবাইকে সবার চূড়ান্তটা
চূড়ান্তটা একবারে
বাজি রাখতে হয়েছে শুধুমাত্র আপনার কারণে।
আমি
আপনার কাছে আসবো, ইমো আপনার কাছে আসবো ফাইনালি এখন সেই মুহূর্ত বন্ধু, কারণ আমার এই ধরনের এক্সপিরিয়েন্স খুব কম হয় যেখানে ভালোবাসার দেবতা বা ভালোবাসার দেবীদেরকে কাছ থেকে পাওয়া যায়, খুব খুব কম হয় এই সুযোগ। এখন সেই রকমই একজন মানুষ কিন্তু আমার পাশে বসা আছেন, যে মানুষটির একেবারে নিরবিচ্ছিন্ন ভাবে একের পর এক কষ্ট এক্সপিরিয়েন্স করেছেন। পৃথিবীতে একটি মেয়ের জন্য সবচেয়ে বড় কষ্টের বিষয় হতে পারে তার সতীত্ব, যখন কখনো বিপদাচ্ছন্ন হয়ে পড়ে, তার আব্রুকে যখন মেনটেন করা যায় না, আর একটি কষ্ট যখন সবচেয়ে ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে ভাগাভাগি করে নিতে হয়, বা এমন কোন খারাপ মেয়ের পাল্লায় পড়ে তার সেই ভালোবাসার মানুষটি, অথবা ভালোবাসার সেই মানুষটির উপরে অন্য কোন মেয়ের ছায়া দেখতে হয়। এর চাইতে অপমানের, এর চাইতে কষ্টের, এর চাইতে দুঃখের আর কিছু হতে পারে না। কিন্তু সেই মানুষটিকে, যে মানুষটি সবকিছুর ঊর্ধ্বে রেখে পাগলের মতো ভালোবেসেছিল তার স্বামীটিকে, সেই মানুষটিকে, যে মানুষটির সংসারে আসার পরে সে তার বাবা মার কাছেও যাওয়ার প্রয়োজন, তখন অনুভব করতো না যে তাকে এত বেশি ভালোবাসি আমি, একটা মুহূর্তের জন্য তাকে ছেড়ে হয়তো আমি থাকতে পারবো না। সেই মানুষটিকে, যে মানুষটি জীবনের একদম শেষ মুহূর্তে যখন চলে এসেছে সবকিছু মিলিয়ে ধ্বংসের তলানিতে এসে ঠেকেছে, তখনও হয়তো সে আব্রুর কথা জানাতে পারেনি, পাছে নিজের দিকে অঙ্গুলি উঠে সেই ভয়ে। তাকে এখন আমন্ত্রণ জানাচ্ছে বন্ধু আপনাদের সবাইকে সাথে নিয়ে, সেই ভালোবাসার দেবী যিনি আমাদের সাথে উপস্থিত আছে, স্বাগত জানাচ্ছি আপনাকে। ওয়ালাইকুম আসসালাম।
আমার মানে কিভাবে শুরু করব গুরু বুঝতে পারতেছি না। তো ও যে কাজগুলি করছে এটা কখনোই ভালো কাজ করেনি, আর ওর কাছ থেকে এটা আমি কখনো আশাও করিনি যে আমি এত বড় একটা কষ্ট পাবো ওর কাছ থেকে। তো গুরু, আমার ছোট ছেলেটা যখন আমার পেটে, মানে ও তখন শোরুমটা চালু করে, তো শোরুমটা চালু করার পর মানে ও আমাকে বলতেছে যে আমার এতগুলি টাকা শর্ট। তো আমি আমার বাবাকে বললাম, আমার ভাইকে বললাম, তো তারা তো কোনো ব্যবসায়ী লোক না, চাকরিজীবী সবাই, তো যতটুকু হেল্প করার আমাকে করছে আমার মা বেশি করছে। মানে কারো মা তার মেয়ের জন্য এতটুকু করে, মানে আমি এই আমার সামনাসামনি এটা প্রমাণ। আমার মা সে যখন বেতন পাইতো, ও বেতনের টাকা থেকে মানে ওকে হেল্প করতো, মানে ওর দোকান পারপাস, মানে কখনো ওকে কষ্ট পেতে দেয় নাই। আর আমার পরিবারের প্রায় সবাই ওকে মানে এতটা আদর করত বা এতটা পছন্দ করত, কেউ কখনো ওর জিনিসগুলি মানে এটা করতেছে চাকরি বাদদা চলে আসে ব্যবসা করতেছে এগুলি সবাই মেনে নিছে, কখনো ওকে ছোট করে দেখেনি। তো ও আমাকে বলে যে মানে আমার তখন এমন অবস্থা করো আমার তিন বেলা ইনসুলিন দেওয়া লাগে, সকাল দুপুর রাত্রি আমি এগুলি দিতাম। দেওয়ার পরে দেখা যেত আমাকে বলতো যে এখানে যেতে হবে, আমার এই টাকা লাগবে সেই টাকা লাগবে। আমি ওই আমার ওই বেবিটাকে পেটে নিয়ে আমি দৌড়াতাম, কষ্ট হইতো মানে কষ্টকে আমি কখনো মালুম করতাম না। আমাকে যেখানে যেতে বলতো, আমি রিক্সা বলেন মোটর সাইকেলও বলেন, আমার বাড়ি থেকে একটা মোটর সাইকেল দিছিল, সে মোটর সাইকেলও মানে এই সমস্ত বন্ধুদের আড্ডায় পড়ে সে ওটা খোয়া দিছে, মানে অনেক কিছু করতো সে, মানে সবাই তাকে মানে নিছিল মানে আমার দিকে তাকায়া। তারপর আমার মা আমার বাচ্চাদের দিকে তাকায়া অনেক সময় কিছু বলে নাই, মাঝে মাঝে বলতো রাগ করে যে জামাই রেখে চলে আসো, এই জামাইয়ের কাছে থাকতে হবে না। তো আমি খালি বলতাম যে মা বাচ্চা হয়ে গেছে, বাচ্চার দিকে তাকায়া আমার থাকতে হবে, মানুষ তো খারাপ বলবে আর তোমাদের খারাপ বলবে যে দেখো এই স্বামী রেখে চলে আসছে মেয়েরে, অনেক কিছু বলবে, তোমাদের কষ্ট লাগবে তখন। তো আমি এভাবে যেতাম না, কিন্তু আমার মাঝে মাঝে গুরু মনে হইতো যে ও মনে হয় কোনো ভাবে আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে বা এরকম, মানে আমি অভাব বোধ করতাম খুব। কিন্তু মানে এরকম অবোধ করতাম, ওকে বলার পরও আমাকে কোনো সায় দিত না, মানে এড়িয়ে যেত। তার উপর আমি কিছু ভাবিনি, থাক ও এমন কাজ করছে মানে আমি শুনতে পারছি, আমাকে আমার বোনের বাসায়, মানে আমার বোন তো ডাক্তার, বলে যে আজকে আপা যাইতে বসে তুমি ওখানে যাও, সে আমার বাসায় আমার বেডরুমে, মানে পুরো কি বলবো, সে এই সমস্ত মেনে সে থাকছে। মানে আমি যখন শুনতে পাইছি গুরু, মানে আমি কি বলবো, একবার দুইবার না, সে আমার বাসায় প্রায় প্রায় এরকম বলতো যে আমার অমুক ফ্রেন্ড আসবে, তুমি আপার বাসায় যাও। আমি ওকে বিশ্বাস করতাম গুরু, আমি চলে যেতাম আর ফোন দিতাম যে কি ব্যাপার, তোমার ফ্রেন্ডরা যায় না, বাসায় যাবো বাসায় যাবো। ও আমাকে বলতো যে আরেকটু লাগবে সময় বাসায়, তোমাকে বলছি তো ফোন।
ইমরান কি হবে সে তো পরের কথা, সিচুয়েশন এরকম হলে স্রষ্টার আরশকে পেয়ে ওঠার কথা
গুরু। আমি এই আমার
আজ কিন্তু কথা বলতে হবে ইমরান,
অনেক কথা বলেন,
যত রকমের পাপ করেছেন, অন্যায় করেছেন, সবকিছু দোহায় লাগে, আজ কথা আপনাকে বলতেই হবে। আমরা অনুরোধ করবো একদম শৈশবে যেরকম বাচ্চা বয়সে যে অভিজ্ঞতা গুলোর কথা বলছিলেন, যে অনুভূতি গুলোর কথা বলছিলেন, জীবনে যখন প্রথম রেজাল্ট ভালো করলেন, আপনার বাবা হচ্ছে এত বেশি অন্তর্মুখী মানুষ, সাত দিন থাকেন তাও বাবার মুখে কথা শোনা হয়ে ওঠে না, সে বাবা আপনাকে অনেক আদর করে ভালোবেসে স্কুলে নিয়ে গেছিল, গিয়ে জানতে পারছে যে সত্যি আমার ইমু ভালো ফল করেছে, তিনি খুশি হয়েছিলেন, চওড়া হয়ে গেছিল তার বুক। আজ কিন্তু সেই রকম শিশুর মতো হলেও কথা বলতে হবে আপনাকে ইমরান, এবং আপনার ভালো দিক মন্দ দিক সমস্ত কথা এভাবে বলতে হবে। আজ যে জায়গাতে আপনি দাঁড় করিয়েছেন না, অস্বাভাবিক মনে হচ্ছে, আমি আর নিতে পারছি না ইমরান, এমন একটি মেয়ে যে মেয়েটিকে আপনি পাগলের মতো খাটিয়ে বেরিয়েছেন, যে মেয়েটি পাগলের মতো আপনার জন্য অর্থ জোগাড় করার জন্য কখনো পায়ে হেঁটে, কখনো রিক্সায়, কখনো গাড়িতে ছুটছে তো ছুটছে, বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে হাত পেতে বেড়াচ্ছে, আপনার জন্য এক কথায় ভিক্ষা করছে, আর সেই মেয়েটিকে অন্যদিকে আপনি টেকনিক্যালি কোনো এক জায়গাতে প্লেস করে দিয়ে তারই বিছানায় শেয়ার করছেন অন্য কোনো মেয়ের সাথে। বলতে হবে সামনে কথা না, আজকে আপনার আল্লাহ দোহাই লাগে স্রষ্টার আরশকে পেয়ে উঠবে, আপনাকে বলতেই হবে আজকে যে আপনার ভেতরটা তখন কেমন ছিল, এখন কেমন মনে হয়, আগে আপনার মধ্যে কোন রকম অনুতপ্ততা কাজ করে কিনা, কষ্ট হয় কিনা, পাথরটা আপনার ভেঙে যায় কিনা, আপনার সন্তানের কথা মনে করে নিজেকে জঘন্য মনে হয় কিনা, বলতেই হবে আপনাকে। ইমরান
ছোট
ইমরান কথা বলেন, জি আপনার কথা শুনবো, ইমরান কথা বলেন।
জি গুরু, আমি পাপ করছি, আমি অনেক পাপ করছি, কিন্তু এখানে একটু বলি, আমার ও যেটা আমার এই ঘটনাটা, আমার ওই ফ্রেন্ড, যে ফ্রেন্ড আমাকে ফার্স্ট এই ব্যাপারে নিয়ে আসলো, ওই ফ্রেন্ডই আমার ওয়াইফকে ফোন করে পরবর্তীতে সে জানায় যে ইমু এগুলার মধ্যে আছে। এটা কেন বা কিসের জন্য সেটাও আমি জানি না, তো যাই হোক, এখন ও অনেক ভালো মন্দ অনেক মিথ্যা কথা বলেও আমার ওয়াইফের কাছে বলছে, যেমন ও বিচার দিছে
আপনার কাছে আসবো, জি বাকি কথাগুলো বলুন, যেটা বলছিলেন আপনি যে অলরেডি এরকম আপনাকে বোনের বাসায় রেখে এই ধরনের রিলেশনশিপ সে করতে তার কোনটা বোধ হচ্ছে না, তারপর
গুরু প্রায় প্রায় এরকম করতো, তা আমি বলতাম তোমার কি জঘন্য বন্ধু, এগুলি তুমি এদের সাথে মিশো, এটা আমার ভালো লাগে না, পছন্দ না, তো আমাকে মানে মিথ্যা কথা বলতো যে না ভালো হয়ে গেছে এরকম এরকম সেরকম। তো গুরু মানে আমার বাসায় আমি দুইটা, আমাদের পুকুর পাড় আছে, বিশাল পুকুর পাড়, ওইখানে আমি ছোটবেলায় গাছ মানে ই করছিলাম, ওই গাছ বিক্রি করে আমি টাকা এনে দিছি গুরু ওকে, মানে ও আমাকে যদি খালি একবার বলতো ফোন দিয়ে যে আমার এত টাকা লাগবে, আমি আমার আম্মাকে বলতাম আম্মা তুমি যেভাবে পারো আমাকে টাকাগুলি ম্যানেজ করে দাও, আমার আম্মা টাকাগুলি ম্যানেজ করে দিত। আমার নামে একটা ডিপিএস ছিল গুরু, ও ডিপিএসটা পর্যন্ত ওর জন্য ভাঙা হয়ে গেছে, তারপর আমার আম্মু অনেকবার তিন চারবার ওর জন্য প্রমিনেন্ট ফান্ডে টাকা তুলছে। আমি আমি যতটুকু কষ্ট পেয়েছি গুরু তার চেয়ে বেশি কষ্ট পাবো আমার মা, আমি কখন মানে শোনার পর আমি এই ঘুমের ওষুধ খাই, কে ঘুমাই একটাতে কাজ হয় না গুরু, আমি দুইটা আবার ভোরাত্রিটা একটা খাই, তারপর আমার ঘুম আসে না, আবারও তাকায় থেকে কখন আমার ছেলে উঠে ফিডার খাবে, কখন আমার আমার আমি কিছু করতে পারতেছি না, শুধু আমার ছেলেটার জন্য, আমার মেয়ের জন্য কষ্ট লাগে না, আমার এই ছেলেটা যখন পেটে মানে এত কষ্ট করছি গুরু, রক্ত দিয়ে এসা আমি নিজে রুটি বানায় খায়া আবার ওর জন্য দৌড়াইছি, আবার মনে করেন যে আবার বাসায় এসে রান্না করে আবার ওর জন্য আমাকে বলছে এটা করে দিতে হবে, আমি ওর জন্য দৌড়াইছি,
ও কখনো আমাকে মানে ওইভাবে কোন ই করে নাই, মালুমই করে নাই, মানে আমাকে একটা পুরো যেমন যে গরু যেরকম যেমন যাদের কাছ থেকে টাকা পয়সা নিছে ও যাবে না, ও বাসায় রেস্ট করতেছে, আমাকে বলে তুমি যে দেখা করে টাকা দিয়ে এসো, ও এরকম ভাবে আমাকে ব্যবহার করছে গুরু। ও আমাকে কি ভালোবাসলো, ও তো আমার বিছানায় আমার বাসায় গিয়ে এই ধরনের কাজ করছে, ও তো আমাকে মারতো দ্বিধাবোধ করতো না গুরু। ও কি ভালোবাসলো বললেই হবে যে আমি ভালোবাসলাম, ভালোবাসা কাকে বলে গুরু? ও বললে আমি ওটা শব্দ সহ্য করতে পারতাম না, ও রাত্রিটা বসে থাকতো, ওর বসা দেখে আমি বসে পড়তাম। কি হয়েছে তোমার? ওর কষ্ট আমার এত মালুম হতো
কেন, এত ভালোবাসেন কেন, কি কারণে এত ভালোবাসতেন? কিসের জন্য এত ভালোবাসা?
মানুষের জীবনে সবকিছু একবারই আসে, ভালোবাসা একবার আসে গুরু, বিয়ে একবার আসে। আমি সবসময় ওইটাই মেনে নিতাম যে আমার জীবনে যা হয়েছে একবার, দ্বিতীয় বার না। আমার বাবা আমার বিয়ে কিন্তু মেনে নিতে পারে নাই। আমার বাবা আমাকে অনেক ভালোবাসত গুরু, অনেক। আমার বাবা কিন্তু আমার সাথে কথা বলে না শুধু ওর জন্য, এখন পর্যন্ত না। আমি ফোন দিলে আমার বাবা কথা বলে না গুরু। আমি ওর জন্য যেদিন ওর সাথে বিয়ে করতে যাই, কাজী আমার বাবাকে চিনে বলে যে আপনার বাবার নাম কি? আমি বলছি নুরুল ইসলাম। বাইমের তো নুরুল ইসলাম, কেউ সাহের বাড়ি। আমি বললাম কেউ সব আমার বাবা হয় না, আমি এইভাবে অস্বীকার করে ওকে বিয়ে করছি গুরু।
কেউ হচ্ছেন আপনার ফাদার, তাই তো? এবং মা হচ্ছে হেডমিস্ট্রেস, মানে ফ্যামিলিটাই তো অন্যরকম।
জি জি।
আপনি আপনার প্রেমকে বা ভালোবাসাকে আমি প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছি না, বাট এটা বলতে খুব মন চাচ্ছে যে এই ধরনের ঘরানার মেয়ে হয়ে আপনি যখন এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছিলেন তখন পিছুটান আপনার ভিতরে কাজ করেনি? সেই মা এবং সেই বাবার কথা আপনার মনে মনে হয়নি বা সেই চিন্তাটা আপনার মধ্যে সেভাবে কাজ করেনি?
আমি জানি কেমন মানে ওর প্রতি গুরু অন্ধ হয়ে গেছিল।
সেটাই বলছিলাম যে ঘোরের মধ্যে ছিলেন না সত্যি ভালোবাসছিলেন, কোনটা? আসক্ত ছিলেন নেশায় ভালোবাসা নাকি সত্যি ভালোবাসছিলেন, কোনটা? ভালোবাসা এক জিনিস, কারো প্রেমে আসক্ত হয়ে যাওয়া অন্য জিনিস।
সত্যিকারে বলা কি, সত্যিকারে ওকে আমি ভালোবাসছিলাম।
কারণ আপনার পারিবারিক যে পরিমণ্ডলের পিকচার আমাদের সামনে এসেছে, পারিবারিক পরিমণ্ডলে যে গ্রুমিংটা আপনার হয়েছে সেখানে আপনার আপনার কাছে আরো অন্য রকমের ম্যাচিউরিটি আমরা আশা করলেও করতেই পারতাম। মা হেডমিস্ট্রেস, বাবার একজন টিও, আই মিন থানা শিক্ষা অফিসার, তাই তো?
জি।
তারপর বলুন।
আমার বাবা লাস্টে মানে যখন আমার মেয়ে হয় তখন আমার বাবা শুধু বলে যে যা হবার হয়েছে, আমার মেয়ের সাথে কথা বলতো, আমার সাথে কখনো কথা বলতো না। সেদিন আমার বাবা কেমন ফোন দিয়েছি নিজের থেকে যে আব্বা আমি তো অনেক অসুস্থ, আমি যদি কিছু হয়ে যায় আপনি আমাকে মাফ করে দিবে। তখন বাবা বলতেছে টাকা পয়সার সাথে কি পাগল সবকিছু সম্পর্ক? তুমি কি ভাবছো আমি তোমার কাছে কি টাকার জন্য রাগ করে আছি? টাকার জন্য না, আমার শুধু কষ্ট লাগে যে আমার মেয়ে, আমার সবচেয়ে আদরের মেয়ে, সবচেয়ে কাছের মেয়ে, সেগে তো কষ্ট আছে। মানে শুধু ইমুর কথা তুমি চিন্তা করে সবকিছু করলা কিন্তু ইমু তোমাকে কোনো কিছু দিতে পারলো না, কেন বলছো আমার বাবা আমি জানি না। এটুকু বলে গুরু রেখে দিছে আমার বাবা মানে কান্না করছে ওই দিন গুরু। আমি কখনো আমার বাবা কান্না করতে দেখিনি, ওই দিন ফোনে বাবা কান্না করছে আমার জন্য। ও আমাকে কিছু দিতে পারে নাই গুরু, কিছু দিতে পারে না। ওর সামনে বলতেছে না আমার ভালোবাসা দিতে পারছে না, কোনো টাকা পয়সা দিতে পারছে না, কোনো দিক দিয়ে শান্তি দিতে পারছে গুরু। ও আমাকে শুধু কষ্টই দিয়ে গেছে।
আপনার বেহাল দশা দেখে আমার কষ্ট হচ্ছে, এটা ভেবে যে আজকের পর থেকে আর কেউ নতুন করে সাহস পাবে না কাউকে ভালোবাসতে।
আমার মনে হয় যে গুরু যে ভালোবাসবে সেই মনে হয় আমার ভালোবাসাকে এখন বিশ্বাস হয় না গুরু। আমি তো আমার নিজের মেয়েকে নিয়ে কনফিউশন আছি গুরু, যে আমার মেয়েকে আমি যার সাথে বিয়ে দেবো সে ছেলে কেমন হবে। আর যে আমাকে বলছে সে দেখছে যে হয়তো বা তার মধ্যে গাইছে যে ওর জন্য শ্বশুর বাড়ির লোকজন যা করছে আমি যা করছি তার কাছে হয়তো বা খারাপ লাগছে এর জন্য আমাকে বলছে, নইলে কখনোই সে বলতো না। সে সম্পর্কে আমার দুঃসম্পর্কে মামা হয়।
যেদিন আপনি শুনলেন এই কথাগুলো সেদিন আপনার রিয়াকশনটা কি ছিল, কি ভাবছিলেন তখন শোনার পর?
আমি যখন একটু শুনতে পাই তখন আগে আমি ফোন দিও তখন অফিসে, ও তখন আমি জিজ্ঞেস করার পর বলে যে এই সমস্ত মানুষের কথা তুমি বিশ্বাস করো? এখন যে চাক্ষুষ প্রমাণ যে সাথে ছিল সে নিজে বলছে এখানে তার কোনো কিছু বোঝার বাকি নাই। আর ও এমন এক জায়গায় গিয়ে আমাকে ফেস করছে যে আমার খালাতো বোনের সাথে ওর এক ফ্রেন্ডের সম্পর্ক ছিল, তো ওর ফ্রেন্ড আসছে বেড়াইতে, তো আমাকে বলছে তোমার আমার ওই খালাতো বোন আমার বিয়ে হয়ে গেছে, ও হচ্ছে আপনার সিরাজগঞ্জ থাকে, তো আমাকে ওই দিন বলতেছে আজকে আপার বাসায় যাও। আমি আবার যে বাসায় থাকি ও বাসায় গ্যাস নাই গুরু, তো বলতেছে আচার বানাবো, তোমার আচার বানানো পছন্দ তাহলে আপার বাসায় গিয়ে আচার বানায় নিয়ে আসো। আমি আমার ছেলে মেয়েকে দুইটা নিয়ে আমি আপার বাসায় গিয়ে আমি আচার বানানোর জন্য চলে গেছি গুরু। ও আমার কাছে চাবিটা রেখে দিছে, বলে যে লতার সাথে দেখা করবে তো তুমি বাসায় চলে যাও। তো ঠিক আছে, লতা আসবে এখানে বা ওর ফ্রেন্ড আসবে এখানে তো আমার কিছু বলার নাই, একজন আরেকজনকে ভালোবাসতে পারে দেখা করতেই পারে। তো আমি গুরু নিঃসন্দেহে চলে গেছি। ওই আমার তখন মনে হলো যে সিরাজগঞ্জ থেকে লতা আসবে, আচ্ছা ঠিক আছে বাস ওইটুকুই শেষ, আমি আর কিছু ভাবিনি। তো দুই তিন দিন পর আমি লতাকে ফোন দিছি, লতা তুই কি কোথাও আসছিলি অমুক দিন? কই না তো আমি তো অসুস্থ, আমি তো বাসায়। তো আমি বললাম বাসায় তুই সত্য করে বলবি যে তুই কারো বাসায় আসছিলি কিনা? তখন সে বলে যে না আমি কারো বাসায় আসিনি বা এরকম, তুই মামনের সাথে দেখা করতে আসিসনি? বলে যে না আমি মামনের সাথে দেখা করতে আসিনি। তখন ওর আমি মানে বারবার জিজ্ঞেস করি এই ঘটনার পর যে ইমো যে লতা যে কি সত্যি আসছিল, এটা কি সত্য ঘটনা? ও বলে কি হ্যাঁ মামুন লতাকে নিয়ে আসছিল, বারবার এক কথা জিজ্ঞেস করো কেন, আমার সাথে গুরু রাগায় কথা বলে। কিন্তু আমার খালি কেন জানি সন্দেহ মনে হয় লতা না করার পর, লতা তো এখানে আসে নাই। তারপরে আমার এক মামা আছে, ওই মামা আমাকে বলতেছে ওই দিন আপনার বাসায় কি হয়েছে না হয়েছে আপনি তো জানেন কিছুটা, আপনার সাহেবকে আপনি চাপ দেন অবশ্যই সে আপনাকে বলবে। কিন্তু গুরু আমি এখন যখন বলি জিজ্ঞেস করি ও আমাকে এড়িয়ে যায়, কিন্তু আমার মন কখনোই মানে না। তারপর ও আমার কাছে কিছুটা সত্য বলে, মানে আমি সুইসাইড করতে যাই তারপরে ও বলে
সুইসাইড করতে যান?
জি।
কিভাবে?
আমি গুরু হাসি থেকেছি যে আমি এই জীবন রাখবো না, আমি কার জন্য কি করলাম?
সব ইমুর কারণে, ইমুর কারণে সবকিছু করবেন, আর ইমুর কারণে কষ্ট পেলে সেক্ষেত্রে সুইসাইড করবেন। আর বাকি আপনার বাবা আপনার মা আরো দুইটা আরো দুজন বাবা মা আছে যে আপনার সন্তান,
আমি শুধু ওই ছেলেটার কথা চিন্তা করে কিছু করতে পারতেছি না। আর গুরু মা এই কথা আমি আমার বাবা মা বা ভাই বোন কারোর সাথে শেয়ার করতে পারতেছি না। আমার মা আমার ফোন দেখার
ইমরানের ইমরানের মাইন্ডসেটই প্রবলেম আছে। ইমরান আমাকে বলছিল আপনি আসার আগ দিয়ে যে আমাকে এত ভালোবাসে যে সে এই কথা তার নিজের বাবা মার সাথে শেয়ার করতে পারেনি। আমার মনে হয় ভালোবাসা না, লজ্জাতে শেয়ার করতে পারেনি।
এটাই গুরু যে আমি
যে এটাই হচ্ছে বুঝের প্রবলেম। এই যে ছোট ছোট মাইন্ডসেট গুলো, এই মাইন্ডসেট গুলো মানুষের আসলে আমূল পরিবর্তন নিয়ে আসে তার 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 টোটাল অ্যাটিটিউডে। ইমরানের কাছে আপনারা শুনেছেন লিসনার্স বন্ধু, ইমরান বলছিলেন যে এতখানি ভালোবাসে যে আমার কথা এখনো আমার এই এত খারাপ কথা হলেও সে শেয়ার করেনি তার পরিবারের লোকে, কোন মুখে শেয়ার করবে? স্রোতের বিপরীতে যে গিয়ে এই ফ্যামিলির একটি মেয়ে বিয়ে করেছিল প্রচন্ড ভালোবেসে, তার কথা কোন মুখে শেয়ার করবে যে সেই ছেলেটি এরকম? হ্যাঁ তারপর
ও গুরু মানে বাসায় আমাকে অন্যের মানে আমার বোনের বাসায় পাঠাই দেবো, বাসায় বন্ধু বান্ধব নিয়ে পাঠি দিত এই সমস্ত মেয়ে নিয়ে এসে, মানে এগুলোই শুনছি গুরু। আমি এখন কিন্তু অনেক অসুস্থ গুরু, আমি মানে আমার ইনসুলিন চলতেছে, ওষুধ চলতেছে, আমার কিডনির দেখা দিছে সমস্যা, ডান চোখের সমস্যা দেখা দিছে। মানে ডাক্তার বলছে ওকে যে উনি যদি বড় ধরনের কোন আঘাত পায় বা কষ্ট পায় তাহলে ওনার ডান চোখ পুরোটাই চলে যাবে। আমি কিন্তু ওষুধ খাই না, ও আমার ওষুধ আনা রাখছে গুরু, আমি ওষুধ খাই না, একটাও খাই না, দুপুর বেলাটা খাই না, আমার খাইতে ইচ্ছা করে না, আমি ভাত খেতে পারি না গুরু দুপুর বেলা, আমার বমি চলে আসে, আমি কার জন্য কি করলাম গুরু?
আমার বন্ধুরা কি ভাবছে একটু আমি শুনতে চাই, শোনা কিছু টেক্সট আমরা নিই।
অনেক কিছু লিখছে সামির আছে ফার্ম গেট থেকে, সে বলেছে আল্লাহ ইমরানকে কোনোদিন মাফ করবে না। আছে আমাদের সাথে আজিম, সে বলেছে অনেক কষ্ট হচ্ছে আমার। আছে আমাদের সাথে এমডি জিম, আরো দেখতে পাচ্ছি অনেকে এফবি তে আমাদের সাথে অনেকেই আছে। আছে মোহাম্মদ মুইন আছে আমাদের সাথে। এছাড়া দেখতে পাচ্ছি পরিসমাপ্তি আর্তনাথ আছে, সে বলেছে আমি আছি গুরু আপনার পাশে এগিয়ে যান। আছে আমাদের সাথে
আমি উপর থেকে আগাচ্ছি, আমি তো সমানে পিছিয়ে যাচ্ছি। যে অবস্থা, যে পরিস্থিতি, যা শুনতেছি মানে শুধু পেছানো কি, একদম কঠিন অবস্থা আর কি। আমি জানি না যে এই ঘটনা থেকে এই পরিস্থিতির আদৌ কোনো পরিত্রাণ হবে কিনা।
আছে আমাদের সাথে উমর ফারুক নয়ন, সে বলেছে গুরু অনেক কষ্ট লাগছে। আছে আমাদের সাথে ফেরদৌস আরা, সে বলেছে হ্যাটস অফ অফ রুমা আপু। আছে আমাদের সাথে মাহমুদা আনজুম বৃষ্টি, সে বলেছে আপু আপনার কথাগুলো শুনে চোখের পানি ধরে রাখতে পারছি না।
এই চোখের পানি, এই কষ্টে, এই খারাপ থাকা, এগুলো কখন শক্তিতে পরিণত হবে? বাইরে যেমন বিজলি চমকাচ্ছে, এরকম শক্তিতে কখন টার্ন নেবে? সেইটার জন্য তো মুখিয়ে আছি আমি। আমার এই বন্ধু, আপনার নিকনেম কি রুমা?
জি।
আমার এই বন্ধু যে ভালোবাসার বড় বেশি কাঙাল, ভালোবেসে বিয়ে করেছে, ভালোবেসে নিজের জীবনটাকে একদম শেষের দিকে নিয়ে এসেছে। কিডনি এফেক্টেড, চোখ ডান চোখে ঠিক মতো দেখতে সমস্যা হচ্ছে, যে কোনো সময় চোখের আলো চলে যেতে পারে, জীবনের আলো যে কোনো সময় নিভে যেতে পারে, এরকম একটা সিচুয়েশনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এই ভালোবাসা প্রবণ মানুষগুলো, এই বিশ্বাস প্রবণ মানুষগুলো, যারা এই পৃথিবীটাকে ব্যালেন্স করে রেখেছে, এরা কি এইরকম ভাবে ঢুকতে থাকবে আর পৃথিবী থেকে হারিয়ে যাবে? এই হচ্ছে কোয়েশ্চেন আমার লিসনার্স কমিউনিটির কাছে। নাকি এরা ভালো থাকবে, এরা ঘুরে দাঁড়াবে, এরা ইউটার্ন নিবে, এরা রিভার্স ওয়েতে আবার ঘুরে দাঁড়াবে, দারুণ শক্তিতে আবার নিজেকে এস্টাবলিশ করবে, সেটা কি দেখার সৌভাগ্য হবে? সেটাই হচ্ছে আমার নিজের কোয়েশ্চেন। আরো কিছু টেক্সট,
হ্যাঁ, আমাদের অনেকেই ফেসবুকে পাঠিয়েছে। আমাদের ফেসবুকে লিখেছে অনেক হাসান, সে বলেছে চোখের পানি ধরে রাখতে পারলাম না গুরু। আছে আমাদের সাথে এবার গ্রিন ফারুক, সে বলছে রোমা আপু আপনার চোখের পানি একদিন সার্থক হবেই হবে। আছে আমাদের সাথে এম এইচ তারিক, সে বলেছে আপুরে কাঁদিস না, বুকের ডান পাশটা আঘাত পাচ্ছি। আরো অনেকেই আছে আমাদের সাথে, এবং বন্ধুদের জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে আমাদের মেইন আসল ফেসবুক পেজ, যেটার মধ্যে আমাদের 4 লাখের উপরে লাইক আছে, তোমরা সেটাতেই কমেন্ট করবে এবং সেখানেই আমাদের পোস্ট দেওয়া আছে। আরো একবার অ্যাড্রেসটি মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে তোমার ইন্টারনেট ব্রাউজারে যে জাস্ট লিখবে www.facebook.com/thakafm90.4 এবং পাঠিয়ে দেবে তোমার কথাগুলো ঠিক পোস্টের নিচে কমেন্টের মাধ্যমে। এবং যদি চাও আমাদের কোনো কোনো এপিসোড শুনতে, অবশ্যই শুনবে। তার জন্য যেটা করতে হবে, আমাদের একটি ওয়েবসাইট আছে, সেখানে চলে যেতে হবে তোমাকে। সেই ওয়েবসাইটটির অ্যাড্রেস হচ্ছে www.thakafm904.com। সেখানে আমাদের প্রত্যেকটি এপিসোডের রেকর্ডেড ভার্সন আপলোড করা হয়, সেখানে অবশ্যই তোমরা শুনে নিবে এবং উপভোগ করবে আমাদের ভালোবাসার গল্প সবকিছুই।
আমার গহনার কোন অভাব ছিল না, আমার মেয়ের, আমার ছেলের, ও সব খোয়া দিছে পুরো, সব ও নিজের হাতে নিয়ে নিয়ে সব খোয়া দিছে। আমার এখন আমার কিছুই নেই বলতে গেলে, আমার মা
সোনা দানা কিছুই বাদ নাই আর কি।
না না, আমার
তার ফ্যামিলির যে একটা পত্রি মানে একটা সম্পত্তি ছিল, ফ্ল্যাট ছিল, সেটা বিক্রি করেছে শুনলাম তার কাছ থেকে। আপনার মা 2 বছর আগে রিটায়ারমেন্টে চলে গেছেন, যাতে করে টাকা কন্ট্রিবিউট করতে পারেন, এবং প্রতি মাসেই তো কন্ট্রিবিউট করতেন আপনার মা।
জি।
ইভেন আপনি মনে হয় বহু কষ্ট করে এই সোনা দানা গেলা জমিয়েছিলেন। আপনার মতো মেয়ে যারা ঘরকন্যা নিয়েই থাকে, ঘরের মধ্যেই জীবনের ব্যাপ্তি যাদের, তারা তো কিভাবে এইভাবে টাকাগুলো গুছায় সেটা তো আমরা বুঝি। সেগুলো সোনা দানা বিক্রি করে এই
গুরু, মানে আমি বলে আমার একটা শখ আছে, মানে আমার হাতের কাজের উপর অনেক নেশা, ব্লকের উপর আমি মাঝে মাঝে মেয়ের স্কুলে দিয়ে বসে মানে ওগুলি করতাম। অনেকে বান্ধবীরা আমাকে বলতো যে আমাকে এটা করে দিবি, এটা করে দিবি, বলতো যে মাগনা মাগনা না, ফ্রি ফ্রি না। আমি টাকা দিব, তারপর ওরা আমাকে টাকা দিত, ও টাকাটাও আমি আমার হাতে রেখে দিতাম ও যদি মানে ওকে দেওয়ার জন্য, যে ওর যদি কোনো কাজে লাগে। কিন্তু ও কাজগুলি কোথায় ব্যবহার করছে কি করছে আমি কখনো জানতে চাইনি, শুধু ওকে আমি বিশ্বাস করছি গুরু। মানে বিশ্বাস করাটা আমার ভুল।
আপনি বলছিলেন যে পরবর্তী দিনে আপনি জিজ্ঞেস করলেন আপনার সেই বোনকে যে সিরাজগঞ্জ থাকে, লতাকে, এবং লতা বললো যে না আমি তো যাইনি এর মধ্যে। তারপর আপনি কিভাবে এই জিনিসটাকে কানেক্ট করতে পারলেন যে না আপনার সাথে মিথ্যা হচ্ছে, আপনার সাথে আপনার ভিতরে ভিতরে এরকম অন্যায় কাজের মধ্যে জড়িয়ে আছে?
মানে আমি ওকে বুঝতে পারি গুরু, ও আমার কাছ থেকে অনেক অনেক দূরে চলে গেছে, মানে ওটার কোন সীমানা নাই। মানে আমি বুঝতে পারাও, তারপর ওর কাছে মানে আমি আসি বা মানে চেষ্টা করতেছি থাকার জন্য, যে বাচ্চা কাচ্চা হয়ে গেছে মানুষ খারাপ বলবে। এই মানে ওকে আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি তোমার কোনো সমস্যা কোনো প্রবলেম, ও আমাকে বলে না গুরু, আমাকে এড়িয়ে চলে। তারপর ওকে যখন আমি ইদানিং মানে বেশি টর্চার শুরু করে দিলাম, মানে আমি নিজের প্রতি মানে বেশি টর্চারিং শুরু করে দিলাম, তখন ও আস্তে আস্তে মানে বলে। আমি ওকে বলি তুমি কোরআন শরীফের ছেড়ে বলো, মার কথা বলি, আমার ছেলে মেয়ের কথা বলে, কাউকে টাচ করে কোনো কিছু বলে না। তখন আমার বেশি মানে মনে হলো যে আসলে তাহলে এগুলি সত্য। মানে গুরু মানে ও এরকম হয়ে গেছিল, মানে বাসায় রাত্রিতে আসতো না গুরু, ওর জন্য আমি বসে থাকতাম, ও আমার ঘুম আসতো না, মানে আমার লুঙ্গি ওর গেঞ্জি আমি হুকে জড়ায় ধরে শুয়ে থাকতাম গুরু, আমার ঘুম আসতো না, যে ওইগুলোর গন্ধে আমার ঘুম
আসবে। মানুষ হিসাবে আমাদেরও কিছু সীমাবদ্ধতা থাকে, এমন কথা শুনতে যেন না হয়, এমন কষ্টের সামনে পড়তে যেন না হয় যাতে করে আমাদের কলিজাটা ব্লাস্ট হয়ে যায়। ইমরান, আপনার সেই ইমোশন, সেই মেন্টাল অ্যাটাচমেন্ট, সেগুলো আমরা কিছু সফট হোক সেটা আমরা জানতে চাই, দেখতে চাই। যে মানুষটির মূল্যায়নে এই লক্ষ লক্ষ মানুষের সামনে আপনার উপস্থিতিতে হোক আজকের দিনে, একটু দেখতে চাই সে শ্রদ্ধাবোধটাই ঝরে পড়ুক আপনার এই ভালোবাসার পাগলে মানুষটির জন্য, সেটা আমরাও দেখতে চাই।
গুরু আমি আসলে একটা সময় ছিলাম গুরু, আমি একটা খুব সংক্ষিপ্ত সময় ছিলাম, কিন্তু তারপরেও মানে
জানি না কোন জন্মের কোন পুণ্য করেছেন আপনি যে এত কিছুর পরেও, এত কিছু জানার পরেও তার গায়ের গন্ধ ছাড়া এই ভালোবাসার মানুষটির ঘুম আসে না, কেমনে সম্ভব?
সবই ঠিক,
পুণ্য করেছিলেন। যাদের পেছনে দৌড়াইছিলেন তাদের ওখানেও সবকিছু বিক্রি হয়, শুধু বিক্রি হয় না ভালোবাসা।
আজকে আমার কাছে কিছু কিছুই নাই গুরু, আজকে আমার কাছে কিছুই নাই, বন্ধু বান্ধব নাই, কিছু নাই গুরু, আমি নিঃস্ব। আর যেদিন আমি বুঝতে পারছি গুরু, সেদিন থেকে এই আজ পর্যন্ত গুরু আমার কোনো ধরনের কোনো নেশা নাই, কোনো ধরনের, এবং কোনো কোনো কন্টাক্টও করিনি আমি গুরু কারো সাথে, যেদিন থেকে আমি ব্যক্তিগতভাবে বুঝতে পারছি গুরু। এবং ওই যে একটা ভাইয়ের কথা বলছিলাম আবুল ভাই, যেদিন আমাকে বলছে, ঠিক সেদিন থেকে গুরু আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না গুরু, যে আমি তো একটা ঘরের মধ্যে যখন ছিলাম, আমি তো বের হয়ে আসছি, তা আমার জীবন তো স্বাভাবিকভাবে চলা শুরু করছিল। ওর বদৌলতে গুরু আমি দীর্ঘদিন কষ্ট করছি, ওর বদৌলতে আল্লাহ আমাকে একটা আরেকটা ভালো চাকরি দিছে, ভালো এক জায়গায় আমি জব করতেছি, কিন্তু আমরা তো স্বাভাবিক ছিলাম, এই অস্বাভাবিক কার্যক্রমটা কেন আমার ওই বন্ধুটা আবার নতুন করে শুরু করলো, এটার মধ্যে তার কি উদ্দেশ্য, তার কি স্বার্থ ছিল? আমরা তো স্বাভাবিক ছিলাম, এবং আমি তো আর কোনো কিছুর সাথে ইনভলভ না। আমি বহুত ঠকাইছি, আমি আমার ওয়াইফকে এতটা ঠকাইছি,
স্যান্ডউইচ বানিয়ে ফেলেছেন একদম
গুরু,
যারা সামনে থাকতো তারা দেখলে বুঝতে
পারতো। ফ্রেন্ড আছে আমাকে অনেক সময় অনেক ভাবে মানে টিজ করে কথা বলতো, আমি কখনো গুলি মানে
কানে টিজ করতো,
এই মানে বলতো যে কি স্বামীর পিছনে ঘুরেন, ওর চেয়ে আমার কাছে চলে আসেন, আমি অনেক ভালো দিতে পারবো।
জানতো এই সব খবর শুনতো,
ওর প্রায় বন্ধু এগুলি জানে, ওর ও মাঝে
মাঝে এই ধরনের কথা যে আপনাকে বলা হতো সেই খবর কি শেষ জানতো ইমরান, জানতো কিনা?
না গুরু এটা আমি
না, আমি কখনো ওকে বলিনি, যে দেখা যাবে যে হয়তো এমনিই বলতে পারে।
পুরুষ হিসেবে লালত, এই ধরনের পৌরুষের প্রতি লালত, যদি জেনে থাকে বা না জানলেও এই ধরনের সার্কেলের সাথে যে মুভমেন্ট করে, যে সার্কেল এই ধরনের কথা বলার ধৃষ্টতা দেখায়, জোর ধরার সেই সক্ষমতা নাই, সে সক্ষমতা আমার কাছে আছে।
আমার যেদিন বেবি হবে গুরু, ওদিন আমার মেয়েকে আমি স্কুল আনতে,
আপনার ঘুরে দেখলে তো সত্যাবোধ ছাড়া আর কিছু আসে না ভেতরে। আমিও তো একজন মানুষ, আমিও তো একজন পুরুষ, শ্রদ্ধাবোধে মনে হচ্ছে যে তার পা ধরে বসে থাকি।
আমি রিকশা উঠতে পারি না গুরু,
আপনার বইয়ের বর্ণনা শুনে মনে হচ্ছে শ্রদ্ধায় পা ধরে বসে থাকি। আরে ভাই, একটু ভালোবাসা ভালোবাসা পাওয়ার জন্য, বইয়ের একটু 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 তাদের বিশ্বাস নেওয়ার জন্য, একটু তাদের দরদ পাওয়ার জন্য পাগলের মতো ঘুরে প্রাণান্তকার পরিশ্রম করতেছে, তাদের এই ডিমান্ড ওই ডিমান্ড সেই ডিমান্ড, মেয়েদের ডিমান্ডই শেষ হয় না।
ও কোনোদিন আমার কাছে কোনোদিন
জন মুখে বলে না কথা, যার মূল্যায়ন করেছেন এভাবে মৃত্যুর একদম কামায় নিয়ে এসে দাঁড় করিয়েছেন। জি, তারপরের উপর
গুরু, আমার আমি ওকে ফোন দিয়ে বলতাম যে আমি আজকে এলাকা আনতে যেতে পারবো না, আমি এই অসুস্থ, তো তুমি গিয়ে নিয়ে আসো, আমার তো রিক্সা উঠে যেতে হবে স্কুল পর্যন্ত গুরু। ও আমাকে বলতো কি আমি আনতে যেতে পারবো না, তুমি কষ্ট করে যে একটু নিয়ে আসো। আমি গুরু মানে যাওয়ার সময় হেঁটে হেঁটে যেতাম, কিন্তু আসার সময় মানে আমার আর ওইটা কুলাইতো না, আমি রিক্সায় উঠতাম অনেক কষ্টে। আমার মনে আছে এক রিক্সাওয়ালা আমাকে একদিন মানে দোকান থেকে একটু তুলে না দিস, আমাকে বলে যে এটার মধ্যে উঠি দাঁড়াই আপনি রিক্সা উঠেন, মানে ওই লোকটা এত কষ্ট পাচ্ছে আমাকে দেখে, কিন্তু ও আমার আমাকে দেখে কোনো কষ্ট
পায়নি। সরি, যদি এগুলো জিজ্ঞেস করা ঠিক হবে কিনা জানি না, আপনার এজ তো 35 এর উপরে হবে, হওয়া তো কথা না নাকি? মানে জীবনকে তো একদম মানে আপনার বড় বেশি কষ্ট হচ্ছে, আর আমি যেহেতু গত প্রায় 5 বছর এ ধরনের অনুষ্ঠানের সাথে জড়িত আছি, 2 চ্যানেল মিলিয়ে আর কি, আমার বড়ই কষ্ট যে এ ধরনের ভালোবাসা যারা বাসে, এ ধরনের প্রেমময় সম্পর্কের মধ্য দিয়ে যারা যায়, অনেকেই ভালো নয় জানেন, এটাই বড় কষ্ট আমার। এবং তাদের সাথে এই ধরনের বিহেভ, এই ধরনের সিমিলার বিহেভ অনেক আমি হতে দেখেছি।
আমি আমার মনে হয় গুরু ওই পথ থেকে ফেরত আসতে পারবে না, আর ওর ওই ফ্রেন্ড যদি ওকে আবার ডাকে, ওর যদি আবার টাকা পয়সা হয়, আমার মনে হয় ও আবার যাবে। ঢাকায় আসার পর অনেক ফ্রেন্ড ওকে ফোন দেয়, ওর যত রাত্রি হোক গুরু ও চলে যায়, ওই ফ্রেন্ড গুলি মার্কেট করতে আসে, ওকে ফোন দেয়, ওইখানে যায়, মানে ও ওকে ডাক দিলে ও যাবে। আমি হাজার সত্য বলা সত্ত্বেও ও থাকতো না, মানে ওর মানে এত বেশি ভালোবাসতো বন্ধুদের।
এটা এখনো এখনো
এখন হয় কিনা জানি না গুরু, মানে বাসায় আসার আগে ওর আর কোনো ফ্রেন্ডের সাথে কথা হয় না আমার মনে হয় না, বাইরে বলে কিনা জানি না।
আমরা অনুষ্ঠান শেষের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে করে, ইনফ্যাক্ট আর 35-40 মিনিট সময় আমরা একসাথে আছি। আমি নিজেও জানি না, আই এম স্টিল ড্যাম কনফিউজড।
ও আমি চিন্তা ভাবনা করছি, মানে প্রায় করতেছি 2 মাস যাবত, এরকম আমি সংসার করতে পারবো না, আমি আর কোনো মতে পারবো না, আমি আমার বাচ্চাদের সহ্য করতে পারতেছি না, মানে আমি কোনো কিছুই করতে পারতেছি না। আর এইভাবে যদি মানে কোনো মানুষ সবার সাথে যোগাযোগ ছাড়া বা বাবা মার সাথে সবার সাথে দেখা ছাড়া যদি থাকে কোনো একটা মানুষ, সে কিভাবে বাঁচবে? আমি তো কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে পারতেছি না গুরু, আমার চিন্তা ভাবনা যে আমি আমার মার কাছে চলে যাব, আমি সংসার করব না, আমার সংসার করতে আর ভাল লাগে না গুরু, আমি অনেক চিন্তা ভাবনা করে দিয়েছি যে আমি আর সংসার করব না। এর মধ্যে আমি চলে যেতে গেছি, মানে মেয়ের পরীক্ষার জন্য যাইতে পারি নাই, শুধু মেয়ের দিকে তাকে আমার চিন্তা ভাবনা যে আমি টাঙ্গাইল একবার যেতে পারলে আর আমি ফেরত আসবো না।
This track was downloaded from fusionbd.com.
ইমরান, সিদ্ধান্ত তো আপনি জেনেই গেলেন।
আমি গুরু
মোবারক আপনাকে, আপনার মস্তি লাইফ, সুখে থাকেন, ভালো থাকেন, বড় করে বাঁচেন, দেখেন এই অন্ধকারে জীবন কতদিন ভালো লাগে। তবে একদিন সত্যই যে হয়তো এরকম মাস্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, ঘৃণা লাগলো আপনার নিজেকে দেখে, সেই কষ্ট যে কত বেশি সুতীব্র হবে সেটা আপনি কল্পনা করতে
পারবেন না। সেটা আমি পেয়েছি, আমি অন্যায় করছি, আমি ভুল করছি, আমি ওর কাছে ক্ষমাও চাইছি গুরু। আমি ওর কাছে ক্ষমাও চাইছি যে আমাকে ক্ষমা করে দাও। আমি ওর কাছে অকপটে সব স্বীকার করছি যে আমার জীবনে এরকম একটা সময় ছিল, আমি চলে আসছি, আমাকে ক্ষমা করে দাও।
ওর জন্য যে অভাবে যেভাবে আমি ওর জন্য অভাব অনেক অভাব গুরু অনুভব করছি, আমি অনেক কিছু কষ্ট করছি, অনেক অনেক কিছুর কষ্ট করছি গুরু। আমি তো কখনো এই পথে যাইনি, আমি তো কখনো খারাপ হওয়ার চেষ্টা করিনি গুরু। তাহলে ও কেন এরকম করলো? ও তো সব পাইছে গুরু, ও তো সব পাইছে, আমি কি পাইলাম? ও তো কোনো কষ্ট পায় নাই।
একটার পর একটা আপনি স্বপ্ন ভেঙেছেন, আর সেই স্বপ্ন জোড়া লাগানোর জন্য সবসময় প্রস্তুত থেকেছে আপনার ভালোবাসার এই মানুষটি। একটার পর একটা অপঘাত করেছেন, সেই জায়গাটাকে কিভাবে আবার দাঁড় করিয়ে দেওয়া যায় সেই ব্যাপারে ব্যস্ত থেকেছেন আপনার এই ভালোবাসার মানুষটি। এই করতে করতে দিনের পর দিন নিষ্পেষিত হতে হতে জীবনটাকে জীবন সায়ানের কাছে নিয়ে এসেছেন। বাঁচবে কয়দিন সেই নিয়ে এখন কনফিউশন। কিডনি ঠিকভাবে কাজ করে না, চোখ ঠিকভাবে কাজ করছে না, শরীর ঠিকভাবে চলতেছে না, মনের অবস্থা একদম বারো ভাজা বানায় ফেলেছেন। ভালোবাসার অত্যাচার, ভালোবাসার প্রেম আপনাকে দারুণ এক জিনিসের কাছে নিয়ে এসেছে আপনার এই ভালোবাসার মানুষটিকে। আল্লাহ না করুক, এনিওয়ে
পাপ আমি করছি গুরু, পাপ শাস্তি আমার হওয়া উচিত। আল্লাহ যেন ওরা কোনো শাস্তি না দেয়, কারণ ও আমার জন্য যথেষ্ট। মানে আসলে আমার এটা ওই যে আপনি যেটা বললেন যে কোন জন্মে যেন একটা ভালো কাজ তার সুবাদে যেন আমি এটা পাইছি, আসলেই তাই।
বাইরে ঘোরেন না, দেখেন না আমাদের কি বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল নাই, আশপাশ কি হতে দেখছি না, কি না চলতেছে সমাজে, কি না ব্যভিচারী চলতেছে। একটু ভালোবাসা পাওয়ার জন্য, স্বামী হিসাবে একটু মহব্বত পাওয়ার জন্য লালাই তো আছে। বউয়ের ফোকাস হয়তো তার গহনার দিকে বা তার কেনাকাটার দিকে বা অন্য কোনো কাজের দিকে। সেই ফর্টিজ আর সিক্সটিজ এর সেই প্রতিব্রত স্ত্রী, সেই মানুষ ওই কাজ কয়টা খুঁজে পাওয়া যাচ্ছে? সত্যি কোনো জন্ম পূর্ণ করেছিলেন যে এরকম মেয়ে ঘরে এসেছিল আপনার? আমাদের আফসোসটা কোথায় জানেন? কেন আমাদের দুঃখ, কেন আমি এক্সাইটেড হচ্ছি? সবার যে এক্সাইটেড হয় তা কিন্তু না, এক্সাইটেড হয় আমার কোনো বড়ত্ব প্রমাণ করার চেষ্টা এখানে করছি না, আপনাকে ছোট করার সামান্যতম ইচ্ছা আকাঙ্ক্ষা আগ্রহ কোনোটাই আমার না, আমার লাভ কি আপনাকে ছোট করে? বাট আমাদের 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 ইন্টারেস্টটা এখানে আছে একটা, আমাদের কষ্ট পাওয়ার যৌক্তিক একটা কারণ আছে যে এইভাবে ভালোবাসা বন্ধ হয়ে যাবে, একটা পর্যায়ে চলে আসবে যেদিন মানুষ ভাবতে শুরু করবে যে ভালোবাসায় এটা হচ্ছে একটা ফেক ফিলিংস এর নাম, ভালোবাসায় মানুষ কিছু ক্র্যাক মানুষের চিন্তা ভাবনার ফসল, ভালোবাসা হচ্ছে কিছু পিছিয়ে পড়া মানুষের অনুভূতির রিফ্লেকশন। এইভাবে মানুষ ভালোবাসাটাকে চিন্তা করতে শুরু করবে আপনাদের মতো কিছু মানুষের বদৌলতে, যারা যে রূপার মতো এই ধরনের স্যান্ডউইচ লাইফ লিড করবে, তাদের কারণে ভালোবাসা এই জায়গাতে গিয়ে পড়ে যাবে, একদম আস্তে করে উচ্ছিষ্টের মতো পড়ে থাকবে, সেখানে হচ্ছে আমাদের কষ্টটা। পৃথিবীটার কি হবে, সমাজের কি হবে, এ দেশটার কি হবে, আমার কি হবে, আমার সন্তান আয়মান বড় হবে এই সমাজে, সেই সমাজটার কি হবে, কোথায় এক্সিস্ট করব আমরা, কোথায় থাকবো আমরা তাহলে যেখানে ভালোবাসা নাই? ভাগ্যিস সেই রূপার মতো এর মতো কিছু মানুষ ছিল বিদায়, এই পৃথিবীটা এখন এক্সিস্ট করতেছে, ধ্বংস করে দিত স্রষ্টা না হলে পৃথিবী।
আমার ছেলের দুধ কিনে দেনে ও, মানে দুধ না কিনে দিয়ে ওর বন্ধুদের সাথে ঘুরছে, আমি ফোন দিছি ও আসে না গুরু, আমাকে বলে 5 মিনিট।
আমি কেমন ফ্রেন্ডশিপ করি জানেন? এই ধরনের ফ্রেন্ডশিপ কে মানে কি বলবো, অভিশপ্ত বন্ধুত্ব। আমি এতক্ষণে বন্ধু পাগল যে আমার একটা বিজনেস ছিল, সেই বিজনেস একটা দিন একটা কথার বিনিময়ে আমি আমার বন্ধুকে ছেড়ে দিয়ে চলে এসেছি, তুই ভালো থাক, এই বিজনেসটা তুই কন্টিনিউ কর, ভাই ভাইকে করে না, পরনের কাপড় শেয়ার করার মতো, মানে আমি আপনাকে হাওয়ায় ভেসে কোনো কথা বলার চেষ্টা করছি না ইমু, আমি নিজের পার্সোনাল লাইফ আপনাকে বললাম যে আমার একটা এস্টাবলিশ বিজনেস আমি এক লহমায় ছেড়ে দিয়ে চলে এসেছি, সে ছিল ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখনো করে খাচ্ছে, ওর সংসার চালাচ্ছে ওই বিজনেস দিয়ে। বড়ত্ব প্রমাণ করার জন্য কথাটা বলিনি, বোঝানোর জন্য যে আমি এই ধরনের ফ্রেন্ডশিপ করে আসা একজন মানুষ, বাট এই ধরনের অভিশপ্ত বন্ধুত্বের কথা যেটা শুনতেছি, আল্লাহ যেন কারো কপালে ধরনের বন্ধুত্ব না লিখে যেখানে এ ধরনের মহিষী নারীরা, এ ধরনের দেবীরা আস্থা করে পড়ে যায়, উচ্ছিষ্টের মতো ব্যবহৃত হয়। কার কত বড় ধৃষ্টতা, কোন নোংরা মুখে এইরকম মানুষকে এই কথা বলার সাহস রাখে, ইমরানের যে ক্ষমতা নাই, আমার ক্ষমতা আছে, আমার কাছে চলে আসো। আর সেই পৌরুষকামী লালত জঘন্য সেই পৌরুষ, যে পৌরুষ এই ব্যাপারগুলো, এই রাস্তাগুলো, এই কথাগুলো শুনবার রাস্তা করে দেয় তার বউকে। অনুষ্ঠান তো শেষ করতে হবে, কি করবেন তাহলে? মৃত্যুর প্রতীক্ষা
আমার এখন এছাড়া কিছুই নেই গুরু, এটাই আমার সাথে জড়াই গেছে, আমি ঘুমাইতে পারি না।
আমাদের তো ইন্টারেস্টটা বললাম, ওখানেই তো আমাদের ইন্টারেস্ট, ওখানেই তো আমাদের কষ্ট। আপনাদের মানুষ মতো মানুষগুলো হেরে গেলে ভালোবাসার কি হবে, এই সমাজটার কি হবে? স্রষ্টা যদি সত্যি আপনাদের মতো মানুষ পৃথিবীতে পাঠানো বন্ধ করে দেন, পৃথিবীকে আদৌ এক্সিস্ট করবে? করার কথা না, ধ্বংস হয়ে যাওয়ার কথা।
এরকম মানুষের সাথে বসবাস করার চেয়ে গুরু মরে যাওয়াটা অনেক ভালো, আর আস্তে আস্তে কষ্ট পাওয়াটা মানে মানুষের যে কতটা মানে মৃত্যুর দিকে নিয়ে যায় আমি নিজে প্রমাণ পাচ্ছি। আমার শরীর থেকে মানে অনেক কিছু চলে যাচ্ছে গুরু, আমার শরীরের মানে প্রায় অর্ধেক কিছু ক্ষতি হয়ে গেছে। আমি চিকিৎসা বন্ধ রাখছিলাম গুরু ওর জন্য, আমি 3 বছর চিকিৎসা করি নাই, ওরে জিজ্ঞেস করে দেখেন, ও আমার চিকিৎসা করে নাই, ওর বন্ধুদের নেশায় পড়ে গুরু। আমি আজকে এত সুস্থ শুধু ওর জন্য। আমি যদি পৃথিবীতে না থাকতাম বা আমি যদি অসুস্থ বিছানা পড়ে থাকতাম তাহলে না গুরু মেনে নিতাম, কিন্তু আমি বাইচা থাকতে, আমি সুস্থ থাকতে মানে এই ধরনের কাজ, আমার মনে হয় যে একটা কষার চেয়ে মনে হয় খারাপ কাজ করছে, যাকে এক কথায় বলে পিশাচ।
আমার বন্ধুরা কি বলছে, কিছু টেক্সট নিয়ে আবার ফিরে আসছি অনুষ্ঠানের একদম শেষের দিকে, আর 30 মিনিট সময় হয়তো আমরা একসাথে আছি। আমি আসলে আজকে খুবই কনফিউজড, কোন দিকে যাওয়া উচিত, কি বলা উচিত, কি করা উচিত, শুধু একটা বিষয় খুব স্পষ্টভাবে বুঝতে পারছি, যে কষ্টটি পাচ্ছে আমার এই ভালোবাসার এই মানুষটি, তার এই কষ্টটা পাওয়া উচিত না, ভালোবেসে এইভাবে নিঃসঙ্গ হওয়া উচিত না, ভালোবেসে এত কষ্ট পাওয়া উচিত না, ভালোবেসে কারো জীবন এইভাবে থেমে যাওয়া উচিত না। ভালোবাসা তো সেই মহব্বতের নাম, সেই রহমতের নাম, স্রষ্টার পাঠানো যার্রা পরিমাণ পৃথিবীতে সেই রহমতের নাম, যে ভালোবাসার জাদু স্পর্শে সবার জীবন ধন্য হয়ে যায়। আর এই কোন ভালোবাসা যে ভালোবাসার কারণে এভাবে জীবনটাকে শেষ করে দিতে হচ্ছে। সুমনা,
হ্যাঁ গুরু, আমাদের সাথে অনেকেই আছে, এসএমএস এ করেছে অনেকেই, কমেন্টস ও করেছে অনেকে। এমডি রাজু হোসেন আছে আমাদের সাথে, সে বলেছে আপু তোমাদের কথা শুনে অনেক কষ্ট হচ্ছে। মাহিন রাজন আছে আমাদের সাথে, সে বলেছে রুমার মতো নারী প্রত্যেকটা পুরুষের জীবনে আসুক এটাই আল্লাহর কাছে প্রার্থনা। আছে আমাদের সাথে উমর ফারুক নয়ন, সে বলেছে ইমরান ভাই ভালো হন। এম এ শিকদার আছে, সে বলেছে আপু কেঁদো না, তোমার কান্না শুনে আমরা সবাই মর্মাহত। হাই কি কপাল কি দুঃখ রে, কত দুঃখ দিয়েছিলে রে বন্ধু, তোর প্রীতির দেওয়ানা রে দেওয়ানা। আছে আমাদের সাথে কৌশিক বাবু, সে বলেছে লাভ ইজ ভেরি সেলফিশ। আছে আমাদের সাথে ইমরান হোসেন, সে বলেছে গুরু তার কথা শুনে চোখের পানি ঝরছে না, কিন্তু মনে হয় কলিজাটা ফেটে যাচ্ছে ঝড়ের মতো চলছে। আছে আমাদের সাথে অনেকেই, আহসান কবির আছে, সে বলেছে আমি কিছু বলার ভাষা পাচ্ছি না। এম ডি রফিকুল আছে, বলেছে আল্লাহ মাফ করুক, সব ঠিক হয়ে যাবে। তৌরি রহমান আছে,
এখানে থামি, কে বললো এই কথা, সর্বশেষ যে কথাটা
এম ডি রফিকুল,
রফিক বলছেন আল্লাহ মাফ করুক সব ঠিক হয়ে যাবে। আদৌ কি সব ঠিক হবে, ঠিক হওয়ার সামান্যতম সম্ভাবনা আছে কি নাই, এবং ঠিক হওয়ার মিনিমাম কোনো যুক্তি কারণ কি আছে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা হয়তো কথা বলার চেষ্টা করব। রুমা,
আমি এখন ওর কাছে এটাই বলতেছি যে মানে যা হারাবার হারাইছি, আর আমি যতদিন বাইসাইছি আর হারাতে চাই না, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে গুরু, ও তো আমাকে কিছুই দিতে পারে না, তাহলে আমার ছেলে মেয়েকেও কি দিবে, ওর কি আছে গুরু যে আমার ছেলে মেয়েকে শান্তিতে রাখতে পারবে বা ওদের মনের আশা পূরণ করতে পারবে। আমি আর চাচ্ছি না গুরু, মানে ও যখন দেখতেছে যে আমি আমাকে ঠকাচ্ছে বা এরকম, ও এই কাজ করার সত্ত্বেও ও আমার ছেলেটাকে পৃথিবীতে আনছে। তাহলে ও যদি জানতো যে আমি এগুলি করি, তাহলে কেন ওই বেবিটাকে আবার দুনিয়াতে আনতেছি? আমাকে তখনই বলতো যে আমার পথ থেকে তুমি সরে যাও, বা আমার এগুলি ভালো লাগে না, বা আমি সংসার করতে চাচ্ছি না, বা এরকম কিছু। ও তো পুরাদমে আমাকে ঠকাইছে গুরু। ওর যে চিঠি, ওর যে আমার যে ছবি, আমার কোনো চিঠি ওর কাছে আছে কিনা জিজ্ঞেস করুন তো। ওর চিঠি আমার এখনো ব্যাগে আছে, পড়ে দেখেন গুরু।
সবসময় চিঠি ব্যাগে নিয়ে ঘুরেন?
আমি এগুলো অনেক যত্ন করে রেখে দিছি গুরু।
কবে তোলা ছবি এটা?
এটা বিয়ের পর।
একটা মেয়ে তার জীবনের সমস্ত সংসার একটা পুরুষের মধ্যে কেন্দ্রীভূত করে দেয়, সবকিছুকে পর করে, সবকিছুকে পর করে সেই পুরুষটিকে জীবনের দারুণ একটা অংশের মধ্যে জড়িয়ে তোলে, এবং সেই পুরুষের মধ্যেই তার বর্তমান, ভূত, ভবিষ্যৎ সবকিছু দেখতে চায়। কত অবহেলায় আমাদের মধ্যে কেউ না কেউ সে স্বপ্নগুলোকে চূর্ণ করে দেয়। এদিকে
এটা হচ্ছে আমার বাবা, এটা আমার মা, আমরা তিনটা বোন গুরু। এটা আমি, এটা আমার ছোট বোন, এটা আমার বড় বোন।
তিন কন্যার এই যে সংসার, বড় যত্ন আত্মীয় নিয়ে বড় করেছিলেন যিনি, সেই বাবা, এবং আপনার বাবা সূত্র মণ্ডিত খুব পরেশগার ভদ্রলোক,
জি উনি হজ করে আসছেন এখন,
যার কষ্টের একমাত্র কারণ হচ্ছেন আপনি। আপনার এই স্বেচ্ছাচারী সিদ্ধান্তের কারণেই হয়তো তাকে সবচেয়ে বেশি কষ্ট পেতে হয়েছে তার জীবনে। এটা কি আপনাদের বাসর ঘর?
জি।
বিয়ে হয় কি প্রায় 9 বছর নাকি আরো বেশি? যেভাবে স্বপ্ন কোনো একদিন কেন্দ্রীভূত হয়েছিল এই বাসর ঘরে, যে বাসর ঘরে ছবি দেখছি, যে বাসর ঘরে দারুণ লজ্জায় নববধূ বসে আছে, যে বাসর ঘরে ছোটখাটো খুনসুটি চলছে, যেহেতু প্রেমের বিয়ে এবং তারা যে সাকসেসফুল, সেই রিফ্লেকশন দুইজনের মুখের মধ্যে কিন্তু একদম স্পষ্ট তো, যে আমরা সফল কাম হয়েছি ফাইনালি এই বৈবাহিক সম্পর্কের ভেতর দিয়ে। আপনার ফার্স্ট বেবি কি মেয়ে? আচ্ছা, এবং সে মেয়েকে নিয়ে কোথায় ঘুরতে গেছিলেন, বেড়াতে গেছিলেন মনে হয় কোথাও?
না না, এটা আমার বোন আর বোন।
ও সরি। আচ্ছা, এই হচ্ছে চিঠি সেটা?
জি।
কবে লেখা চিঠি?
এখানে গুরু অনেকগুলি চিঠি আছে।
যে ফার্স্ট চিঠিটা আমি দেখছি যে অনেক কিছু অস্পষ্ট হয়ে গেছে, কবে লেখা? অনেক আগের।
জি।
এইভাবে বয়ে বেড়াচ্ছেন হাতে করে? এই জিনিসগুলো বন্ধু এত খুঁটিয়ে খুঁটিয়ে আমি দেখছি, এর পেছনে কারণ আছে। আমি নস্টালজি খুঁজছি আমার আজকের অতিথি বন্ধু রুমার সাথে সাথে, আর আমি ভাববার চেষ্টা করছি যে এই যে চিঠিটা আমার হাতে এখন দেখছি, যেগুলো হয়তো আপনাদেরকে দেখানো সম্ভবপর না, বর্ণনা দিচ্ছি। ডেইলি নোটবুকে লেখা দুইটা চিঠির দুইটা পাতা, যেটা পাতাগুলো আলগা আলগা হয়ে গেছে, কিছু কোয়েশ্চেন মার্ক, ডিয়ার রুমা, দেন বড় একটি লম্বা চিঠি, যে চিঠিটা লিখেছেন হচ্ছে ইমু, তোমাইতি তোমার ই দিয়ে সাইন দেয়া, সর্বশেষ যে কথাগুলো লেখা, যেদিন দেখা হতো না সেদিন বিকাল 5টা হইতে 6টা পর্যন্ত তুমি বাসার সামনে থাকতে, আমি থাকবে, আমি যাব, আজ এখানেই উত্তরের অপেক্ষায় থাকবো, ইতি তোমার ই, যে ইমোশন নিয়ে, যে ভালো লাগা দিয়ে, যে মহব্বত নিয়ে, যে টান নিয়ে এই কথাগুলো লেখা হতো, ইটস ভেরি আনফরচুনেট, সেই মহব্বত, সেই টানটাই শুধু অনুপস্থিত, বাকি সবকিছু হয়তো আছে আমাদের আজকের ইমুর পক্ষ থেকে। এই এই বিষয়গুলো আমি দেখে দেখে আসলে অনেক বেশি নস্টালজিক হচ্ছে, এবং এই জিনিসগুলোকে ফিল করবার চেষ্টা করছি যে কোন এক মহেন্দ্রক্ষণে, কোন এক ভালোবাসার সন্ধিক্ষণে এই ছবিগুলো তোলা হয়েছিল, তখন ভালোবাসার বিষয়গুলো হয়তো এমন ভাবে অবগাহন করতো দুইজন মিলে, কিন্তু সবকিছুকে ছাপিয়ে এখন ভালোবাসা এমন একটি জায়গায় এসে পৌঁছেছে, বড় বেশি পুরাণ মনে হয়তো সেই ভালোবাসার মানুষটিকে। এখন কোন একদিন ফান করে বলেছিলাম যে ডায়াবেটিস আর নিজের বউকে ভালো লাগে না বিয়ে করার কিছুদিন পরে, এটি হচ্ছে কমন এক ইস্যু বা কমন এক রোগে পরিণত হয়েছে বাংলাদেশে। তখন এই দেখো এইভাবে দেখা স্বপ্নগুলো সবকিছু মলিন হয়ে যায়। এটা বিয়ের কতদিন পর তোলা? বিয়ের বছর খানেক পর তোলা একটা ছবি, একটা দিঘির সামনে ইমু এবং রুমা দাঁড়িয়ে আছেন। রুমার পরনে একটি শাড়ি, যে শাড়িটি সবুজ এবং সবুজ বেশি সবুজ আবরণের একটা শাড়ি, এবং ইমু আগে আরো অনেক বেশি স্লিম ছিল। ইট লুকস গুড, ফর্মাল শার্ট এবং প্যান্ট ইন করে পরা, এক হাতে আলতো করে একটু জড়িয়ে ধরা রুমাকে, এবং আরেকটি হাত পকেটে, নারকেল গাছের সামনে তোলা একটি ছবি। এই সময়গুলো অনেক বেশি মূল্যবান ছিল, অনেক বেশি প্রেসিয়াস ছিল বলে আমার ধারণা, যেখানে দুইজন দুজনের মধ্যে একেবারে আকণ্ঠ নিমজ্জিত প্রেমের মধ্যে। এই সময়টা নিয়ে একটু কথা বলুন তো ইমু।
আসলে আমার রুমাকে বলার মতন আমার কোনো ভাষা নাই, খালি ওর কাছে চাওয়া একটাই যে আমি
ওই চাওয়াতে পরে আসবো, ওই সময়টা নিয়ে একটু কথা বলেন। আমরা কিভাবে সময়ের ফেরে এই অনুভূতিগুলো থেকে অনেক দূরে চলে যাই সেটা বুঝবার চেষ্টা করছি আপনাদেরকে সাথে নিয়ে, আমি নিজেও ব্যক্তিগতভাবে সেটা বুঝবার চেষ্টা করছি। এই যে একটা সময়, যে সময়টাতে বুঝাই যাচ্ছে যে দুইজন দুইজনের প্রেমে, দুইজনের ভালোবাসায়, দুইজনের মহব্বত, দুইজনের টানে আকণ্ঠ নিবজ্জিত, এইখান থেকে সরতে সরতে মানুষ সময়ের ফেরে কি করে সম্ভব তার বিছানা আরেকজনের সাথে শেয়ার করে, ওইটা প্রসঙ্গে পরে আসবো। এই সময়টার কথা বলেন তো, এত প্রেসিয়াস, এত এত মূল্যবান, এত এত ইনোসেন্ট একটা মুহূর্ত, এই সময়টার কথা বলেন তো। আর আজকে কোন জায়গাতে নিজে দাঁড় করিয়ে রেখেছেন নিজেকে একটু ভাবুন তো, এই সময়টার কথা একটু বলেন তো। একটা মেয়ে পরিপূর্ণভাবে আপনার চোখের নেশাতে পাগল হয়ে আছে, এবং আপনি দৃঢ়বদ্ধ হয়ে আছেন এই প্রতিজ্ঞা।
আমি আপনাকে একটা বাস্তব প্রমাণ দিই, আমি একবার ওর পরিবার থেকে মানে আমাকে বলা হয়েছে যে ওর সাথে কারো বিয়ে ঠিক আছে, ও মানে আমার আমার ওর পথ থেকে সরে যেতে হবে। এরকম শুনে গুরু আমি একটু অসুস্থ হয়ে যাই, তো আমি নাওয়া খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিই। তো আমার ভাই ব্যাপারটা তখন একটু জানতো, আমার ভাই হচ্ছে আমার আমাকে আর আমার ছোট বোনকে মানে সবসময় দেখাশোনা করতো, আমার আম্মা স্কুলে থাকতো, তো আমার ভাই সবচেয়ে বেশি ভালোবাসতো আমাকে। তো বলতেছে যে ডাক্তারে বলছে যে ওর কোনো মাথায় এমন কোনো একটা মানে আঘাত পাইছে, মানে এর জন্য চুপচাপ হয়ে গেছে বা এরকম কিছু, ওরা ফ্রি রাখার চেষ্টা করেন। তো আমাকে জিজ্ঞেস করছে যে তোমার কি চাই বলো তো। তখন আমি বলছি মে ভাই তুমি কি আমার এই মুর সাথে দেখা করাতে পারবা, ওর সাথে দেখা করানোর জন্য আমার ভাই মানে একটা মানে এলাঙ্গা একটা জায়গা আছে ওইখানে দেখা করানোর জন্য আমার ভাই বাইরে বসে থেকে একটা স্কুলে ওর সাথে আমার দেখা করাই দিস। এরকম ভাই কয়েকজনের হয়, আমার ভাই আজ পর্যন্ত কোনো মানে আমাকে কোনো কিছু বলে নাই। এত কিছু ঘটানোর পরে, এত কিছু করার পরে আমার ভাই কখনোই কিছু বলে নাই। আমার ভাই একবার না দুইবার ওর সাথে আমাকে দেখা করানোর জন্য নিয়ে গেছে গুরু।
অনুষ্ঠান শেষের দিকে আর হয়তো 25 মিনিট সময় আমরা আছি, এখন পর্যন্ত আমি আসলেই কনফিউজড যে কোন দিকে আমরা যাচ্ছি, যদিও সিদ্ধান্ত একরকমের নিয়েই ফেলেছেন, যেটা আমি অফ ইয়ারেও শুনছিলাম, এবং উনি খুব বোল্ডলি বলছিলেন যে আর এই জীবনের কাছ থেকে পাওয়ার কিছু নাই, সো আমার সিদ্ধান্ত আমার মতো আমি নিয়েই ফেলেছি। আমি রুমার কাছ থেকে কথা তো শুনছিলামই, ইমরান আপনি এই ব্যাপারটাকে কিভাবে রিয়্যাক্ট করবেন, কি আপনি এখন কি ভাবছেন?
গুরু আমি ওর কাছে যেদিন আমি ওর কাছে সব ঘটনা স্বীকার করলাম সেদিন আমি মানে ক্ষমা চাইছি, আমি ও আমাকে ক্ষমা করুক, আমরা সুন্দরভাবে জীবন যাপন করি, এটাই। আমি শুধু ওর কাছে না, আজকে এই সারা বাংলাদেশের মানুষের কাছে আমি ওয়াদা করতেছি যে আমার যে ভুল জীবনে যতটুকু সময় কাটছে সেই ঘোর থেকে আমি নিজে একা বেরিয়ে আসছি, এবং আমার সেই ফিলিংসটা সেদিন আমার আবার জাগ্রত হয়েছে যে না আমি একটা ভুল করতেছি বা ভুল করছি। কাজেই আমি কি বলবো, আমার
আমার কাছে কিছুই না গুরু, মানে ওর জীবনে যারা আসছিল আমার মনে হয় তারাই অনেক ভাগ্যবতী, আমার মনে হচ্ছে।
কথা ঠিক, কথা ঠিক। আমি একটু আরেকটা শেষ কথা বলি, আপনি সত্যি কথা বলবেন ইমু, আরেকটা কথা বলছি। মজার ব্যাপারটা কি জানেন, যে কাউকে ভালোবাসলে এটি বুঝতে দেওয়াটা জরুরি না, মুখে অথবা বিহেভ দিয়ে এটি বুঝিয়ে দেওয়া খুব বেশি মাত্রায় জরুরি না। এই কনফিডেন্সটা কারোর মধ্যে ঢুকিয়ে দেওয়াটা পরিপূর্ণভাবে যে তোমাকে ছাড়া আমার পৃথিবী চলবে না, এটা জরুরি না। এই জায়গাতে একটু প্রবলেম হয়েছে এবং আমি আমি বিশ্বাস করি যে ইমুর যে বর্তমান এখন অবস্থা, ইমু কোনোভাবেই তার মনের মধ্যে এই রকমের কোনো ফিল নাই বা ধারণাই নাই যে আপনি ওকে ছাড়তে পারেন। আপনার জীবনের এত বেশি স্যাক্রিফাইস ইমু কাছ থেকে দেখেছে, আপনার জীবনের এত বেশি কন্ট্রিবিউশন ইমু কাছ থেকে দেখেছে, ইমু চিন্তাও কখনো করেনি বা চিন্তাও কখনো করতে পারেনি বা ওর মন এই ভাবনার মধ্যেই কখনো নাই যে আপনি ইমুকে ছেড়ে যেতে পারেন। কিন্তু আমি বিশ্বাস করি যে মেয়েদের মধ্যে এই ধরনের অশিরিরি কিছু শক্তি আছে, তারা যদি কারোর কাছ থেকে একবার মুখ ফিরিয়ে নেয় এবং সিদ্ধান্ত যদি নিয়ে ফেলে, তাহলে সেই সিদ্ধান্ত থেকে ফিরিয়ে নিয়ে আসা অনেক বেশি টাফ, যেটি ইমুর হয়তো সেই ধারণাটাও নাই। এবং সেই ধারণাটা যদি সত্যি কোনোদিন আসতে তো নাই, অন্য কোনোদিন যদি ঢুকে থাকে, আপনাকে হারানোর ভয় যদি কোনোদিন পেয়ে বসে ইমুকে, তাহলে ইমুকে একটা মুরগির কাছে জবাই করে দেওয়ার পর ছেড়ে দিলে যে অবস্থা হয় সে অবস্থায় ইমুর হবে। কারণ ইমু দুনিয়ার এত কিছু বোঝে, এটা যে বুঝে না এটা আমি বিশ্বাস করি না যে আজকের পৃথিবীতে আপনার মতো বউ পাওয়া, আপনার মতো ভালোবাসা প্রবণ একটা মানুষ পাওয়া, আপনার মতো প্রেমে পাগল হওয়া একটা মানুষ পাওয়া কত বেশি দুষ্কর। সো জীবনে সে এই ভুলটা সে কখনোই করতে চাইবে না। তাই আমার বিশ্বাস এখন পর্যন্ত সে বেসামাল না, এই কারণে তার মধ্যে দৃঢ় বিশ্বাস যে আপনি তার কাছে ফিরে আসবেনই। কিন্তু এই ভয়টা যদি কোনোদিন ঢুকে যায় তাহলে কাটটা মুরগির মতোই তার অবস্থা হবে। আমি ঠিক বলছি কি কথাগুলো?
তাই হচ্ছে, কারণ ও আজকে তিন চার সপ্তাহ ধরে বাড়ি যেতে চাচ্ছে, আমি ওর
কিন্তু ভীতিটা তো এখনো ঢুকেনি, তাই না?
ভীতি
ঢুকলে আপনার রিয়াকশন কিন্তু তখন দেখা যাবে। ওই ভীতিটা এখনো পরিপূর্ণ ভাবে ঢুকেনি, আপনার ফেইথটা এখনো অনেক বেশি আগের মতোই, যে না আমার আমার রুমা আমাকে ছেড়ে যেতে পারে না।
আমার রুমা সবই ঠিক আছে, কিন্তু সেই দিনের ঘটনার পর থেকে আমার রুমা যতটুকু চেঞ্জ হয়েছে, বিশেষ করে আমি বেশি অবাক হয়েছি যে আমার বাচ্চাদের প্রতি যখন উদাসীন, মানে তখন
সেটা সে বলছিল, কিন্তু অদ্ভুত একটা ব্যাপার,
অনেক উদাসীন, অনেক
কি কষ্ট, কি কষ্টে এরকম একটা মেয়ে যার সংসার ছাড়া কোন ডেস্টিনি নাই, কি কষ্ট বলছেন, আমার কিছুই ভাল লাগে না, আমার সন্তানে ভাল লাগে না, আমার কিচ্ছু ভাল লাগে না, কারণ তার নিজেকে মনে হচ্ছে আমি একজন পরাজিত সৈনিক জীবনের, আমার পুরো জীবনের কোর্সটাই হচ্ছে এ বিগ জিরো, তাই কোনো কিছু তার আর ভাল লাগতেছে না।
গুরু, আমার যখন বাচ্চা হবে তখন প্রায় অনেক ডাক্তার আমাকে না করে দিছে, কেউ আমাকে সিজার করবে না, মানে আমার ডায়াবেটিস এর অবস্থা এরকম খারাপ।
আপনি জীবন বাজি নিচ্ছেন?
হ্যাঁ, তারপরে আমার বোন মানে রিক্স নিছে, মানে আমার বোনের দিকে আমি যখন ওটিতে তাকাইছি, আমার বোন অনেক ফর্সা, ও দেখি পুরো একটা সাদা কাগজ হয়ে গেছে, ও আমার দিকে তাকায় না, মানে ও ভয় পাচ্ছে। আমি বুঝতে পারছি যদি আমার কিছু হয়ে যায় বা এরকম কিছু, গুরু আমি যখন ওটিতে ঢুকে আমি ওকে কাছে পাইনি, ওকে আমি দেখিনি, ও কই ছিল বলতে পারি না গুরু।
আজব ব্যাপার, এরকম একটি মেয়ের কাছ থেকে তার স্বপ্ন চুরি করে নেয়া, এরকম একটি মেয়ের কাছ থেকে তার মায়ের যে মহব্বত সেই টানটা একরকমের কেড়ে নেয়া।
আমার ছেলে একটু পর পর এসে বলে, মা কি হয়েছে, আমি তো সারাদিন কিছু খাইনি,
কিন্তু সময়ের ফেরে সবকিছুই ধ্বংস হয়ে যায়।
আমি শুরুতে ভাবতাম আমার মতন সুখী সংসার নাই, আমার স্বামীকে আমি এত বিশ্বাস করতাম, আমার স্কুলের বান্ধবীরা বলতো, মানে স্কুলে যখন মেয়েকে নিয়ে যেতাম, মানে এক একজন এক এক রকম ই বলতো স্বামীদের সম্পর্কে, আমি বলতাম যে আমার স্বামীর মতন কোন স্বামী হয় না, তুই এখানে উড়না ছাড়া দাঁড়িয়ে থাকবে, আমার স্বামী কখনো তোকে তাকাবে না, সে হচ্ছে এরকম টাইপের একটা চিন্তা। সেই সেই লোক গুরু, আমি যে কয়টা বাসা চেঞ্জ করছি সে কটায় বাসাতে এই কাজ করছে গুরু।
আমরা অনুষ্ঠান শেষ করবো, আপনার পক্ষ থেকে শেষবারের মতো যদি কিছু বলার থাকে আমাকেও না, যারা শুনতেছেন এই 30-35 লক্ষ মানুষ দেশ এবং দেশের বাইরে থেকে তাদেরকেও না, আপনার বউকে উদ্দেশ্য করে কথাগুলো আপনি আপনার বউকেই বলতে পারেন, যদিও আপনাদের সাথে বর্তমান সময়ে সম্পর্কটা সেই অর্থে স্বাভাবিক না, তারপর আমি অনুরোধ করব আপনি কথা বলুন।
আমি রুমু তোমার কাছে ক্ষমা চাই, এই সবাইকে সাক্ষী রেখে আমি ক্ষমা চাচ্ছি। আমাকে শেষবারের মতন ক্ষমা করো। আমি তুমি ভালো করে জানো যে আমার এই বাচ্চা দুটা ছাড়া তোমাকে ছাড়া আমি ঘরে আসলে কেমন লাগে। আমার এই শাস্তিটুকু আমাকে আর দিও না, এই শাস্তিটুকু আমাকে আর দিও না। আমাদের স্বাভাবিক জীবনযাপন আমরা শুরু করছি, ঠিক সেভাবেই স্বাভাবিক থাকো, এটাই আমার চাওয়া, এছাড়া আর কিছু নেই।
আগের মতন কিছুই হবে না গুরু, যা চলে যাওয়া সেটা ফেরত আসে না।
কথা বলুন কিছুক্ষণ, আমি অনুষ্ঠান শেষ করব আর 10 মিনিট পরে, কিছুক্ষণ কথা বলুন ইমরান, কিছু কথা যদি আপনার আর কিছু বলার থাকে সে কথাগুলো কমপ্লিট করুন, তারপর রুমে রুমার সাথে কথা বলে অনুষ্ঠান শেষ করে নিয়ে আসবো।
আমাকে ক্ষমা করে দাও রুমু, শেষবারের মতন, কারণ আমি আসলে অন্যায় করছি, তোমাকে অনেক ঠকাইছি, এটা শাস্তি আল্লাহ আমাকে দিচ্ছে, এটা শাস্তি আল্লাহ আমাকে দিচ্ছে, আর তুমি আমাকে দিও না, এইটাই আমার চাওয়া, এছাড়া কিছু না। কারণ তুমি আমার ওয়াইফ, তুমি জানো যে আমি কতটুকু শাস্তি পাচ্ছি, তোমার অ্যাবসেন্সে আমি এই কাজগুলো করে আজকে আমি কতটুকু সাফার সেটা তুমি জানো, একমাত্র তুমি বলতে পারবা, আর কেউ বলতে পারবে না। এর উপর যদি আমি তোমার কাছ থেকে এই শাস্তিটা পাই, তাহলে আমার আমারও আর বেঁচে থাকার কোনো কিছু নাই, এই এটাই আমার বলার। আমি কতটুকু কষ্ট পাচ্ছি বা কতটুকু কষ্ট পাইছি সেটা তুমি খুব ভালো করেই জানো।
আগের যে স্থানটা ছিল গুরু, ওই স্থানটা তো আমি কখনোই আর আনতে পারবো না, আমি শুধু কিছু করতে পারতেছি না আমার সন্তানদের দিকে তাকিয়ে। না সত্যি আমি গুরু চিন্তা ভাবনার মধ্যে ছিলাম যে আমি হঠাৎ করে চলে যাব। আমার মতন একটা অভাগ একটা মেয়ে বেঁচে থেকে কি প্রয়োজন কি দরকার গুরু, আমি তো কিছুই পাইনি, আমি বাবা আমার কাছে কি উন্মুখ নিয়ে যাব, কি বলবো তাদের যে আমি এই কারণে চলে আসছি। আমার বোন বলতো যে তুই ইমু ইমু করস, এই ইমুর কাছ থেকে এমন একদিন কষ্ট পাবি যে কষ্টের কোনো সীমানা খুঁজে পাবি না তুই। আর সবাই আমাকে হাসতো আমাদের বাসায় সবাই, আমি শুধু ইমু ইমু করতাম দেখে, দিয়া তুই ইমু ইমু করতে নাই।
সেদিন তুমি যখন আমি যখন তোমার কাছে এই কথাগুলো স্বীকার করলাম, তখন বলছিলাম যে এটা তুমি করে ফেলো, কারণ আমি আসলে ভুল করছি, অনেক ভুল করছি, এটা আসলে
মানুষ একবার বা দুইবার ভুল করে,
আমারও সময়
মানে এতবার ভুল মানুষ করে কখনো গুরু?
আমি তোমার কাছে সময় টুকে কথা বলছি, যে যতটুক সময় অতটুক সময়ের কথা বলছি, অতটুক সময়ের ভিতর আমি যে কাজগুলো করছি সেগুলো অনেক অনেক অন্যায় করছি। আমি তোমাকে একবার দুইবারের কথা বলিনি, আমি বলছি যে ওই যতটুক সময় আমি ছিলাম,
অনেক সময় গুরু আমি হাসপাতালে রক্ত দিতে গেছি, আমি ওর কাছে পাইনি, ফোন দিয়েও পাইনি,
আমাকে
অনেকবার গুরু আমাকে বলছি যে আমি একা, আমি সিরিজ দেখলে গুরু আমি ভয় পাই, আমি রক্ত দিতে ভয় পাই, আমি ওকে পাইনি কাছে কখনো। ও আমাকে অনেক কষ্ট দিছে গুরু, আমি আর কষ্ট পাইতে চাই না, মানে আমি কষ্ট পাইতে পাইতে এরকম অবস্থা এসে দাঁড়াইছি গুরু, এখন আমার কোনো কষ্ট আর সহ্য হয় না। আমার নামাজ পড়তে ভালো লাগে না, আমার কোনো কিছুই পড়তে ভালো লাগে না গুরু, আমার নামাজ পড়তে গেলে বেশি মনে হয় যে আমার আমার হাজবেন্ড আমার সাথে এত বড় প্রতারণা করতে পারে বা এত কিছু করতে পারে, মানে আমি ভাবতে পারি না, এখন আমার নামাজ ভালো লাগে না গুরু, আমি আল্লাহর কাছে কি যাব, কার জন্য কি যাব। মাঝে মাঝে এরকম হয়তো গুরু, ও পায়ে ব্যথা অনেক চিৎকার পারতো যে আমার এরকম পায়ে ব্যথা, আমি এক দেড় ঘন্টা গুরু আমার পা টিপে দিছি, ও দেখে ঘুমাই গেছে, তারপর আমার পা টিপে দিয়ে বসে থাকছি গুরু। মাথা ব্যথা করলে আমাকে বলতো মাথা ব্যথা করে, আমি মাথা টিপতেই থাকতাম, টিকতেই থাকতাম গুরু, দেখতাম যে নাক ডাকতেছে গভীর ঘুম, তখন আমি আস্তে করে চলে যেতাম।
মূল্য নাই ইমরান এসবের, দাসী বান্দির কাজ এগুলো? এত কষ্ট দিয়েছেন যে একটা মানুষের ভেতর থেকে মমত্ববোধ পর্যন্ত নষ্ট হয়ে গেছে, আল্লাহর প্রতি বিশ্বাস ভালোবাসা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। কি করেছেন মানুষটারে নিয়ে? তাও এমন একজন মানুষ যে মানুষের আলটিমেট ডেস্টিনি হচ্ছে ঘরের সে চৌহদ্দি। অন্তর্জ্বালা কি জিনিস সারাশুনে যদি দেখতে পেতাম এবং সেখানে পুড়ছেন আপনি, সে দৃশ্য যদি দৃশ্যায়িত হতো খুব ভালো হতো ইমরান। কাউকে পুড়তে দেখে প্রথম হয়তো শান্তি পেতাম যে আপনি আপনার অন্তর্জ্বালায় পুড়তেছেন, পুড়ে কয়লা হয়ে যাচ্ছেন, আবার আপনি ঠিক হচ্ছেন, আবার পুড়ে কয়লা হচ্ছেন।
আসলেই তাই গুরু, কারণ ও যখন একটু ভালো করে ব্যবহার করে তখন মানে
কাচ্ছিল এর ঘৃণা, এর আপনাকে দূরে সরিয়ে রাখা কত বড় যে কষ্টের হবে সেদিন টের পাবেন, সত্যি সত্যি যেদিন চলে যাবে।
পাচ্ছি গুরু, এখনই পাচ্ছি, কারণ ও যখন একটু ভালো করে কথা বলে তখন মনে হয় যে প্রাণ ফিরে পাই, একটা কেমন যেন কাজে কর্মে সব দিকে যেমন একটা স্পিড চলে আসে।
শুধু ভালোবাসেনি এ তো সব দিক দিয়ে আপনাকে সব মানে অর্ধাঙ্গিনী বলতে যা বোঝায়, সব দিক দিয়ে সে জিনিসটাকে এস্টাবলিশ করেছে জীবনের প্রত্যেকটি মুহূর্তে।
এ টু জেড আমি কোনো কোনো দিক থেকে তার কোনো কমতি নেই, কোনো দিক থেকে।
ইন রিটার্ন রেজাল্ট এটা,
আমি তাকে ঠকাইছি, আমি তাকে কষ্ট দিয়েছি, এটাই রেজাল্ট।
অনুষ্ঠান শেষ করতে হচ্ছে বন্ধু, একদম শেষ মুহূর্তে। এখন পর্যন্ত আমি সিদ্ধান্ত নিয়ে উঠতে পারিনি যে আসলে আমার কি বলা উচিত একদম ক্লোজিং রিমার্কসে, তবে এটা হওয়া উচিত না, এমন ঘটনার বন্ধ হওয়া উচিত। স্রষ্টার হাত ধরে ভালোবাসার যে সকল দেবীগুলো পৃথিবীতে আসেন, ভালোবাসার এই ধরনের পূজারীগুলো যারা পৃথিবীতে আসেন, তারা যদি কষ্ট পায়, তারা যদি ভালো না থাকে, তাহলে পৃথিবীটাকে টিকিয়ে রাখাটাই কিন্তু বড় বেশি ঝামেলার হয়ে যাবে, দুষ্কর হয়ে যাবে। এদের ভালো থাকাটা খুব বেশি জরুরি, না হলে ভালোবাসার প্রশ্নেই মানুষের আগ্রহ হারিয়ে ফেলবে।
এখন তো বলতেছে যে আমি আমার ছেলে মেয়েকে ছাড়া থাকতে পারি না বা পারবো না, এমনও রাত গেছে গুরু যে আমার ছেলের রাত তিনটা চারটা পর্যন্ত কান্না করছে, আমি রাখছি আমার মেয়ে, ছোট মেয়ে ওর কোলে দিয়ে রাখছি, ও সুন্দর ঘুমাইছে গুরু, মানে ওর কোনোই ছিল না আমাদের প্রতি, মানে কোনো দয়া মায়া ছিল না গুরু, মানে আমার ছেলের কান্না দেখে আমার বোনের কাছে থাকতাম, আমার বোনের হাজবেন্ড সে মানে রাত্রের বেলায় নিয়ে মানে তার রুমের ভিতরে হাঁটাহাঁটি করতো, সে ঘুম পাড়াই দিত, আবার কোলে দিয়ে যেত, আবার কান্না করতো। আমি বলবো না অনেক অনেক হেল্প করছে আমাকে আমার বোন জামাই, মানে আমার ছেলেটাকে রাখার জন্য, মানে সবার আগে আমার ঘরে ছেলে আসছে সবাই খুব খুশি, ওর কোনো গুরু ওর কোনোই নাই, মানে ওর কোনো দায়িত্বই ছিল না গুরু যে আমার ছেলে হয়েছে বা এরকম কিছু, মানে জাস্ট শুধু দেখানোর জন্য শুধু এগুলি করতাম, আমি বুঝতে পারতাম গুরু, কিন্তু ভাবতাম যে হয়তো বা কোনো সমস্যা আছে বা এরকম মানে কোনো প্রবলেমে ভুগতেছে এর জন্য হয়তো বা এরকম করে, কিন্তু গুরু মূলত ও আমার মানে আমার পুরো সংসারটারে অনেক দূরে ঠেলে দিছে গুরু, অনেক মানে এটা মানে গোছানোর কতটুকু যে সময় লাগবে বা এরকম কিছু ওটার ও মানে সীমানা খুঁজে পাওয়া যাবে না, এখন আমার মনে হয় এখানে শেষ করে দেওয়া উচিত গুরু। আমি বেশি দিন হয়তো বা বাঁচবো না, আমার ছেলে মেয়ের কপালে কষ্ট আসতে পারে গুরু, বা নতুন জীবন শুরু করবে, আমার মনে হয় আমার আগেই চলে যাওয়া উচিত, আর আর কষ্ট পেতে চাই না গুরু।
কি করবেন আপনি?
আমি আমার মার কাছে চলে যাব,
আবার নতুন করে কষ্ট দিতে
না, আর কোনো কষ্ট দিতে চাইবো না তাকে।
আপনি এই অবস্থায় স্বামী সন্তান ফেলে আসবেন যখন, স্বামীর কথা বাদই দিলাম, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ঘরে বসে থাকবেন, মায়ের জন্য কি দৃশ্যটা দেখা খুব বেশি শোভন হবে, সুখের হবে? কষ্ট তো দিয়ে আসছেন সে প্রথম থেকে।
আমার মনে হয় যে আমার মাকে ধরে যদি আমি ঘুমাইতে পারতাম, আমার মনে হয় সবচেয়ে বেশি শান্তি পেতাম গুরু। আল্লাহ আমাকে মাফ করবে না, আমার মার জন্য, আমার মার সাথে আমি অনেক মিথ্যা কথা বলছি, ওর জন্য অনেক কিছু করছি গুরু, অনেক ভাবে অনেক মিথ্যা কথা বলে টাকা নিয়েছি, আল্লাহ আমাকে মাফ করবে না। আমার মাকে, আমার মার কানের দুল, আমার মার গলার চেন, এগুলি নিয়ে আমাকে দিছি গুরু, ওর জন্য অনেক কিছু করছি, মানে এখন আর আমার কোনো কিছু মানে সহ্য হচ্ছে না।
দেখুন আপনার রুমা আগাকে আপনি রুমু বলে ডাকছেন আদর করে, ওর জীবনের পারপাস বলে কিছু নাই। একটা মানুষের তো বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় বেশি প্রয়োজন হয় লাইফের পারপাস।
রুমু বলতো আমি সহ্য করতে পারতাম না, মানে যদি কেউ রুমু বলতো ওই ডাকটা আমার কাছে খুব খারাপ মনে হইতো।
দেখুন আপনার কল্যাণে ওই অবস্থা হয়েছে যে আমি যা মনে হয়েছে এতক্ষণ কথা বলে বা তাকে দেখে যা মনে হয়েছে, একদম তো মনে হচ্ছে যে একটা স্যান্ডউইচ। এটি আপনার জন্য সত্যি অনেক বেশি গর্বের যে আপনার মতো এরকম একজন স্বামী যার সাহচর্যে তার স্ত্রী অবস্থা। আর আরেকটি জিনিস আমি, এই যে আরেকটি জিনিস খুব বেশি জঘন্য মনে হয়েছে, যেটি হচ্ছে যে আপনি তাকে অনেক সময় ফেস করতেন যারা পাওনাদার তাদেরকে কনভিন্স করবার জন্য। যদি আপনি নেশাটা লিকার জাতীয় করে থাকেন তাতে তো এটা পারমিট করে না। আপনার মধ্যে এই ধরনের হীনমন্যতা টাইপ মন মানসিকতা বা মানসিকতার লেভেলে পরিবর্তন হওয়া, আপনি কি ওই আমি যেটা মিন করতেছি এই ধরনের নেশার সাথে কি ইনভলভ ছিলেন তখন? আমি বোঝাতে পারতেছি যেটার জন্য মানুষের ওই লেভেল অফ ইগো, লেভেল অফ ক্যালিবিলিটিটা ডাউন করে, হীনমন্যতা তৈরি হয়। আমি ওয়াইন বাদ দিয়ে অন্য নেশা মিন করতেছি যেটা খুব পপুলার আমাদের দেশে, ওটার সাথে কি ইনভলভমেন্ট ছিল?
না 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 গুরু,
ওইটা ছিল না। ওইটা যদি না থেকে থাকে তাহলে আপনার পার্সোনালিটি কিভাবে পারমিট করলো যে এই ধরনের কাজের জন্য তাকে প্লেস করা? যে কোনো কথা, যে কোনো ধরনের কথা তাকে শুনতে হতে পারে, যে কোনো ধরনের মানে খারাপ পরিস্থিতির সামনে তাকে পড়তে হতে পারে। আপনি তো সমাজ দেশ সম্বন্ধে অনেক বেশি ওয়াকিবল, মানেন তো এই কথাটা? আপনি কোন ভরসায়, কোন সাহসে আপনি এই কাজটা করেছিলেন? নাকি নিজে রিস্কি করার জন্য যা হচ্ছে হোক আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং এই টাইপের একটা পরিস্থিতি কি তখন আপনার ছিল যে আমি এখন আর বেশি ঝামেলা নিতে পারছি না?
না না ওরকম কোনোদিনই আসে না মনের ভিতরে। তাহলে এটা ফ্যাক্ট, আমি যেটা রিয়েল সেটাই বলছি গুরু, যে আমার আজকে যতটুক সময় এই খারাপ পথে গেছে আমার, তার জন্য আমি যা পানিশমেন্ট পাওয়ার পাইছি আর কিছু পেতে চাই না গুরু। আমি খুব খারাপ
কাজটা, এটা কি পানিশমেন্ট? আমাকে তো, আমি তো এটা নিজে বুঝে উঠতে পারিনি যে এই যে, এই যে একটি মেয়ে, একটি মেয়ে ঠিক না, আপনার কথা বাদই দেন, আপনি তো বউ তারপর অনেক পরে, সেটা একজন মানুষ যে যা সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই মানুষটির পারপাস বলে কিছু নাই তার জীবনের। সবচেয়ে বড় যেটা একটা উপলক্ষ্য থাকে প্রত্যেকটা মানুষের জীবনে বাঁচার, এর উপলক্ষ্য বলে কিছুই নাই। এইটাকে আপনি কিভাবে আপনার জায়গা থেকে আপনি জাস্টিফাইড করবেন যে না আমি এটার জন্য উপযুক্ত পানিশমেন্ট পেয়েছি? যে একটা মানুষের আপনি উপলক্ষ্য কেড়ে নিয়েছেন, ওর তো কোনো পারপাসই নাই, সে তো বলতেছে যে তার কথাটা আমি একদম পরিষ্কার এই বিষয়টা অন্তত, যে তার কোনো ডেস্টিনি নাই, তার কোনো জীবনের পারপাস নাই, সে ধরে নিয়েছে যে কিভাবে জীবনটাকে তাড়াতাড়ি শেষ করে দেওয়া যায়।
জীবন শেষ করলে গুরু আমার শেষ করা উচিত, কারণ আমি আমি পাপ করছি, ও তো কোনো পাপ করেনি, ও আমাকে ভালোবাসছে।
কি করবেন রুমা?
কিছু করছে?
অনুষ্ঠান শেষের আর পাঁচটা মিনিট আছে, কি করবেন বলেন? কি করবেন বাড়ি গিয়ে?
আমার যতটুকু সময় ততটুকু আমার মার সাথে থাকতে চাই, আমার মনে হয় আমি বেশি দিন বাঁচবো না গুরু। মানে আমার মনে হয় যে ওখানে থাকলে হয়তো বা আমি ভালো থাকবো, এগুলি বলা যাবে না কখনো বা শেয়ার করাও যাবে না, আর এগুলি বলে আমি আমার পরিবারের কাছে ওকে ছোট করব না।
আমরা কিছু টেক্স নিয়ে ফিরে আসছি এক্ষুনি।
অবশ্যই আমাদের সাথে অনেকেই আছেন, অনেকে কমেন্টস করেছেন। কমেন্টস করেছেন জিয়াউর আফ রহমান, সে বলেছে ইজ ইট লাভ, এটা কি সত্যি ভালোবাসা? আশিক শাহিন আছে আমাদের সাথে, সে কমেন্ট করেছে এবং বলেছে ভাই প্লিজ ক্ষমা করে দাও। আছে আমাদের সাথে নাজমুল হাসান, সে বলেছে না বোন তুমি শেষবারের মতো মেনে নাও। এছাড়াও আমাদের সাথে অনেকেই এস এম এস করেছেন তন্ময় নারায়ণগঞ্জ থেকে, সে বলেছে এট দিস মোমেন্ট আই হেট লাভ, এট লাস্ট আই রেসপেক্ট রূপা আপু। আছে আমাদের সাথে সাদিয়া সুলতানা, সে লিখেছেন ঢাকা থেকে, সে বলছে রুমা আপু আপনার চোখের পানির মূল্য আপনি পাবেন একদিন ইনশাল্লাহ। আছে আমাদের সাথে রানা, সে বলেছেন রুমা আপু নো মোর উইথ ইমু। আছেন আমাদের সাথে অনেকেই লিখেছেন আমাদেরকে, শিরিন সে বলেছে গুরু আপু কাঁদবেন না, শক সুখকে আচ্ছা বুঝতে পারছি না কথাটা একটু ক্লিয়ার করে লিখতে হবে বন্ধু। আছে আমাদের সাথে সামির ইসলাম, সে বলেছে কষ্ট লাগছে কথাগুলো শুনে। অবশ্যই আছে আমাদের সাথে অনেকেই, মিঠুন আছে সে বলেছে আপু তুমি অনেক 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 বড় মনের মানুষ। আছেন আমাদের সাথে ইমন গাজীপুর থেকে, সে বলছে রুমা আপু আপনার সিদ্ধান্তটা ঠিক। আছেন আমাদের সাথে সুমাইয়া ঢাকা থেকে, সে বলছে ভালোবাসা কেন এতটা অসহায়, কেন মানুষ এতটা ভালোবাসে, এতটা অসহায় ফিল করে, এতটা ভালোবাসে মানুষ। ওয়াসিম আছে মানিকগঞ্জ থেকে, সে বলেছে ইমুর সাথে ইমুর শাস্তি হওয়া উচিত গুরু।
আমি অনুষ্ঠান শেষ করেছি বন্ধু, একদম শেষ মুহূর্তে বিদায়ের ঠিক আগ মুহূর্তে ইমরান আপনার পক্ষ থেকে যদি কিছু বলার থাকে।
জি গুরু, আমি ওদের ছাড়া বাঁচতে পারবো না গুরু, কোনোভাবে কোনো অবস্থাতে বাঁচতে পারবো না।
শেষ মুহূর্তে,
এই শেষ কথা,
শেষ মুহূর্তে রুমার পক্ষ থেকে যদি কিছু বলার থাকে।
গুরু ভালোবাসার মূল্যই জানে না, আর এটা কিভাবে বলবো যে আবার এই পথে যাবে না।
গুরু আমি একটু বলি, আমার যে
বারোই, আমি অনুরোধ করবো দুই সন্তান কি আছে আমাদের সাথে আজকে, নাকি একজন, একজন সে কি ঘুমায় গেছে আমি যদ্দূর জানি, তাই তো, তাহলে থাক ঠিক আছে। হ্যাঁ কি বলছিলেন ইমরান?
আমার জীবনে ওটা ঘটছে গুরু, ঘটতেছে না, এই হলো পার্থক্য। আমার জীবনে ওটা ঘটছে, ঘটতেছে না। একটা জিনিস ঘটে যাওয়া এক জিনিস, আর রানিং ঘটা এর হলো আরেক জিনিস। আমি আমার ভুলটা বুঝতে পারছি গুরু, এখন ওর সামনে মুখ দেখাইতে আমার লজ্জা লাগে, আর ওদের ছাড়া একটা দিন একটা মুহূর্ত কোনো কল্পনা করতে পারি
না। কখনো একবার কি মনে হয় না যে আমি এই মেয়ের সাথে যাচ্ছি, আমার ওয়াইফ আছে বা আমার ফেস কখনো মনে হয় নাই? একবার যদি আমার ফেস ওর মনে হইতো গুরু, তাহলে কখনো এই কাছে যাইতো না গুরু।
আপনার সন্তানের নাম কি যে ঢুকতেছে যে?
তালহা নাম।
তালহা, মাশাআল্লাহ, দেখতে তো মাশাআল্লাহ সেই রকম। তালহার বয়স কত?
3 বছর 8 মাস চলতেছে বন্ধু।
3 বছর, আলহামদুলিল্লাহ। মানে ইমুর মুখের বিশেষ করে নাক ঠোঁটের অংশগুলো থুতনি এগুলো এরকম পাইছে আর কি, বাট অনেক ব্রাইট হয়েছে মাশাআল্লাহ। এই দৃশ্যটা এক্সিস্ট করবে না এমন যে দৃশ্যে বাবা আর সন্তান এত ভালোবাসায় জড়িয়ে আছে?
কোনোদিনই না, কোনোদিনই না।
আমার ছেলে কিন্তু আমাকে দেখতে পারে না গুরু, আমাকে তেমন ভালোবাসে না। ওর সারাদিন আমি ওর জন্য, কিন্তু ওর বাবা আসলে আমি ওর কাছ থেকে দূরে, বলে যে এখন তুমি চলে যাও, ওর বাবাকেও এত ভালোবাসি।
বোঝার ভুল রুমা, আপনি হচ্ছেন তার অভ্যাস, আর বাবা হচ্ছে কোনিকে ভালো লাগে। ইট ডাজেন্ট মিন যে আপনাকে ছাড়া ওর পৃথিবী চলবে একদম অন্ধকার। যখন অভ্যাস, অভ্যাসের কথা মানুষ একদম ফুরসত পেলে ভেবেও দেখে না, কিন্তু অভ্যাস যখন হাত ছাড়া হয়ে যায় তখন তার জন্য ফুপিয়ে ওঠে। আপনি যখন থাকবেন না তাদের মাঝে তখন বুঝবে সেটা, আল্লাহ না করুক এরকম নহবতা সুখ। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। শেষ করছি বন্ধু অনুষ্ঠান একরকমের অসম্পূর্ণতা নিয়ে, একরকমের কষ্ট নিয়ে। মন চাচ্ছে বারবার পুরো পিকচারটাকে পরিপূর্ণ করে তোলার, মন চাচ্ছে বারবার যে সমস্ত কিছুকে ভুলে গিয়ে এক ফ্রেমের মধ্যে সবকিছু চলে আসুক, নতুন করে আবার বাঁচবার, নতুন করে নিঃশ্বাস নেবার, নতুন করে স্বপ্ন দেখবার। রুমা, আমি এতগুলো মানুষের রিপ্রেজেন্ট করছি যারা এই অনুষ্ঠানটি শোনেন বৃহস্পতিবার শুক্রবারের এই সন্ধিক্ষণে, যারা প্রচন্ড ভালোবাসায় প্রচন্ড টানে আমাকে গুরু হেতেশাম বলে ডাকে, যারা অনেক শ্রদ্ধার একটা জায়গা আমাকে দিয়েছে, কারণ এতগুলো মানুষের মধ্যে একটা ইন্টারকানেক্টিভিটি আমি তৈরি করতে পারি বলে তারা মনে করে। এবং দেশ বিদেশ থেকে আমি জানি থাউজেন্ডস অফ টেক্সট আমাদের ফেসবুকে আসছে, আমাদের ডেডিকেটেড পোর্টে আসছে, যারা সবাই বলছে সবকিছু ছেড়ে দিয়ে নতুন করে আবার শুরু করো, রুমা জীবনটাকে নতুন করে আরেকবার সুযোগ দেওয়ার অপেক্ষায় আমি এতসাম। আমি নিজেও আপনার দিকে সেইভাবেই আমি চাচ্ছি যে শেষবারের মতো এতগুলো মানুষকে সাথে নিয়ে অনুরোধ করছি যে জীবনে শেষবারের মতো আরেকবার জীবনটাকে সুযোগ দেওয়া হোক। রুমা, এটা সত্যি কথা আমি বলি, এটি সত্যি কথা, আপনার সাথে যা হয়েছে তা কোনোভাবে জাস্টিফাইড না। যে বিছানাটাই আপনি পবিত্র করে তুলেছিলেন আপনার স্বামীর সাথে, সেই বিছানাটাকে অপবিত্র করেছে ইমু। এই অন্যায় এটা সহ্য করবার শক্তি কারো নাই, কিন্তু এটাও সত্য রুমা, যা বলেছে সে তা সত্য করে বলেছে। বড় বড় তো আপনার সামনে এসে সেই কলিজাটা দেখিয়েছে যে আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, নির্দিষ্ট এই টেনিওরের মধ্যে এতগুলো খারাপ কাজ আমি করেছি, কথা দিচ্ছি আজকের তারিখের পর থেকে এ ধরনের খারাপ কাজের সামান্যতম কোনো কিছুর পুনরাবৃত্তি হবে না। কিন্তু দিনের পর দিন আমরাও কিন্তু একের পর এক পাপ করে চলেছি রুমা, হয়তো আপনারা যে ঘটনাগুলো জানেন না। বউকে নিয়ে হয়তো আমি আমার নিজের মধ্যে অভিসারে যাচ্ছি, আমার ঘরের মধ্যে কল্পনার মানুষপটে হয়তো প্রিয়াঙ্কা চোপড়াকে বসিয়ে রেখেছি, সেটাও কিন্তু একই রকমের ব্যভিচারী, যে ব্যভিচারীর ঘটনা চাক্ষুষ প্রমাণ দিচ্ছে ইমু। ঠিক এইরকমই ব্যভিচার প্রতিদিন কিন্তু প্রতি মুহূর্তে করে যাচ্ছে কোনো স্বামী তার স্ত্রীর সাথে, হয়তো বা সেই ঘটনাটা জানছে না, হয়তো স্বামী স্ত্রীকে অন্ধকারে রেখে কাজগুলো করে যাচ্ছে, এভাবে হয়তো পার পেয়ে যাচ্ছে। একটা ঘটনা ঘটেছে, সেটা সামনে এসেছে এবং সে সেটার জন্য অ্যাকনলেজ করছে, অ্যাডমিট করছে। বারোই বেবিকে একটু বাইরে নিয়ে যাও, আমি দৃশ্যটা দেখতে চাই ইমু, হাত ধরে বউয়ের কাছে ক্ষমা চান। এবং আমি বিনিময়ে অনুরোধ করব, আমার অনুরোধ কোনো এক্সিস্ট করে না এখানে আমি জানি, বাট এতগুলো মানুষের পক্ষ হয়ে আপনার কাছে অনুরোধ করব, বোন আমার শেষবারের মতো সুযোগটা দেয়া হোক। এবং আমি চাচ্ছি না যে দৃশ্যটা দেখুক তালহা, তালহাকে একটু ভিতরে যাও ইমু প্লিজ। আমি এই জিনিসটা আপনার কাছে এই কারণেই চাচ্ছি, আপনি মানসিকভাবে আদৌ এটার জন্য প্রস্তুত কিনা আপনি নিজে ভেবে দেখুন। এবং আমি চাচ্ছি এই জিনিসটা এই কারণে যে আপনাকে ছাড়া, আপনাদেরকে ছাড়া, আপনার পরিবারকে ছাড়া কোনোভাবে তার জীবন এক্সিস্ট করে না, ও দুদিনও টিকতে পারবে না, ও বাঁচবে না। মানুষটি এমনি জীবনমৃতের মতো বেঁচে আছে, তো সে বাঁচাটাও বাঁচবে না। এবং সত্যি আপনি যদি মেনটেন করতে পারেন, আপনার আল্লাহর দোহায় লাগে, নাহলে মিথ্যা কথা এতগুলো মানুষের সামনে দিয়েন না, যেখানে এত লক্ষ লক্ষ মানুষ সাক্ষী হয়ে থাকলো আপনার ঘটনা। আপনার কাছে আমি অনুরোধ করছি, করজোড়ে অনুরোধ করতেছি ভাই আমার, যদি সত্যি আপনি না রাখতে পারেন, সত্যি খারাপ জীবন যদি আপনাকে টানে, তাহলে আপনাকে এই ডেমনস্ট্রেশন, মিথ্যা ডেমনস্ট্রেশনের কোনো দরকার নাই। আপনি যদি মানসিকভাবে প্রস্তুত থাকেন তাহলেই আপনি তাকে, তার কাছে ক্ষমা চান সমস্ত কিছুর জন্য এবং নতুন করে আবার জীবন শুরু করতে চান, সেই সেই কথাটা তার কাছে রাখে।
গুরু, ও তো আমার ভালোবাসার অর্ধেক ভাগটাই তো
মাইক্রোফোনটা একটু বারে তার কাছে দাও। এখন কিছু কিছু আনুষ্ঠানিকতার হয়তো প্রয়োজন পড়ে বন্ধু, সে কারণে হয়তো আমি অনুরোধ করেছি ইমুকে এই কাজটি করবার জন্য। রুমা একটু কথা বলুক, আপনার হাত ধরেই কথা বলুক, এবং আমি চাচ্ছি যে সে ক্ষমাটা চাক এবং সবকিছুকে পেছনে ফেলে আমরা দেখি না নতুন করে শুরু করতে পারি কিনা। এখানে তালহার প্রশ্ন জড়িয়ে আছে রুমা, না হলে হয়তো কথাগুলো আমার মুখ দিয়ে বের হতো না, আমি কথাগুলো বলতাম না। আর আমি জানি যে এখন এই সময়টাতে আপনার এই ধরনের ভালোবাসার মানুষগুলোকে খুব বেশি প্রয়োজন, যেভাবে আপনি শরীরের পেছনে রোগ বাঁধিয়ে বসেছেন, যেভাবে নিজেকে আস্তে আস্তে ক্ষয় করে ফেলেছেন, এখন বড় বেশি দরকার। এই মুহূর্তে এত কিছু, এত বেশি আনরেস্ট শারীরিক এবং মানসিক, হয়তো শরীর সহ্য করতে পারবে না, তখন এরকম ভালোবাসার একজন মানুষকে আমাকে এইভাবে হাঁটতে হবে, এইভাবে দেখতে হবে, সেটি হয়তো আমি সহ্য করতে পারবো না। জি
রুমু, আমাকে ক্ষমা করে দাও রুমু, আরেকটা বারের মতো।
আপনি হাত ধরে ক্ষমাটা চান? জি, কথা বলুন, আর হাত ধরে ক্ষমা চান,
ক্ষমা করে দাও,
ক্ষমা চান এবং ক্ষমাটা নেন আপনি তার কাছ থেকে, এটা তো আপনার কল রে ভাই।
আর কোনদিন কোনো কিছু হবে।
আপনি ক্ষমাটা নেন, আমি শুনতে চাচ্ছি ক্ষমাটা। জীবনে বহু কিছু পারছেন, এটা পারেন
মতন আমাকে ক্ষমা করে দাও।
আমি দেখি যে উনি ক্ষমা করেন কিনা আপনাকে। শেষবারের মতো আপনি ক্ষমাটা চেয়ে নেন, আদায় করে নেন
রুমো। সেদিনের মতন ক্ষমা করে দাও রুমো আরেকটা বার।
এখানে এখানে যখন ক্ষমা চাচ্ছে রুমো, সেই সময় কিন্তু আমি শুধু না, মিডিয়া কিন্তু অনেক বড় একটা ব্যাপার রুমো, যেখানে এভিডেন্স হয়ে থাকতেছে, 30-35 লক্ষ মানুষ সাক্ষী হয়ে থাকছে যে আপনার স্বামী শেষবারের মতো ক্ষমা চেয়েছে যে এরকম ঘটনা ঘটাবে না। আল্লাহ বলেন যে আমি আমার হাজির হওয়াটা, এক্সিস্ট করাটা সেখানে ফরজ হয়ে যায় যেখানে 10 থাকে। তাই যদি হয় তাহলে আল্লাহ সাহায্য করবেন যাতে করে আপনাদের সম্পর্কটা ভালো থাকে, ঠিক থাকে, সুস্থ থাকে, অপবিত্র না হয়। জি আপনি ক্ষমা আদায় করে নিন তার কাছ থেকে।
বাচ্চা দুটার দিকে তাকায় আমার দিকে তাকায়, তুমি আরেকটা বার সুযোগ দাও আরেকটা বার।
এই ক্ষমাটা অবশ্যই অন্যরকম রুমা, কারণ এখানে এতগুলো মানুষ মিশে আছে যে সিদ্ধান্তের সাথে, সাক্ষী হিসাবে আমরা এই 30-35 লক্ষ মানুষ, এটা অনেক বড় একটা ব্যাপার।
আমি সবাইকে সাক্ষী রেখে বলতেছিলাম, অনেক কষ্ট দিছি তোমাকে,
আমরা পেছনে না যাই রুমা,
তুমি সবকিছু ভুলে যাও
রুমা প্লিজ। আমি অনুরোধ করছি শেষবারের মতো,
নতুন বাসায় উঠছো, নতুন নিজের হাতে গোছাইছো সবকিছু, নতুন করে গেছো, নতুন বাসায় উঠছো, নতুন ভাবে জিনিসপত্র।
আমি আশা করছি, আমিও কথা দিচ্ছি ইনশাআল্লাহ কোন রকমের কালিমা, কোন রকম পাপের দাগে বাসায় পড়বে না। আল্লাহ সহ্য করবেন এতগুলো মানুষের সাথে শুধু সে যদি গাদ্দারি করে, ভণ্ডামি করে, প্রতারণা করে। আপনার আল্লাহর দোহায় লাগে এখনো মাইন্ড সেট করেন, মাইন্ড সেট করে কথা বলেন, আদারওয়াইজ আপনার এইভাবে কথা বলার দরকার নাই।
আমি ভুল করছি, অনেক ভুল করছি, ক্ষমা করে দাও রুমু। তুমি জানো যে তুমি ক্ষমা না করলে আমার কতটুকু কষ্ট লাগে আর কতটুকু কষ্ট আমি পাইছি।
আমার মনে হয় না কোনো কষ্ট
অনেক।
আমরা পেছনে না যাই রুমা, শেষবারের মতো একটা সুযোগ জীবনকে দেয়া হোক। আপনি ঘুরে দাঁড়ান, নতুন করে একটা ইউটার্ন নেন। আমি স্বপ্ন দেখছি এই কারণে এই পরিস্থিতিটা সৃষ্টি করা, একদম শেষবারের মতো।
আমি এখানে ক্ষমা করতাম না গুরু, আপনার দিকে তাকায়।
আমার কোনো বিষয় না, থাকবেন তো আপনারা একসাথে, আমি শুধু
ছেলে মেয়ের দিকে তাকায়।
এক্স্যাক্টলি, আপনার ছেলে মেয়ে সবচেয়ে বড় কথা। এই লক্ষ লক্ষ মানুষ যারা অপেক্ষায় আছে, যারা বাইরে থেকে অনুরোধ করতেছে, তারাও প্রার্থনা করছে যে মানুষগুলো যেন ভালো থাকে। সুমনা, থাউজেন্ডস অফ টেক্সট, সবাই মনে এটাই বলছে না যে একসাথে থাকুক?
সত্যি গুরু এটাই বলছে, আমাদেরকে পাঠিয়েছে শাহরিয়ার, সে বলেছে গুরু দুজনকে একত্রে করে দিন।
ইনফ্যাক্ট তারা এখনো হাত ধরে আছে, এইভাবে হাত ধরেই অনুরোধ করতেছে গত 5-7 মিনিট। দুজনেরই চোখে পানি, দুজনে রিকোয়েস্ট করছে, একজন রিকোয়েস্ট রাখতে পারবেন কিনা কনফিউজ। রুমা শেষ কথাটা শুনি। কথা বলুন
রুমু, ক্ষমা করে দাও রুমু, রুমু ক্ষমা করে দাও, আর কষ্ট দিও না আমাকে। আমি ওয়াদা করতেছি যে আর কোনোদিন কোনো ব্যাপারে তুমি কষ্ট পাবো না, কোনোদিন না। রুমু কান্না করো না, তোমাদের কান্না আমার আর সহ্য হয় না, আর সহ্য করতে পারি না। রুমু ক্ষমা করো, শেষবারের মতন ক্ষমা করো।
আমার ছেলে মেয়ের দিকে তাকে ক্ষমা করে দিলাম জান,
আলহামদুলিল্লাহ। আপনি কেন বললো ওকে, আপনি করে কথা সম্বোধন করেনি আপনাকে, প্রেমের বিয়ে তো আপনি করার কথা না, রাগ পড়েনি তাহলে? এখনো
রাগ পড়ে নাই গুরু।
আরেকবার রুমা একটু শুনি, যেহেতু ক্ষমা করেছে, এখন তো এখন তো নর্মাল কথা শুনতেই পারি, আপনি হাত ছাড়বেন না কি? আবার বাড়ি গিয়ে তো সব কথা হবে না, যে বাড়ি যাব চলে যাব থাকবো না, হবে না তো? হবে, আর তো হবে না, একদিনে সম্ভব না, এত দিনের কষ্ট যেহেতু, বাট রুমার চেষ্টা থাকবে আবার আগে রুমাতে ফিরে যাওয়া, ঠিক কিনা রুমা? এই কথা আপনাকে আপনি এখন দেন আপনার স্বামীকে? সেইটাই, সব মিলিয়ে তার এখন চেষ্টা থাকবে আবার আগে রুমাতে ফিরে যাওয়া, সে কথাটা আপনি দেন আমাদেরকে, কথা দিচ্ছেন? আগে রুমাতে ফিরে যাওয়ার মানে কি বুঝছেন তো? ওষুধ ঠিকভাবে খেতে হবে, সন্তানের প্রতি সেই আবার যত্নে ফিরে যাওয়া, নিজের প্রতি যত্ন নেওয়া, নিজের না যত্ন নিলে তাদেরকে আপনি যত্ন নিবেন কিভাবে, তাই তো? আগে রুমাতে আবার ফিরে যাওয়ার চেষ্টা, ঠিক? হ্যাঁ, আগের রুমাতে কখনোই তার স্বামীরে আপনি বলে রাখতো না, যতক্ষণ নাক নাক না ডাকতো, এই নাকটাকে একটা বড় বিপদের জন্য, ততক্ষণ পর্যন্ত আপনার মাথা টিপা কন্টিনিউ হতো, ঠিক না বেটি? ঠিক, ভালো থাকুন, কারণ আমি জানি যে আপনার এখন মিষ্টি মুখের যে মিষ্টি হাসিটা ফিরে এসেছে, আপনি কোনোদিনই ভালো থাকতেন না। আপনার এই তালহা আর একটা মেয়ের নাম কি?
ইলা।
তালহা এবং ইলাকে ছাড়া এবং একে ছাড়াও যত যাই করুক না কেন, এই প্রশ্নে কি যে টান আর মহব্বতে জড়িয়ে গেছেন আপনি, হয়তো প্রলেপ পড়তে পারে এর উপরে, কিন্তু এটা কখনো আলগা হয়ে যাবে না। এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এদের সাথে থাকাটাই আপাত দৃষ্টিতে সিদ্ধান্তটা নেওয়া উচিত আপনার ভালো থাকার জন্য, এবং সে যদি মনুষ্যত্বের সামান্য কিছু তার ভিতরে ঠেকে থাকে, আমার মনে হয় না যে আজকের পর থেকে এমন কিছু করতে পারে যা আপনার নতুন পরিবার, নতুন বাড়ি, নতুন নিজের সংসার পেতেছেন সেটা কালেমা লিপ্ত হয়, তাই তো?
অবশ্যই।
অনুষ্ঠান শেষ করছি বন্ধু, আপনাদের দুইজনকে আবার আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক টান, অনেক অনেক মহব্বত, অনেক অনেক দোয়া, আপনাদের জীবনটা অনেক বড় হোক, আপনাদের স্বপ্নগুলো অনেক প্রসারিত হোক, এবং যেভাবে স্বপ্ন দেখেন সেভাবে বাঁচুন আপনারা। অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে সবাইকে উদ্দেশ্য করে দুটি কথা আপনার মুখ থেকে শুনবো, শুনে বিদায় নিব রুমা।
আমার মতন এরকম ভুল যেন কেউ না করে, আর তার বাবা মাকে যেন কেউ কোনোদিন কষ্ট না দেয়।
আশার খবর শুনি এবার, ফাইনালি কালকের দিন থেকে কেমন হবে দিনটা সেটা বলেন। নো কান্নাকাটি, নো দীর্ঘ নিঃশ্বাস, কারণ আপনি ভালো না থাকা মানে ভালোবাসা হেরে যাওয়া, এটা আমরা হারিনি, শেষ পর্যন্ত আমরা জিতেছি, এবং ফাইনালি আপনি ভবিষ্যতে ভালো থাকবেন সেটাই প্রমাণ করবে যে ভালোবাসা ভালো আছে, বলেন।
আমি আপ্রাণ চেষ্টা করব ছেলে মেয়ে স্বামীকে নিয়ে সুখে থাকুন।
সেটাই, এবং কালকের ভোর হবে অন্যরকম ভোর, তাই তো? ইমরান, শেষ মুহূর্তে শ্রোতা বন্ধুদেরকে উদ্দেশ্য করে কিছু বলার যদি থাকে।
শ্রোতা বন্ধুদেরকে বলার আছে এইটাই যে আজকে আমি যে ভুলটা করছি বা যে পাপটা করছি, এটা আসলে আমার ওয়াইফ আমাকে অত্যধিক ভালোবাসে দেখে হয়তো বা ক্ষমা করে দিচ্ছে, কিন্তু এই পাপটা যেন আর কেউ না করে, কারণ এটা আসলে কোনো পাপ বা কোনো বিবেকের আওতায় পড়ে না, আমার বিবেকটা ল্যাপস হয়ে গেছিল।
যথার্থ বলেছেন, কারণ পৃথিবীতে সবচেয়ে বড় যে আদালত, সেই আদালতের নামই হচ্ছে মানুষের বিবেক, এবং সেই বিবেক যদি আপনাকে কোনো কারণে সাজা দিয়ে ফেলে, নিজের চোখের কাছে ঘৃণিত হয়ে যাবেন, আর এই ঘৃণার কষ্টটা সহ্য করা অনেক বেশি মারাত্মক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং আপনাদের প্রত্যেকের প্রার্থনায় আমাদেরকে বাঁচিয়ে রাখুন। চিরচেনা সেই কথাগুলো বলতে বলতে বিদায় নিচ্ছি বন্ধু। চলে এসো বন্ধু, মাটির টানে তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধনহারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। ইমু এবং রুমার জন্য অনেক অনেক শুভকামনা, স্পেশালি তালহা আর ইলার জন্য অনেক অনেক দোয়ার অনেক অনেক চুমু, কারণ এরা ভালো থাকবে এই কারণে আমি অনেক বেশি সচেতন ছিলাম যে সম্পর্কটা যেন রিবিল্ড হয়, তার চাইতে বেশি সচেতন ছিলাম ভালোবাসার এই মানুষটি যদি ভালো না থাকে তাহলে ভালোবাসা কখনো ভালো থাকবে না। ফাইনালি আমি আশা করি ইমুর হাত ধরে এই মানুষটির জীবনটা একটা ইউটার্ন নিবে, এবং অবশ্যই তার জীবনটা দারুণ এক মহিমায় মহিমান্বিত হয়ে উঠবে, সেই দিনের প্রতীক্ষায় থাকলাম। ভালো থাকবে সবাই।
চলছে কিন্তু এখনো প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশ। গুরু আজ এত মহৎ একটা কাজ করলো, সত্যি গুরু তোমাকে সেলিউট, এবং আমার পক্ষ থেকে সেলিউট, অনেক লিসেনারদের পক্ষ থেকে সেলিউট। আমি কিছু জনের নাম নিতে চাই যারা আমাদের সাথে ছিল এতক্ষণ, অনেকেই ছিল আমাদের সাথে, বাট নামগুলো নিব। বাট তার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে, যারা ফ্যাশন সচেতন তাদের জন্য রেক্স ফ্যাশন নিয়ে এসেছে খুব সুন্দর একটি অপশন। আপনি যদি অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ অংশ নিতে চান, তাহলে রেক্স ফ্যাশনের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন নাম্বারটি SMS করুন 16260 এই নম্বরে, যত খুশি ততবার। সর্বাধিক SMS কারি অংশ নিতে পারবে অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ। অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। এবং আরো একটি ইম্পর্টেন্ট তথ্য প্রত্যেকটি স্টুডেন্টদের জন্য, ভার্সিটি ভর্তি কোচিং এ সেরা সাইফোর্সে ভার্সিটি ভর্তি কোচিং এ প্রথম ব্যাচে ভর্তি চলছে। প্রথম ব্যাচে তোমার আসনটি নিশ্চিত করার জন্য আজই যোগাযোগ করো, বিস্তারিত জানতে কল করো 01713432007। এবং লাস্ট মুহূর্তে যারা যারা আমাদের সাথে ছিল তাদের নামগুলো একটু নিয়ে নিই। সেতু ছিল আমাদের সাথে, রমজান ছিল, অনেকেই ছিল, অনেক ছিল, এবং অনেকেই বলেছে যে আপু এবং ভাইয়া তোমরা অনেক সুখে থাকো, শান্তিতে থাকো। এবং লাস্ট মুহূর্তে আমি যেটা বলতে চাই যেতে যেতে, সেটা হচ্ছে ভালোবাসার জয় হোক। এবং তার আগে কিছু SMS না পড়লেই নয়, যাদের কথাগুলো সত্যি অনেক ভালো লাগার ভালোবাসার। লাভ শাহরিয়ার মাসুম ছিল আমাদের সাথে, সে বলেছে গুরু দুজনকে একত্রে করে দিন। গুরু কিন্তু অলরেডি একত্রে করে দিয়েছে এবং খুব খুব ভালোবাসায় ভালো লাগায় তারা আমাদের এই অনিয়ার রুম ত্যাগ করেছে। আমি শিওর পরবর্তী জীবনে তারা অনেক 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 বেশি ভালো থাকবে। সিফাত মোর্শেদ আছে আমাদের সাথে, সে বলেছেন প্লিজ ইমু ভাই করেন, ইমু ভাই কিন্তু ক্ষমা চেয়েছে এবং রুমা আপু ক্ষমা করেও দিয়েছে। আছে আমাদের সাথে তরি রহমান, আছে আমাদের সাথে সিফাত মোর্শেদ, সে বলেছে গুরু ইউ আর গ্রেট, রিয়েলি ইউ আর গ্রেট। আছে আমাদের সাথে আর কে শাওন খান, সে বলেছে আপু প্লিজ ক্ষমা করো না। অবশ্যই আপু ক্ষমা করে দিয়েছে। এবং রাশেদ জামান নীরব ছিল আমাদের সাথে, সে বলেছে আমি জানতাম এমন হবে, সত্যি ভালোবাসার জয় হবে, এটা তো আমরা সবাই জানি তাই না। আর SMS ও করেছে আমাদের অনেকে, SMS গুলো একটু পড়তে চাই। কালাম ছিল আমাদের সাথে, সে বলেছে চোখের পানি আর ধরে রাখা গেল না, ছিল আমাদের সাথে অনেকেই। আরবি ছিল আমাদের সাথে লালবাগ থেকে, সে বলেছে মাফ করে দাও মন থেকে বোন, সত্যি সে মাফ করে দিয়েছে। আর দেখতে পাচ্ছি অনেকেই অনেক SMS করেছে, অনেক আছে আমাদের সাথে, মাসুম আছে, রেজা আছে আমাদের সাথে, হীরা আছে, মনির আছে নারায়ণগঞ্জ থেকে, সে বলেছে ইমো আপু ভাইয়াকে শেষবারের মতো ক্ষমা করে দাও। এছাড়া দেখতে পাচ্ছি আমি সুমি আছে ফেসবুকে, অনেকেই ছিল আমাদের সাথে, তার কমেন্টগুলো একটু আমি পড়তে চাই। আমাদের সাথে ছিল অনেকেই যারা লাইকার্সদের মধ্যে ছিল, দেখতে পাচ্ছি আমি সাদীপকে, শাহরিয়ার শুভকে, নীল আকাশকে, এছাড়া অনেকেই অনেকেই ছিল আমাদের সাথে। বাট যেটা না বললেই নয় সেটা হচ্ছে ফ্যাশন হাউসের কথা। আমরা সবাই জানি আমরা সবাই অনেক বেশি ফ্যাশন সচেতন, তাই আরেকটি বার বলে ফেলতে চাই, রেক্স ফ্যাশন হাউস তোমাদেরকে দিচ্ছে খুব সুন্দর একটি অফার। আপনি যদি অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ অংশ নিতে চান, তাহলে রেক্স ফ্যাশনের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন নাম্বারটি SMS করুন 16260 এই নম্বরে, যত খুশি ততবার। সর্বাধিক SMS কারী অংশ নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ। এন্ড লাস্ট মুহূর্তে যেটা বলতে চাই সেটা হচ্ছে, যদি কেউ কোনো রকম ভাবে আমাদের এপিসোডটি মিস করে থাকেন, অবশ্যই সেটা কিন্তু আমাদের এপিসোডটি পেয়ে যাবেন আমাদের ওয়েব অ্যাড্রেসে। আমাদের ওয়েব অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি www.dhakafm904.com, সেখানে আমাদের সকল প্রোগ্রাম আপলোড করা হয়। সেখানে ইচ্ছা করলেই আপনি আপনার পছন্দের প্রোগ্রামটি পেয়ে যাবেন এবং আবারও সেটা শুনে নিতে পারবেন। আর যেটা না বললি নয় সেটা হচ্ছে, সেটা হচ্ছে যদি SMS করতে চাও বেশি বেশি করে এবং সাথে থাকতে চাও, তার জন্য তো জানোই। এবং যদি আমাদের হট সিটে বসে ঠিক তুমি চাও তোমার কথাগুলো শেয়ার করতে, তোমার ভালোবাসার কথাগুলো আমাদেরকে জানাতে, তাহলে যে কাজটি করবে সেটা হচ্ছে চলে যাবে মেসেজ অপশানে, লিখবে গুরু, স্পেস দিয়ে তোমার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখে পাঠিয়ে দিবে 16260 এই নাম্বারে। এবং আরেকটি বার বলে দিতে চাই আমাদের স্টুডেন্ট ভাই বোনদের জন্য, সেটা হচ্ছে ভার্সিটি ভর্তি কোচিং এ সেরা সাইফোর্সে ভার্সিটি ভর্তি কোচিং এ প্রথম ব্যাচে ভর্তি চলছে। প্রথম ব্যাচে তোমার আসনটি নিশ্চিত করার জন্য আজই যোগাযোগ করো। বিস্তারিত জানতে কল করো 01713432007। এবং আরেকটি বার বলে দিতে যাচ্ছি, যদি কেউ শুনতে একটু মিস করে ফেলো, একটু ভুল করে ফেলো, তার জন্য আরেকটি বার সাইফোর্স তোমাদেরকে দিচ্ছি খুব সুন্দর একটি সুযোগ, ভালো মতন পড়াশোনা করো এবং ভার্সিটি তোমার ইচ্ছা তোমার পছন্দের ভার্সিটিতে ভর্তি হয়ে যাও। ভার্সিটি ভর্তি কোচিং এ সেরা সাইফোর্স এ ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে। প্রথম ব্যাচে তোমার আসনটি নিশ্চিত করার জন্য আজই যোগাযোগ করো। বিস্তারিত জানতে কল করো 01713432007। এবং যেটা বলতে চাই লাস্ট মুহূর্তে, সেটা হচ্ছে ভালোবাসার জয় হোক। আর চলে যেতে কখনোই আমার মন চায় না এবং যেতেও চাই না, তারপরও চলে যেতে হচ্ছে। ফিরে আসবো ঠিক পরের বৃহস্পতিবার 10:30 মিনিটে। কোথাও যেও না, ততক্ষণ পর্যন্ত শুনতে থাকো, সাথে থাকো ঢাকা FM 90.4। This track was downloaded from FusionBD.com.